This track was downloaded from FusionBD.com.
আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব 98তম পর্বে। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি, বুঝতেই পারছেন, এবং আমার টিম মেম্বার রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজি রাজু। আমরা অনুষ্ঠানের শুরুতেই আজকে একটু পরিষ্কার করে নিতে চাই যে কে রয়েছে আমাদের সঙ্গে আজকে জিভিএসবির মঞ্চে। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
ধন্যবাদ কিপিয়া। আমাদের আজকের অতিথি খোরশেদ। ছোটবেলা থেকেই যে কোনো কাজের প্রতি খুবই আন্তরিক খোরশেদ। বন্ধু বান্ধব অনেক রয়েছে, তাদের সাথেই প্রায় দিনের সবটুকু সময় চলে যায়। খেলাধুলা, খাওয়া দাওয়া এবং ঘুরতে খুব বেশি পছন্দ করেন খোরশেদ। খোরশেদ মানুষের সাহায্য করতে খুব বেশি ভালোবাসেন। এখন কেউ সহযোগিতা চাইলে তাকে কিছু না কিছু দিয়ে খোরশেদ উপকার করেন। কিন্তু তারপরেও খোরশেদ কি কারণে আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, চলুন তা শুনতে চলে যাই আরজি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। ওকে প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে খোরশেদ আজকে আমাদের সঙ্গে রয়েছে, এবং খোরশেদ বুঝতেই পারছেন যে সাধারণত যেটা হয় যে সবাই যেভাবে অপ্রিয় সত্যগুলো প্রকাশ করে ও তাই করবে, এবং মোরাল অফ দ্য স্টোরি ওর জীবনের মতো ওর ভুলের মতো ভুল আমরা কেউ করবো না, সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন অ্যাজ ইউজুয়াল। এবং অনুষ্ঠানের শুরুতে এনশিওর করছি যে আজকেও আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম শুনতে পাচ্ছেন? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর তাজুল ইসলাম রয়েছে আমাদের সঙ্গে, এবং ডক্টর তাজুল ইসলাম যেটা করে থাকেন যে পুরো অনুষ্ঠান শোনার পরে তিনি তার বিশ্লেষণাত্মক যে জ্ঞান এবং তার বিশ্লেষণাত্মক যে মন্তব্য সেটা আমাদেরকে জানান যে কেন হয় এরকম, হওয়ার জন্যে কি কারণগুলো দায়ী এবং এর প্রতিকার কিভাবে হতে পারে। যাই হোক প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি জিভিএসবির মূল পর্ব। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি অনুষ্ঠানে আসতে চান কনফেস করার জন্যে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। থাকছে SMS পোল। আমরা অনুষ্ঠানের কোন একটি জায়গায় খুব বেশি কনফিউজ হলে সেটা ভোটাভুটির মধ্যে নিয়ে আসি এবং আমাদের লিসনারদেরকে বলি ভোট করার জন্য। ওকে খোরশেদ, আপনার কাছে জানতে চাই যে আপনার বিবেক, মানে বিবেক তো নিশ্চয়ই জেগেছে যে কারণে আজকে আপনি লাখো মানুষের সামনে আপনার অপরাধগুলো বলতে এসেছেন, এই বিবেক জাগানোর কাজটা আসলে কে করেছে?
এই বিবেক জাগানোর কাজটা করছে আপনাদের হ্যালো 8920, তারপর যাহা বলবো সত্য বলবো শুনিয়ে। আমি অনেক আগে শুনতেছি, মানে হঠাৎ একদিন রেডিও চিপেতেছি তো আপনার বয়স শুনলাম। তো উনি ছিল একজন ব্যাংকের ম্যানেজার, ব্যাংকে চাকরি করতো, প্রচুর পরিমাণ ইয়াবা খাইতো, মেয়েদের সাথে খারাপ সম্পর্ক করতো। তখন থেকে আমি শুনি রেগুলার, একটা একটা করে আপনাদের সবকটা অনুষ্ঠানে শোনা শুরু করি।
আচ্ছা, এবং তারপর থেকে আপনার ভেতরে একটা বিবেক কাজ করে, সেই বিবেকের তাড়না বোধ থেকে আপনি আজকে আপনার ভুলগুলো লাখো মানুষের সামনে স্বীকার করতে এসেছেন। আপনি কি অপরাধ এবং ভুলগুলোর সাথে এখনো জড়িত আছেন?
জি না ভাই, আমি এখনো জড়িত নাই, আবার আছি,
এক ধরনের আছেন। ওকে প্রিয় শ্রোতা, আজকে আমরা খোরশেদকে এখানে পেয়েছি এবং তার বিবেক জাগানোর কাজটি করেছে স্বয়ং হ্যালো 8920, যেটা প্রচারিত হয় প্রতি বুধবার, এবং আমাদের এই অনুষ্ঠানটি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, যেটা প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 11:20। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে থাকতে চাই, মানে আপনার শৈশব, আপনার ব্রাউটা, এগুলো একটু জানবো। কোথায় জন্মেছেন আপনি?
আমি জন্মেছি নোয়াখালী চৌমুনিতে, আমার নানির বাড়িতে।
নোয়াখালী চৌমুনিতে?
জি, ওখানে 6 মাস থাকার পরে আমার আম্মু আমাকে ঢাকা নিয়ে আসে আমার আব্বুর কাছে। আমার আব্বুর ব্যবসা ছিল ঢাকার যে কোনো একটা কারাগরের মধ্যে।
কারাগার, কারাগারের মধ্যে আপনার বাবার ব্যবসা ছিল। আর আপনি এখন থাকেন কোথায়?
এখন মৌলভীবাজার থাকি।
মৌলভীবাজার কত বছর যাবত আছেন এখানে?
এখানে আমার ওই জন্মের ছয় মাস পর থেকে এখানে।
তার মানে আপনি পুরান ঢাকার বাসিন্দা। আপনাদের পুরান ঢাকার তো একটা বিশেষ এক্সেন্ট আছে, একটা বিশেষ স্টাইলে কথা বলে, তাই না? কিরকম কি করবার লাগছে, খাইবার লাগছে, এরকম?
কিন্তু পুরান ঢাকা এখন আর নাই, এগুলো চলে আপনার
জিঞ্জিরা থেকে খুব বেশি চলে। যাই হোক, আপনি বলুন, শুরু করুন। আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করবেন, তার মানে আপনার শৈশব থেকে শুরু করতে হবে। ওকে,
তো যখন আমার বুঝি জ্ঞান হলো, তখন দেখতাম যে আমার আব্বু বাসায় বাজার সদাই দিত না, তো এই জন্য আমার আম্মু ঝগড়া ঝাঁটি করতো আমার আব্বুর সাথে। তারপর একদিন হঠাৎ আমার মনে আছে যে আমার আম্মু আমাকে বাজারে নিয়ে যায়, আমার আব্বুর দোকানের সামনে নিয়ে, আমার আব্বুর জ্বর আসছিল সম্ভবত, তো উনি ঘুমা দিয়েছে চাদর গায়ে দিয়া দোকানে। তো আমি খুব ছোট ছিলাম, তো আমার আম্মু আমাকে ওলে পোড়া নিয়ে উঠে পড়া ঠিক কেমন আব্বু,
কেন
উনি রাগ করে যে বাজার বুঝার দেয় না সেটা আমার সঠিক মনে নাই, কিন্তু এতটুকু মনে আছে যে আমাকে উঁচা করে নিয়ে একটা ফিক্কা মারছে আমার আব্বু করে। তখন আমি সেখানে পড়াই, আবার ইচ্ছা কানতে কানতে আমার আম্মু পিছে পিছে চলে গেলাম। তারপরে এভাবে চলতেছে জীবন। তারপর আবার আবার আব্বু আম্মুর সমস্যার সমাধান হলো, তারপর আবার আমরা সেটা থাকতেছি।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
তখন ছিলাম আমি আর আমার ছোট একটা ভাই জাহাঙ্গীর, আর একটা ছিল আমার সৎ বোন হাসি।
সৎ বোন মানে আপনার মা কি দ্বিতীয় বিবাহ ছিল আপনার বাবার?
জি।
ওকে, তিনি এর আগে আর একটা বিয়ে করেছেন?
জি।
ঠিক আছে, এই যে ঘটনাটা আপনি বলছেন, এটা কোন কোন সময়ের ঘটনা? নোয়াখালীতে থাকার ঘটনা নাকি পুরান
ঢাকায়
থাকার সময়? ওকে,
তারপরে 2000 সালের আগেই আমি ওই যে বাসা থাকতাম পাশের রুমে আর কি টিভি ছিল, ওনাদের রুমে যে আর কি টিভি দেখতাম, একটা আঙ্কেল ছিল, তো ওনার রুমে টিভি দেখতাম, তো উনি আমাকে জাস্ট সিগারেট সিগারেট আনাইতো।
কত বছর বয়সে এটা মনে আছে? ওই সময় আপনি স্কুলে পড়তেন?
জি, তখন আমার বয়স কত হবে, 8.5-9 বছর।
8.5-9 বছর, ওই সময়টা তো আপনার বোঝার কথা যে আপনার বাবা কি বিজনেস করেন বা বাবার পেশাটা কি, আপনি কি বুঝতে পারতেন ওই সময়টাতে?
জি।
কি কি পেশা ছিল আপনার বাবা?
সেটা আমি বলতে চাচ্ছি না।
আপনি বলতে চাচ্ছেন না?
না।
কেন বলতে চাচ্ছেন?
সেটা বলতে চাচ্ছি না যে আমার বাবাকে সবাই চিনুক এটা আমি চাই না।
আপনার বাবার ইন ডিটেল পরিচয় আমরা এখানে উপস্থাপন করবো না, কিন্তু আমাদের অনুষ্ঠানের স্বার্থে আমাদের একটু জানা দরকার যে আপনার বাবা আসলে পেশাটা কি।
আমার বাবার মূলত ব্যবসা হলো ডাব বিক্রি করে না, মৌলভীবাজার ডাবের দোকান। তারপরে ওনার ব্যবসা হলো যে এখানে তখন আপনি প্রতিদিন লেবু, কাঁচামরিচ, ডাব, কলা এগুলা দিত।
আপনার বাবা তার মানে ওই এলাকায় মোটামুটি পরিচিত?
জি জি।
উনি ওই ব্যবসা কত বছর যাবত করেন?
উনি ছোট থেকেই ব্যবসা করতেন,
এই শুধু ডাব আর এইগুলা?
জি জি।
ওকে, ঠিক আছে, আমরা পুরো পরিচয়টা উপস্থাপন করলাম না প্রিয় শ্রোতা, এটা ওর ব্যক্তিগত জায়গা থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা ওর জন্য খুব বেশি সুখকর নয়, সে কারণেই আমরা পুরো ব্যাপারটা এখানে উপস্থাপন করছি না। বলুন তারপর।
তারপরে উনি আমাকে দেশ সিগারেট আনাইতো আঙ্কেলটা, তো আমি ওনার সিগারেট একদিন দুদিন আনতাম, তো হঠাৎ দিন শুক্রবার দিন উনি বলতেছে যে আমার জন্য একটা স্টার সিগারেট ধরা নিয়ে আসো, তো দিল টাকা, তো আমি স্টার সিগারেট দোকানদারে বললাম যে একটা সিগারেট ধরা দেন, তো উনি ধরা দেওয়ার পরে সিগারেটটা নিয়ে আমি আসতেছি, যখন দেখলাম যে গল্লিটা পুরো খালি, তখন আমি দাঁড়ায় সিগারেটটা একটা টান দিলাম, আমার এত কাশি হয়েছে বিশ্বাস করবেন না, অনেক কাশি হয়েছে, মুখটা পুরো তিতা হয়ে গেছিল, যে এত বৃষ্টি দিয়েছে মানুষ কিভাবে খায়, ঠিক আছে? তারপর এক টান দিয়ে আবার মুখটা মনে করেন ঝেড়া মেরে আবার গেলাম, যে সিগারেটটা ওনার কাছে দিয়ে মুখটা কুলি করলাম, কুলি মুলি করে ফ্রেশ হয়ে বসে টিভি টিভি দেখলাম, দেখার পর ওই যে ওনাদের সিগারেটটা টান দিয়েছি, তখন থেকে আমার একটা নেশা এসে গেছে, মানুষের সিগারেট খায়, আমার আব্বু খায়, এইভাবে আস্তে আস্তে সবাই সিগারেট খেতো, আমার বড়, আমার আব্বু মোট 4টা বিয়ে করছে, আমার বড় আরো তখন 3টা বিয়ে ছিল, আমার আম্মু ছিল 33, তো ওনার দুই বোন মরার পর আমার আম্মু বিয়ে করছে, তো আমার যে বড় আরো দুই ভাই ছিল তারা সিগারেট খেত, গাঁজা খেত, তো আমি যখন বুঝতে শুনলাম দোকানে আসি, যাই নাস্তার টাকা আনি, সকালে স্কুলে যাই, স্কুলে নাস্তার টাকা নিয়ে আসি, টিফিনের টাকা নিয়ে আসি, এরকম আসে আমি রাস্তায় চিনতে থাকলাম। তারপর 2000 সালে একদিন আম্মুরা সবাই দাঁড়াইতে গেছে, তা আমি বাসায় রয়ে গেলাম, একটা সিগারেট ছিল সাদা, আমি আটানা দিয়ে দুটা সিগারেট কিনছি, দুটা সিগারেট কিনা ঘরে বসে গেট লাগায়া দুটা সিগারেট আমি খাইছি, খাওয়ার পরে তো আমি পাঙ্খা ফুঙ্খা ছেড়ে দিছি, মুখ তো ধরার সময় পেন, আমার আম্মু ছিল আসলে, আমি গেট খুলছি, আমার আম্মু আর আমার বোন ঘরে ঢুকে বলতেছে যে ঘরের ভিতরে সিগারেটের গন্ধ, ঘরে সিগারেট কে খেয়েছে, আমি বলছি যে আমি জানি না, তো আমার আম্মু দেখলো যে আমার মুখটা শুনে থাকে কি যে হ্যাঁ আমার মুখে সিগারেটের গন্ধ, তখন আমার আম্মু আমার হাত পাওয়া বাইন্দা এত বড় একটা বড় পাতা, যেগুলো আমাদের আপনার হলদি মরিচ বাটে একটা পাতা আমাকে ফেরত দিয়ে দিয়েছে,
পাতা?
জি জি, হাত পাওয়া বাইন্দা বুকের উপরে একটা বড় পাতা দিয়া মেসমের আমার মুখটা পুরা দিছে।
আপন মা তখন আপনার বয়স কত?
এই তো
9-10 বছর।
না, 10 বছর হবে না, 9 বছর
হবে। এই ধরনের শাস্তি কেন দিবে পাঠা? আপনি কখনো দেখেছেন আপনার পরিবারে কাউকে ধরনের শাস্তি দিতে?
জি না, আমি কোথাও দেখিনি। তারপরে মুখের মধ্যে ম্যাচ দিয়া মুখটা পুরা দিল, এখানে এত একটা ধসা হয়েছিল, মুখে ঠোসা পড়ে যায়। তারপরে এক পর্যায়ে সন্ধ্যা পর্যন্ত আমাকে যেতে থাকে, তো সন্ধ্যার পরে উনি আমাকে ছাড়ে। তারপরে চলতেছে জীবন, যাক ভালোই। তারপরে আস্তে ভিডিও গেমস চিনা ফেলাইলাম, তখন থেকে ভিডিও গেমস খেলা শুরু। সকালে আব্বু 20 টাকা 30 টাকা 50 টাকা নাস্তার টাকা দিত, নাস্তা খেতে লাগতো 7 টাকা 8 টাকা। তো সারাদিন ভিডিও গেমস খেলতাম, স্কুলের সময় স্কুল ছুটি হলে তারপর বাসে যেতাম।
মানে স্কুল ফাঁকি দিতাম?
জি, স্কুল ফাঁকি দিতাম। আমি মাসের মধ্যে ক্লাস করতাম 4 দিন বা 5 দিন। আমি আস্তে আস্তে এই ভিডিও গেমস খেলি, বন্ধু বান্ধব দু একটা ছেলে পদের সাথে আড্ডা দেওয়া শুরু করি, পরিচিত হয়, পিতার সাথে চলি ফিরি। তখন আমাকে যদি কেউ মারতো, যেমন রাস্তা দিয়ে হেঁটে গেলে না, পুরান ঢাকার মানুষ তো, দেখলে পোলাপেন দেখলে প্যান্টান দিয়ে খুলে ফেলাইতো, মাথা চান্দে শিলা থাকলে ঠুয়া দিত, তো আমি বকা দিলে আমাকে আবার মারতো। তখন বাসায় এসে যদি আম্মুর কাছে বিচার দিতাম, তো উনি যা ঝগড়াঝাট্টি করতো, গালাগাল করতো, আর আমাকে মারতো যে মাই খেয়ে আসুস কেন, মারতে পারুস না। তারপরে এরকম মাইর খেতে খেতে একসময় জিত জেগে গেলো যে মার আর খাবো, মায়ের খেলেও ঘরে বিচার দিব না, যখন মার খাবো পারলে নিজেতে নিজের সত্য আমি কারোর কাছে বিচার দিব না। তখন থেকে আমরা একজনের প্রতিজ্ঞা নিয়ে নিচ্ছি যে আমি আর কখনো কারোর কাছে বিচার দিব না। তারপর থেকে মনে করেন আমার সাথে যার সাথে ঝগড়া লাগে, যদি আমাকে কেউ মারে, আমি 24 ঘন্টার ভিতরে থাকি সেই মায়ের ডবল ফেরত, ডবলের ডবল 10,000 5,000 500 যত টাকা যদি মার লাগবো আমি জরিমানা নিতে বাধ্য, কিন্তু আমি মনটা ভৈরা মারি মানুষের।
আপনার মা এই ধরনের কথা বলার পরে?
জি, কারণ উনি আমাকে মারতো যে মারামারি কর, মারামারি করস, মাইর খেয়ে আসো, সেম করস, সেম করস, এই জন্য। তারপরে যখন আমার আব্বা 2001 সালে আমার ছোট ভাইটা হওয়ার পরে কিন্তু আরেকটা বিয়ে করে, ঠিক আছে, দেশে, তো আরেকটা বিয়ে করার পর আমার আম্মু আবার পাগলামি স্টার্ট করে। এই সে যে পাগলামি স্টার্ট করে সে পাগলামি ওনার আজও আছে।
পাগলামি মানে কি ধরনের পাগলামি?
পাগলামি যে ঝগড়া যাচ্ছি করে, মানে ঘরে ভিতরে হাত হাতে আব্বুর সঙ্গে মারামারি করার চেষ্টা করে, জামা কাপড় ছিঁড়া ফেলায়, আর আব্বু ঠিক মতো বাজার বুজার দেয় না।
আপনার কি পড়াশোনা তো আপনি বন্ধ হয়ে গেছে?
জি, পড়াশোনা তো আমি তো করি না।
কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন?
টুর
পরেই আপনার পড়াশোনা বন্ধ হয়ে গেছে?
এটা
নিয়ে আপনার ফ্যামিলি থেকে কোনো কিছু বলতো না আপনাকে?
জি না,
কিছুই বলতো না।
না, এই পর্যন্ত আমার পড়াশোনা। তারপর পড়াশোনা বাদ দিয়ে আমাকে কি করলো, যে কাজ কাম করি না, কোনো পড়াশোনা করি না, তাহলে কি করা যায়, যে আমার সাথে থাক। তারপরে আব্বুর সাথে থাকতাম, দোকানে যেতাম, টুকটাক ব্যবসা বাণিজ্য আর কি একটু হেল্প করতাম। যেমন জেলখানা থেকে সকালবেলা যায়া, জেলখানার ভিতরে ঢিকা, ওইখান থেকে কত পিস মাল লাগবে স্লিপটা আনা, তারপর আবার টুকটাক মালগুলো দিয়ে আসা জেলখানার ভিতরে, এরকম আস্তে আস্তে যেতে আস্তে আস্তে এক সময় আমার সাথে জেলখানার লোকদের সাথে ভালো পরিচয় হয়ে গেল, আমাকে চিনে সবাই। এখন আর কৈফত দিতে হয় না যে কি জন্য আসছো বা কাকে চাও। তো এরকম করতে করতে যখন 2004-05 দিকে, তখন রোজার সময় আমাদের কিন্তু একদম জেলখানার ভিতর যেখানে কয়েদিরা থাকে সেখানে যা কলা ভুজিয়া দিয়ে দিতে হয়, আমার বুগুনা দিতে আমি বুঝে থাকতাম। তো ওইখানে দেখলাম যা, যাদের খাওয়ার অভাব তার জন্য একেবারেই অভাব, আর যার কোনো অভাব নাই তার কোনোই অভাব নাই, সব কিছু আছে, একদম এভরিথিং, ফল ফুরুট, যেমন লেবু, কলা, আপেল, আঙ্কুর সব ওনাদের জন্য আছে, চিড়া, গুড়, মুড়ি, রুটি, বেগুন ভর্তা, ভাত, পেঁয়াজু। তো আমি সকালে ওখানে নাস্তা করতাম ওনাদের সাথে, আর কোনো টিভি দেখতাম, শেষে আবার সময় তো বসে থাকতাম,
টেলিভিশন দেখতাম আপনি?
জি জি।
আচ্ছা,
তো ওইখানে এরকম কয়েকদিন যাওয়ার পরে একজন লোক অফার দিল যে তাকে গাঁজা নিয়ে যাওয়ার জন্য। আমাদের বাজারে কিন্তু আমি ছোট থেকে দেখতেছি যে ওপেনে গাঁজা বিক্রি হতো, যে আমার আব্বুর যে দোকানটা এখানে না গাঁজা কাইটা ভাগ করতো আর কি। তো আমার বড় মেজো ভাই গাঁজা খাইতো, তো আমার দোকান সামনে ওপেন গাঁজা বিক্রি হয় সেখানে দেখি। তো এভাবে আমরা গাঁজা কিনি, আমি কিনে এক সময় নিয়ে এক কয়েকদিন কাছে 20 টাকার গাঁজা 500 টাকা বিক্রি করি। তো এটা কিভাবে যেন আমার আব্বু জানে, জানা
20 টাকার গাঁজা আপনি 500 টাকা বিক্রি করলেন ওই বয়সে?
জি জি।
আপনি কেমনে এত টাকা বিক্রি করলেন, মানে আমার মাথায় আসলো কিভাবে, আর উনি নিলই বা কিভাবে?
উনি আমাকে মানে টাকার লোভ দেখিয়েছে যে তুমি গাঁজা কিনে নিয়ে আসবা, আমি তোমাকে 500 টাকা দিব।
তার মানে এটা ওনার চাল হলেও হতে পারে যে আপনাকে প্রথমে লোভে ফেলছে বা এরকম কিছু হলেও হতে পারে। ওকে, হ্যাঁ বলুন।
তারপরে ওনাদের নাম ছিল, একজন নাম ছিল আপনার সেন্টু, হীরা, আরো বেশ কয়েকজন, অনেকজন কয়ে ছিল, তাদের নামটা মনে নেই।
কিসের অপরাধী ছিল ওরা, জানা আছে আপনার?
জি না, ওরা সম্ভবত আপনার অস্ত্রের অপরাধী ছিল। একজন ছিল রাজু, রাজু উনি ছিল অস্ত্র মামলা, আরো বিভিন্ন মামলা ছিল।
আচ্ছা, তো 500 টাকা আপনাকে দিল, আপনার বাবা এটা জেনে গেল। তারপর?
তারপরে এক সময় উনি জানার পরে উনি বলে যাচ্ছে ঠিক আছে যাও, আমি তোমার দিব, তুমিও নিয়ে দিবা। এরকম প্রতিদিনই মনে করেন আমার আব্বু, কারণ আমার আব্বু ছোট থেকে ব্যবসা করে জেলখানায়, তো কেউ চেক করে না। তো আমি মানি ব্যাগ নিয়ে গেতাম আর গাঁজা পকেটে করে নিয়ে গেতাম, ছোট মানুষ সময় একটু সন্দেহ করতো। নিয়ে যাওয়ার পরে ওখানে নিয়ে গাঁজা দিতাম আমি,
ওরা তো জেলার ভিতর থাকছে, আপনি ঢুকবেন কিভাবে, ওদের সাথে কমিউনিকেট করবেন কিভাবে?
ওদের একদম যেখানে থাকে, যেখানে ঘুমায় বসত বাড়ি যেখানে ওদের, ওইখানে আমরা যেতাম।
ওইখানে যাওয়ার অ্যাক্সেস আছে আপনাদের?
জি জি জি, মানে প্রথমে জেলখানার বাইরে একটা গেট, তারপর আরেকটা গেট, মানে প্রথম গেটটা পার হওয়ার পরে মানুষকে ভ্যান গাড়িওয়ালা যারা ওদেরকে চেক করা হয়, মানে যত লোক ভিতর যাবে সবাইকে চেক করে সিল মারতে হয় জেলখানা। তো আমার আব্বু আর আমরা যে কটা ভাই আছি আমাদেরকে কখনো সিল মারতো না, কারণ আমাদের ফেস পরিচিত,
খুব পরিচিত ছিলেন এই জন্য।
জি তো চেকও করতো না আর আপনি সিলও মারতো না। এইভাবে আমি গাঁজা নিয়ে যেতাম, নিয়ে ওনাদের কাছে দিতাম, তারপরে যে ঘুমের ট্যাবলেট গুলো আছে ঘুমের ট্যাবলেট নিয়ে যেতাম, নিয়ে ওনাদের কাছে বিক্রি করতাম। মানি ব্যাগ সবসময় পকেটে থাকতো আর নিয়ে যেতাম খালি মানি ব্যাগ, ভিতর থেকে ভরপুর টাকা নিয়ে আসতাম। একদিন দেখলাম যে একটা জুতার ভিতরে আপনার নাকি গাঁজা পাইছে, মানে জুতার যে সোলটা থাকে না সোলের ভিতরে গাঁজা নিয়ে, মানে ফার্স্টিং আটকে দিছে, তো ওনারা গাঁজাটা নিয়ে জুতাটা ফালায়, ফালানোর পরে এখানে একটু একটু লেগে রয়েছে গাঁজা। তো এগুলো পুলিশে পাওয়ার পরে মানে জেলখানা ভিতর উৎকর্ষ হয়ে গেছে, যে জেলখানার ভিতরে গাঁজা খাওয়া হয়, গাঁজা কিভাবে ঢুকে এই যে জুতা পাওয়া গেছে, জুতা দিয়ে গাঁজা নিয়ে আসে, তখন আইন কানুন আরো কড়া হয়ে গেছে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা এক বিরতির শব্দ শুনতে পেয়েছি, আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে হবে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে এখানে খোরশেদ তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে কনফেস করতে এসছে। খোরশেদের জীবনের অপ্রিয় সত্যের শুরু হয়েছে মাত্র, আমরা ব্যাকগ্রাউন্ডে রয়েছি, ওর জীবনের যে ভুল বা অপরাধ সেটা শেষ পর্যন্ত আমরা জানার চেষ্টা করব। তিন মিনিট পরে আমরা আবারও ফিরছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabko Bolibo, Recharge Yourself.
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। তিন মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবিয়া রয়েছে আপনার সঙ্গে, এবিসি রেডিও এফএম 89.2 তে আপনারা কান পেতে আছেন, এবং খোরশেদ আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে কনফেস করছে। খোরশেদ, তারপর?
তারপর এরকম আইন কানুন করা হয়ে গেল। তো আমার কাছে সেদিন 4 রোল গাঁজা ছিল আর 2 পাতা ট্যাবলেট ছিল আর পকেটে মানি ব্যাগ ছিল। যখন দেখলাম যে দুজন সেনাবাহিনী ওনারা আমাকে লক্ষ্য করতেছে যে আমার পকেট মকেট ফুলা, তো আমি তৎক্ষণাৎ কি করলাম যে মানি ব্যাগটা ক্যাশে জমা দিয়ে দিলাম। এখানে ভিতরে ক্যাশ আছে, মানে মানি ব্যাগ টাকা পয়সা জমা দিয়ে ভিতরে ঢুকতে হয়, 3 গেট পার হইতে হয়। তো আমি মানি ব্যাগটা জমা দিয়ে দিলাম আর বাকি সবকিছুই সাথে রাখলাম। তখন সেনাবাহিনী ভাবলো যে না, ওর সাথে কিছুই নেই। আমরা ঢুকে গেলাম ভিতরে, ঢুকে এরকম গাঁজা প্রতিদিন দিতেছি, বেচতেছি, টাকা নিতেছি। তো তখন আপনার যে ক্যামেরা সিস্টেম মোবাইল বের হয়, তখন সবাই দেখতেছে যে ছবি তুলে মোবাইলের মাধ্যমে ছবি তুলে, ভিডিও গান দেখে, গান শুনে, এত অবাকের বিষয়। আমার অনেক শখ জাগবে যে আমি একটা মোবাইল কিনবো। তো আমার আব্বুরে প্রতিদিনই বলি, আব্বু প্রতিদিন কিনা দিব, আজকে কিনা দেয়, কালকে কিনা দেয়, মাস পর কিনা দেয়, এরকম করতে করতে প্রায় আমাকে এক দেড় বছর ঘোরা ফেলাইল। উনি মোবাইল কিনা দিতেছে না, দিতেছে না, দিতেছে না। তারপরও চলতেছি, মানে রোজার যে কাহিনীটা, রোজার মাধ্যমে এরকম চাঁদ রাতের আগের দিন শেষবার চাঁদ রাতের আগের দিন যখন গাঁজা আমি নিয়ে যাই, যাওয়ার পরে গাঁজাটা আমি বিক্রি করে দিই, যার গাঁজা তাকে দিয়ে টাকা পয়সা নিয়ে নিই, নেওয়া মানি ব্যাগে নিয়ে নিই। নেওয়ার পরে অনেক ঘুম পাইতেছে, কারণ সারা জাগিং থাকে আব্দুর সাথে, প্রচুর ঘুম পাইতেছিল। তো আমরা শীতের মধ্যে ডাল আর আপনার বেগুন ভর্তা দিয়ে ভাত খাইয়া ঘুমা থাকি। তো এদিক দিয়ে আমার আব্বু খবর পেলো যে আমি গাঁজা নিয়েছি, এটা জেনে গেছে পুলিশ, মানে ভিতরে ডিবি কয়েদি সাজছে আর কি, মানে ডিবি পুলিশ কয়েদি সাজে ওখানে থাকতেছে যে কই থেকে গাঁজা আসে, কিভাবে আসে জেলখানার ভিতরে। তো ওনারা কিভাবে যেন বুঝতে পেরা আমাকে খুঁজা শুরু করলো, কিন্তু আমি তো কয়েদি সিটে ঘুমা দিয়েছি আর আমার আব্বু বাইরে কলা গুনা গুনা দিতে আসে বিভিন্ন ওয়ার্ডে। তো এক পর্যায়ে আমার আব্বু খুঁজতেছে পায় না। পরে একজন কয়েদি হঠাৎ করে 10:30 দিকে সকাল উনি এসে বলতেছে, ভাতিজা তুমি এখানে দাঁড়া রয়েছো, তোমার আব্বু তো তোমার পুরো জেলখানা খুঁজে ফেলেছে, কেন আঙ্কেল কি হয়েছে? কয়ে তুমি যাও তোমার আব্বুর লোক আগে দেখা করে দাও কি কয়। গেল আব্বু কিসে দুধাসে, হ্যাঁ তুই এখানে জলদি যত জলদি পারছি গেট থেকে বেড়া যা, ঠিক আছে গেট থেকে বেড়া যা। তো আমার আব্বু যখন আমাকে হাত ধরে নিয়ে আসতেছে যেখানে গেটের সামনে, তো ভিতর থেকে যেটা প্রথম গেট পরে, প্রথম গেটটা ক্রস করে দ্বিতীয় গেটটা আমরা আসলাম, ওই গেটটা আমাদের আপনার নক করতে হয়, তারপর দারোয়ান আসে এসে গেটটা খুলে তারপর ভিতরে ঢুকি। তো দারোয়ান আসতেছে, গেট নক করছে, দারোয়ান আসতেছে, পিছন থেকে মনে করেন আপনি দুজন কয়েদি আইসা আমার দুই হাতের নিচে দিয়ে দুইটা হাত ঢুকা দেয়, ঢুকাই দিয়া ওনারা আমার কোলে করে নিয়ে চললো,
আপনার বাবার হাতের কাছ থেকে ছুটাই নিয়ে,
হ্যাঁ নিয়ে চললো। তো নিয়ে গেল আপনি পুলিশ সুপারের কাছে, জেলখানার ভিতরে যে সুপার আছে ওনার কাছে। উনি কি করলো, প্রথমে আমার পকেট থেকে মানি ব্যাগটা নিয়ে নিলো, মানি ব্যাগটার মধ্যে প্রায় 1700-1800 মতো টাকা ছিল, একটা নতুন দুই টাকা নোট ছিল, একটা এক টাকা নোট ছিল। তো লাল রঙের মানি ব্যাগ উনি নিয়েই ওনার পকেট ঢুকে ফেলল, প্রথমে ওনার পকেটে ঢুকে উনি বলতেছে যে তুমি এই কাজ করো জানছেন। আমি বলতেছি যে আঙ্কেল এটা তো কি আমি জানি না, গাঁজা কাকে বলে আমি তো জীবনে দেখিও নাই, চিনি না, এটা বাইরে থেকে একজন লোক আমাকে 50 টাকা দিয়ে বললো যে তুমি এটা ভিতরে অমুককে দিবে দিয়ে দিবা, আমি নিয়ে আসলাম, এই পর্যন্ত আমি জানি কেটা সেটা। তাই আমি বললাম যে সিন্টুর কাছে, তো সিন্টুর কাছে গেল, যাওয়ার পরে ওনারা ধরার ধাপার ধাপ দুটা চটকনো দিল, সুপারে মারধর করতেছে, হিজারও মারলো যে তুমি বাচ্চা তোমরা গাছে আনো এই সবার বেশি করো, বলেছে যে স্যার আমরা জানি না, ওনারা ওনাদের মতো কথা বলতেছে। আমি বলেছি যে না আমাকে বাইরে থেকে দিচ্ছে, এগুলো আমি বিক্রি করি না, এগুলো সম্বন্ধে আমি জানিও না। তখন আমি অনেক ছোট আর আমাকে এত কিছু বলা হয়নি। আচ্ছা ঠিক আছে তোমরা থাকো, তোমাদেরকে জেলা সাহেবের কাছে নেওয়া হবে, তারপর জেলা সাহেবের কাছে যা বলে তা। তো ভিতরে রইলাম, আমার আব্বু জেলা সাহেবের কলামলা দেওয়া শেষ হওয়ার পরে জেলা সাহেবে ডাক দিল, ওনার কাছে গেলাম। যাওয়ার পর জেলা সাহেব বললো যে তুমি এটা কোথায় পেয়েছো? আমি কি স্যার বাইরে আমি যখন ঢুকতেছি তখন একজন আমাকে ডাক দিল, ডাক দিয়ে বললো যে ভিতরে একজন লোক আছে এবুক নামের, তুমি ওনাকে জিনিসটা দিয়ে দিবা। তো আমি একজন উপকার করতে চেয়েছিলাম যে এটা ওষুধ বলছে আমাকে, এটা যে গাঁজা নেশা করেছে এটা তো আমি জানি না, তো আমি নিয়ে আসছি এই পর্যন্ত আমি জানি। আচ্ছা ঠিক আছে যাও, তোমাদের ছাড়া হইব না, মানে ভয় দেখাইলো। তো ঘন্টা খানিক পরে ভিতর থেকে বের হওয়ার সময় আমার আব্বুরা আমার ভেজ দিয়েছে না, আমার আব্বু আরো কলা বাকি জায়গা সেগুলো গুনতেছে। তো আমি এক চান্সে কি করলাম, যাতে সেখানে যে দারোয়ান থাকে মানে সিকিউরিটি গার্ড যে গেট খোলে, ওনারা কিন্তু কয়েক ঘন্টা পরপর চেঞ্জ হয়। তো যখন সকাল 11:12 দিকে একজন যে দারোয়ানকে বলছে যে এরা যেন বের হইতে না পারে, দারোয়ানকে বলে দিছে। তো ওই দারোয়ান ওনার মতো কাজ করতেছে, যখন উনি চলে গেছে আর একটা নতুন দারোয়ান আসছে, আসার পর আমি গেট নক করবো, নক করার পরে আর বাতি যা ঘরে যা খুলে খুলনের পরে বাইরিলাম, বাইরে একদম ফার্স্ট গেট চলে গেলাম। যাই ওখানে দাঁড়িয়েছে রাত্রে বলছে কখন আমি গেটটা পার হবো, কখন আমি গেটটা পার হবো। তখন উনি ভিতরে গেটটা পালাম এরা, তারপরে গেটে আসলো, আসার পরে মনে করেন আগে বাইরের লোক ভিতরে ঢুকে আর কি, বাইরের লোকটা না ঢুকে আমি নিজে আগে বের হয়ে গেছি, বের হয়ে যায়। তারপরে তো আমার বড় ভাইয়ের মোবাইল ছিল, একদম সবার বড় যে মিজান ভাইয়া, তো ওনার মোবাইলটা আমি নিলাম, বাইরে ড্রয়ের সিস্টেম আছে, ওখান থেকে মোবাইলটা নিয়ে আসলো যাই সব দোকানে। দোকানে এসে তো চিল্লা চিল্লি লাগা দিয়েছি যে এই কাহিনী আগে গেছে গা, যে গাঁজা নিয়ে ধরা গেছে। তো আব্বু টিভিতে আটকে রাখছে, তারপরে এরকম দাদা কিভাবে যেন গেল যে কার্তার সাথে কথা বললো, তারপর আমার আব্বুকে ছেড়ে দিল, মানে কোন রকম হয়রানি করতে হয়নি।
আচ্ছা আচ্ছা,
তারপরে এই যে আমি গাঁজা চিনা ফেলাইছি যে গাঁজা, তারপরে এরকম আমি যখন চান রাত্রে আমাদের রাস্তায় কিন্তু সন্ধ্যার পরে আপনার নারিকেলের দোকান লাগানো হয়, তো টুকরিতে করে নারিকেল বিক্রি করতাম। তো একদিন নারিকেল রাত্রে বিক্রি করতো এই চান রাত্রের দিন, তো দেখতেছি যে আমার টুকরির সামনে দুইটা গাঁজা দোল পোদা রয়েছে।
আচ্ছা
কি ব্যাপার এগুলো কই থেকে আসলো? টুকরির সামনে থেকে দুইটা গাঁজা দোল নিলাম, নিয়ে হাতে নিলাম, টুকরিটা চাপা একটু সাইডে রাখলাম, দেখি যে টুকরির নিচের একটা গাঁজা দোল, আরে মাথা গুলো নষ্ট হয়ে গেল এত গাঁজা খুঁজছে ফেললাম। তারপরে যখন আমি নারকেল গুলো সরাইলাম রাত্রে, সরানোর পর দেখি যে ওইখানে হাফ রোল গাঁজা আছে, মোট 3.5 রোল গাঁজা পেলাম। তো তার কিছুক্ষণ পর আমার ওই মেজো ভাই আসলো, আসার পরে আনোয়ার ভাই, উনি আসার পর অনেক গুন্দিনি আসলো, কি রে দাদা চেকে নি কিরকম? আমি কি ভাই আমি তো এরকম এরকম পাইছি, কয় কি করছো? আমি তো ব্যায়ামি তো ড্রেনে ফালাই দিছি ব্যাপারটা করছিস কি আর বন্ধুরা বলতেছে আরে মিয়া যাও না মিয়া তিনটা বিশ পাইছে একটা দশ পাইছে ফালাই দিছি কই মিয়া করছে কি করছে আমি কই না ভাই ফালাই দিছি তোমার আর আমি তিন রোল গাঁজা দিলাম আর আধা রোল গাঁজা যেটা সেটা আমার কাছে রাখলাম
কাকে দিলেন
আমার মেজ ভাইকে মানে ওনাকে দিতাম
মানে উনি খায় এটা
জি জি
ওকে
উনি খেত তো উনি আবার আমাকে টাকা দিত ওনার কাছে বিক্রি করতাম আর কি ভাবতাম
ওকে
তো এই আধা রোল গাঁজা আমি রেখা দিলাম তো একদিন হঠাৎ করে আমি তার কিছুদিন পরে দোকানের উপরে উঠলাম যে মাসাং থাকে মাসাংয়ের উপরে দিয়ে একটা ক্যাশ আছে ক্যাশ বাক্স দিয়ে দেখি যে একটা গাঁজা রোল ওই যেগুলো আমি দিছিলাম ভাইয়ারে ওখান থেকে একটা গাঁজা রোল এখনো আছে তো তারপরে এরকম গাঁজা সবাই খাই গন্ধগন্ধ পাই এই দেখতাম আর বাজারে তো বাজারই ওখানে মানুষ বিস্তৃত ভাবে গালাগালি করে একজন আরেকজনকে অনেক বিস্তৃত গালাগালি করে আমি যখন বাজারে যেতাম তো আমরা যে বাসায় ভাড়া থাকতাম সে বাসায় বিভিন্ন মেয়েরা থাকতো না তো বাজারে গেলে বলতো কি যে অমুকের জামাই এসে জামাই অমুকের জামাই তাম ছিল আপনার আমার এগুলো এখন কেউ পিছন থেকে আলু মারতো পেঁয়াজ মারতো মরিচ মারতো আমি গালাগালি করতাম ওই যে শিখতেছি ওদের কাছ থেকে গালাগালিটা শিখে তো আমিও গালাগালি করতেছি বিস্তৃত ভাষায় তো এই যে গালাগালি যে আমি শুরু করছি গালাগালি বস্তিটা এখন কথায় কথা যদি আমি একশোটা কথা বলি কারোর সাথে একশোর মধ্যে মনে করেন সত্তরটা কথার মধ্যে গালি থাকে
ওই সময়টাতে
জি এখনো বর্তমানে
এখনো আপনি এই ধরনের গালাগালি করেন লোকজনকে
জি মানে যে থাকে একটা ভাষা আছে না আর ঠিক আছে এই গালিটা মনে করেন এখন প্রত্যেকটা কথার ভিতরে আছে তো যখন গালাগালি করি তার এক পর্যায়ে আমি কামালবাগে আমাদের বাসা ভাড়া নিয়ে আসে তো ওইখানে আমরা বাসা ভাড়া আসি আসার পরে কিছুদিন থাকার পরে ওইখানে মনে করেন বেশ কিছু আজিবাজে ছেলেদের সাথে আমার পরিচয় হয়ে যায় বেশ কিছু বলতে কি হোসনে আলমের একজন বন্ধুর সাথে পরিচয় হয়ে যায়
কি নাম ছিল
তার নাম ছিল রমজান হোসনে আলম
হোসনে আলমের রমজান
জি তো তার সাথে পরিচয় হয়ে যায় সে কাজ করতো আপনি টিভি সিডি গুলা ঠিক করতো টেপ পরে তার সাথে ঘুরি সিগারেট খাই আমি সিগারেট খাওয়া শুরু করি একটা দুইটা বলে দিন সিট খেয়ে থাকি তার সাথে তার দোকানে বসা তো একদিন আমার খালাতো ভাই আমার কাছে বেড়াইতে আসে আমাদের বাসায় আসার পরে তো আমাদের ওইখানে সবাই বলতো যে নোয়াখালা নোয়াখালা আর নোয়াখালা শব্দ শুনলে না মিজাজ খারাপ হয়ে যায় যে আমি নোয়াখালী মাস ঠিক আছে তুই আমার নোয়াখালা কেন বলবি ঠিক আছে আমার নোয়াখালীতে জাহান নামে থাকে তোর কি তো ওইখানে ছেলে ফেলে বলতো যে নোয়াখালা সবাই আমি কোনো মাইন্ড করতাম না যাকে গালি দেওয়া উচিত ছিল তাকে গালি দিতাম বকা দিতাম এরকম তো একদিন আমার খালাতো ভাইয়ের সাথে একটা ছেলের সাথে ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে ওকে মারতে চায় তো মারতে যাওয়ার পরে আমি বললাম কে মাথা যেতে পারে উমুকে গায়ে মান্ন গেলাম ভিডিও গেমসে যাওয়ার পরে ওর কিছু বন্ধু বান্ধব ভিডিও গেমস খেলতেছে তো আরে বললাম যে কি রে তুই আমার খালাতো ভাইরে কি কইছস কইছি যা কনে কইছি তুই কিছু করবি আমি কাছে তুই গেম খেলা বাইর তখন আমার কমরে একটা চাপাটি ছিল
চাপাটি আপনি পেলেন কিভাবে
চাপাটি এটা আমার ছোট থেকে অস্ত্রের প্রতি নিশা ছিল
ওকে
ছোট থেকেই আমার অস্ত্রের প্রতি নিশা ছিল কিন্তু বাংলা ছবি হিন্দি ছবি দেখতাম না চাপাটি ছুরি পিস্তল এগুলোর প্রতি আমার নেশা ছিল
না না আপনি তারপরে মানে নেশা ছিল কিন্তু আপনার কাছে আসলো কিভাবে চাপাতিটা
আসলো কিভাবে আমি যে মেলায় গেতাম না গেলে আপনি 50 টাকা 60 টাকা 20 টাকা 30 টাকা দিয়া এরকম কিনে আসতাম আমাদের কোরবানি দিয়ে মেলার মধ্যে বলে বিক্রি করে
আচ্ছা আচ্ছা
20 টাকা 30 টাকা 50 টাকা দিয়ে এরকম কিনে আসতাম
আপনি মেলা থেকে কিনেছেন এটা
জি জি
ওকে
তো বাসার থেকে চাপ এটা কমন করে নিয়ে যাই ওই বলছে তুই ভাইরম তো পিছন দিয়ে আরেকটা ছেলে আসে মাদ্রাসার ওদের বন্ধু বান্ধব ওর নাম হচ্ছে শাওন তো ওইগুলোতে যে ইয়া ভাইর ওর কাছে আপনি দেখ না নোয়া খেললে আইসে আমার মারতে কেন নোয়া খেললা কি তোর মারতে আইসে আচ্ছা ভাইর আমি কই কি নোয়া খেললা লিগেল লাগে আমি তোর বলছাও এটা বাইর করে মনে করেন মাথা মাথা হিন সাম দু তিনটা খুব দেরি
চিন্তা করেন যে মানলে কি হবে বা এরকম কোনো কিছু
না ঠিক আছে তগ্নগর তিনটা কোপ দিয়ে দিলাম তার মাথার মধ্যে দেওয়ার পর মাথা মতন জায়গায় ফাটে রক্ত পাঞ্জারি ভাইসা রক্ত পড়তেছে ওখানটা তারপর আমি চাপাটা কোমর ধুয়ে ফেলাইলাম তো ঠিকার জন্য লোক আমাকে ধরলো আমাকে নিয়ে গেছে তো ওর বাসার সামনে নিয়ে গেল ওর আম্মা বুকে ডাক দিল ধ্যান ট্যান করলো তো আমার আম্মু অসিনা ফলাইছে আমার আম্মু আসলো আসার পর বলতেছে যে কি হয়েছে আমি দেখতেছি আপনি যে ডাক্তার ডাক্তার হ্যাঁ নিতে এইব ডাক্তারের খুচরোটা আমরা ম্যানেজ করে দিয়েছি আপনি ছাড়েন পরে আমার আম্মু শুদ্ধ করে হাসপাতালে নিয়ে গেল আমাকে বাসায় পাঠা দিল তারপর কত টাকা জানি ওরা ওষুধ ওষুধ কিনা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে বাসা থেকে বের হতে দেয় না এরকম চার দিন পাঁচ দিন ওকে মারছি মনে করেন আপনার বুধবার দিন তারপরের মঙ্গলবার দিন আমি বাসা থেকে বের হয়েছি বের হয়ে ওই যে রমজান ওর দোকানে গেলাম যে একটা সিগারেট নিয়ে সিগারেট খেতে চলো তখন ওর কিছু বন্ধু বান্ধব দেখলো যে আমি রাস্তায়
আপনি যখন সিগারেট খাওয়া শুরু করেছেন চাপাতি দিয়ে কোপ দিচ্ছেন তখন আপনার বয়সটা কত
তখন আমার বয়স কত এগারো বারো বছর
এগারো থেকে বারো বছর আপনি যে কাজটা করলেন ওর ফ্যামিলির লোকজন আপনার ফ্যামিলিতে আসেনি
হ্যাঁ আসছে আইসে জরিমানা করে জরিমানা নিয়ে গেছে
ওকে তারপর
তারপরে
সিগারেট খাচ্ছেন
জি সিগারেট খাচ্ছি সিগারেট খাওয়ার এক পর্যন্ত বন্ধু বান্ধব আমাকে দেখলো দেখার পর আর একজন দুইজন পাঁচজন করে আর এরকম জায়গায় জায়গায় দাঁড়া রয়েছে জানি দোকান থেকে বের হইলে আমাকে মারবো আমি রমজান করলাম দোষ যে করতে মনে হয় আমার মারণের প্ল্যান করে রাখা হয়েছে, দেখ পোলাবেন কিভাবে এটা থেকে তাছে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, চল আমার লাগে আমার এলাকায় চল। আচ্ছা ঠিক আছে চল। তো ওর সাথে যেতেছি ওই এলাকায়, মাঝে মধ্যে নোটটা ক্রস করার পরেই ওরা আমার উপরে অ্যাটাক করছে। প্রায় 25-26 জন পোলা পাইন তো পিছন থেকে লাঠি মারতেছে, তো থাপ্পড় দিতেছে। তখন রমজানে কি করলো, একটা বাঁশ নিয়ে উড়া দূরা বাইরে স্টার্ট করলো। আর আমি হাতের সামনে পাইছি যে আপনি বড় মোটরের যে বেলগুলো থাকে না, ওই বেলটা মনে করেন একটা বাড়ি ভাঙটা ছিল ওইখানে পুরা দিয়েছে। বেলটা নিয়ে মনে করেন ইচ্ছা রহম বাইরে এলাম, আমার একটা ফ্রেন্ড, তখন ফ্রেন্ড ছিল না, এখন হয়তো ফ্রেন্ড হয়ে গেছে, তো কাউসার ওর পিঠে চামড়া উঠে গেছে বাড়ি। তারপরে আমি আবার কি করলাম, একটু আগে বেড়ায় তো এখানে আবার রাস্তা ভেঙে নতুন করে রাস্তা করতেছে, ইট পাথর ভেঙে ভেঙে আমি রাস্তার মধ্যে বিচার রাখছে। সেখান থেকে মনে করেন যখন ওই যে মোল্লা আইলো, আমি তো তোর এর আগে মারছি, তোর বিচার বুচার দিছে, টাকা পয়সা নিছস, তুই আবার আমার মারতে আইছস, ঠিক আছে। আর আবার ধীরে আমাকে একটা 10 ইঞ্চিটা নিয়ে টাকা দেয় যে আমি শুনেছিল, আবার 10 ইঞ্চিটা একটা দিলাম, তারপর আবার মাথাটা এনটা ফেটে গেল, ফাটা সত্যি যাওয়ার ফলে তার 6টি পরে এই ফাটা আবার অনেক মেডিকেল দৌড়াতে। তারপরে এলাকার মধ্যে ওখানে একজন মোটা ছিল, ওর নাম ছিল সজীব, আর একটা হিরুঞ্চে ছিল, ওর নাম সানি নাকি জানি ওর নামটা। তো ওরা আসলো বাসায়, আমি বাসায় আসার 7:30 বাসায় আইসা মনে করেন আমার মাইন্ড জিনিসটা, হ্যাঁ এক সপ্তাহ হয় না, তুই আবার মেয়েরা মাথা ফাটা দিছস, হ্যান করছস ত্যান করছস। তখন আমাকে হালকা পাতলা থাপ্পড় থুপ্পড় দেয়। তখন আমার বড় বাইরে ফোন দিই মিজু ভাইরে, মিজু ভাই তার বন্ধু বান্ধব নিয়ে যায়, হ্যাঁ আমরা মারছি আমার ছোটো ভাই, তাদের কী হয়েছে, কিন্তু যদি মান লাগবে কী বলবো, আপনি ওরা মানলেন কেন, এরকম ওদেরকে খুঁজে পায় না। তো না পাওয়ার পরে আমার মনে মনে খারাপ থাকে যে তবে আমি একটা না পাই, 1-2 বছর পরে এলো পাবো, পরেরটা পরে বুঝে নেব। তো এরকম মারামারি যখন করলাম তো বিচার হইলো, আবার টাকা পয়সা ওদেরকে দেওয়া হইলো, টাকা পয়সা নিয়ে চলে গেলো। তারপর এক পর্যায়ে ওদের সাথে আমার একটা ভালো রিলেশন হয়ে গেল, যে মোল্লাটা মাইনাস হয়ে ওরা যে বন্ধু বান্ধব ছিল ওদের সাথে কিভাবে কি বলেন আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। তো আমি যখন ওদের সাথে ঘুরি ফিরি, সিগারেট খাই, রবনা পার্কে আসি ঘুরতে, তারপরে মানে আরো ভয়ঙ্কর হইতেছি, দিনে দিনে আমি আরো খারাপ হইতেছি। তো ওরা বলতেছে যে ধোস মহরমের মিছিল আছে, আমরা প্রত্যেক বছর মহরমের মিছিলে যাই, যে এমন এখন মানুষ মানুষ কবে আপুরি কি কর, পুলিশ মুলিশ ধরে না, আমি না বেটা রোডের উপর ওপেন ছুরি চাবাডি বড় বড় রামপুরি আম্মা জানি গুলো অস্ত্র নিয়ে মনে কর তোর ঘষে, পুলিশ মুলিশ কিচ্ছু করে না, পুলিশের সামনে ফালা কোবানি স্টার্ট করে মানুষকে, পুলিশে কিছু বলার ক্ষমতা নেই, কি করস কয়, আমি তোর এবার আমার যাইতে হইব, আমার নিয়ে যাই কাছে, ঠিক আছে তোর নিয়ে যাই।
মানুষকে কেন কোবায়,
মানুষকে কেন কোবায়, যেন আপনার সাথে আমার সাথে একটা দ্বন্দ্ব আছে, আপনি যদি মহরমের মিছিলে আসেন, যদি আপনি আমাকে পাওয়া যান তাহলে হয়তো আপনি আমাকে মেরা দিবেন, আর যদি আমি পারি তাহলে আমি আপনাকে মেরা দেবো সেখানে।
মানে এটা মিছিলের সময় করা হয়?
জি জি, 8 তারিখের মিছিলে, 9 তারিখের মিছিলে, 10 তারিখের মিছিল,
একটা তো থাকেই মিছিলের মধ্যে যে নিজেকে নিজেকে আঘাত করা, ক্ষত করা, এটা তো মিছিলের একটা
মাতাম
করা, ওই সুযোগে এই জিনিসগুলো করে অনেকে।
জি জি, এটা মিছিলের একেবারে সামনে করে,
সামনের দিকে করে,
হ্যাঁ মিছিলের মিছিল থাকে পিছনে, এটা সামনে করা হয়। একসাথে অনেক পোলা পয়েন্ট প্রায় 1,000-1,500 পোলা পয়েন্ট সবার হাতে অস্ত্র, 2-3টা অস্ত্র থাকে।
ওকে
ঠিক আছে, আবার এমন লোক আছে যে 2-3টা মেশিন নিয়ে আসে কোমরে করে।
ওকে, আপনাকে এটা বলছিল যে এরকম কোমায় ওরা,
তারপর ঠিক আছে বন্ধু তুমি আমার নিয়ে যাও, আচ্ছা ঠিক আছে নিয়ে যাব। তো তাদের সাথে ঘুরি ফিরি রবনা পার্কে আসি, তারপরে ওই ঈদের দিন যখন রোজার ঈদের দিন তোরা অস্ত্র মেহনত করবে, তো দোস্ত এটা কি কর, কিভাবে আনবি, টাকা ম্যানেজ কর, টাকা কিন্তু এবার চাপাটি সুই চাপাটি, হ্যাঁ কিন্তু এবার আমাদের গেলাম বান্দর রাব্বি, তারপরে
কি নাম,
বান্দর রাব্বি,
নামই হচ্ছে বান্দর রাব্বি,
ওর নাম ছিল মানে রাব্বি। তো ও রবনা পার্কে আইসা মনে করেন গাছের উপরে বসে ছিল, আমরা পাশে ছিলাম দাঁড়ানো। তো রবনা পার্কে তো আপনার বিভিন্ন প্রেমিকেরা যায় ওখানে কথা বলে, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করে, তো গাছের উপর থেকে ওই দেখা মানে মানুষের যে একটা করে না, পরে ওনাদের শরীরের উপরে পরে আর কি, সেই থেকে ওর নাম হয়ে গেছে বান্দর।
ওকে, এটা আপনারা জানলেন কিভাবে?
এটা আমরা পাশে ছিলাম,
পাশে ছিলাম এবং আপনারা এটা বুঝতে পেরেছেন, তারপর থেকে ওর নাম হয়ে যায় বান্দর রাব্বি।
জি বান্দর রাব্বি। তারপর ওদের যে আরো বন্ধু বান্ধব আছে, ওদের যে একটা গ্রুপের যে মেন লিডার থাকে তার নাম হচ্ছে আপনার দীপজল।
ওকে,
ওর নামই দীপজল, তো ওর মানে কি সবাই ওর কথা মতো চলে দীপজল। তো ওদের সাথে আমার পরিচিত হয় ওয়েস্ট ইন্ডিজ, তারপরে সুজন
ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ নাম কেন হলো
এটা আমি ঠিক জানি না।
ওকে,
এটা খোঁজার চেষ্টা করি,
বান্দর রাব্বি ওয়েস্ট ইন্ডিজ দীপজল।
জি দীপজল, সুজন, আরো একটা রাব্বি, মোটা রাব্বি,
মোটা রাব্বি।
জি, আরো বহু বন্ধু বান্ধব নাম ছিল, এখন নামগুলো মানে আউয়াল। তো তাদের সাথে পরিচয় হয়, এখন তাদের সঙ্গে অনেক বেশি মিশে যায়। তো ঈদের ভিতরে আমরা গেলাম মেলায়, ওরা কি করে ছুরি চাপাটি বিক্রি করতেছে, তো ওরা 3-4 জন একসাথে যায় দোকানে, যাওয়ার পরে মনে করেন প্রথমে একটা জিনিস নেয়, মেয়েটা দেখতে 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 বিষে দিয়ে দেয়, দিয়ে একটা দেয়।
ওকে, আমরা আরেকটা বিরতি শব্দ পেয়েছি প্রিয় শ্রোতা। আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই। আমরা আজকে খোরশেদকে পেয়েছি তার জীবনের অপ্রিয় সত্যে ও মৌলভী বাজারের মানে পুরান ঢাকাইয়া, এবং ওর জীবনের যে ভুলগুলো অপরাধগুলো সেগুলো আজকে লাখো মানুষের সামনে স্বীকার করছে। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06। আপনারা যদি খোরশেদকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে আপনারা লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে এবিসি রেডিও এবং জেবিএসবির মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমরা দেখছি ও ধীরে ধীরে কিভাবে অপরাধের দিকে জড়িয়ে পড়ছে। ইনফ্যাক্ট ছোট ছোট অপরাধ করতে করতে কিভাবে একজন বড় অপরাধী মানুষ হয়, সেই দিকে যাচ্ছি আমরা খোরশেদের জীবনের অপ্রিয় সত্যে। সেখান থেকে শুরু করতে চাই যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, আপনি যদি এই অনুষ্ঠানে আসতে চান খোরশেদের মতো লাখো মানুষের সামনে নিজের বিবেক বোধের জায়গা থেকে, আপনি যদি বলতে চান কি ভুল করেছেন, কেন করেছেন, এবং শেষ পর্যন্ত আপনার কি হয়েছিল সেই ভুলের জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ, আপনি আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে এবং আপনি যে অপরাধ করেছেন সেটার ছোটখাটো একটা বর্ণনা আমাদেরকে শোনাতে হবে। ফোনে বিষয়গুলো রেকর্ড করা হয়। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে খোরশেদ, আপনার কাছে ফিরছি আবারও। আপনি বলছিলেন যে চাপাতি বা যে ধরনের অস্ত্রের কথা বলছিলেন এগুলো আপনারা চুরি করতেন, এক ধরনের চুরি করা। হ্যাঁ, আপনাকে নিয়ে যাওয়া হলো সেখানে।
সেখানে নিয়ে যাওয়ার পরে তো যখন দেখলাম যে ওরা 3-4 জন দাঁড়ায়, একজন সামনে দেখতেছে যে ভাইটা দেখি দেখি বলে পিছনে আরেকজন থাকে ওর কাছে দিয়ে দেয়, ও আবার দেখতে দেখতে আরেকজন কাছে দিয়ে দেয়। এরকম তো জিনিসটা দেখার পর আমার ভয় লেগে গেল যে আমি ভাইয়া সবকিছু করতে পারি, যদি আপনি বলেন যে এই মুহূর্তে 3টা মার্ডার করতে আমি তা পারবো, আমার পক্ষে সাহস আছে। যদি বলেন চুরি করতে 1 টাকা তাও আমি পারবো না, কারণ চুরি জিনিসটা আমি করতে পারিনি। এটা আমার প্রচন্ড ভয় লাগে, মানুষের মনে একটা ব্যাপার স্যাপার।
এটার পেছনে কি কোনো কারণ আছে?
জি না,
কিন্তু আপনার ভয় লাগে?
ভয় লাগে, চুরি করতে গেলে অনেক ভয় লাগে। যেমন চুরি করি, আমার বাবার টাকা চুরি করতাম ছোটকালে, আম্মুর টাকা চুরি করতাম এরকম, কিন্তু বাইরের কারো কখনো কোনো কিছু চুরি করতাম না। আর বাইরের যেগুলো চুরি করছি সেগুলো আপনি যেরকম নানির বাড়িতে গেলে কারো গাছের আম এরকম ডাব বা আলু ও মিষ্টি কুমড়ো এগুলো চুরি করতি, এমনি নগদ টাকার কারো কোনো কিছু চুরি করতাম।
মানে বাকি থাকলো কি তাহলে?
তারপরে
ভয় লাগছিল আপনার? হ্যাঁ
জি, তখন আমি এগুলো ভিতরে নাই, আমি থাকি দূরে দূরে, তোরা চুরি করে করে নিয়ে আসে, আমি কোথায় আমি এখানে থাকতে পারবো না, তো এগুলো আই না আমার কি। তো এখন এরকম করতে করতে প্রায় 150 মতো চাপাটি চুরি করলো, বড় বড় চাপাটি, ছোট ছোট চাইনাজি চাপাটি ঘোড়া এগুলো চুরি করলো। তাই না, প্রতিদিন 4টা, 5টা, 10টা, 15টা করে চুরি করতো, 20টা মিক্স নেই, 1-2 ঘন্টায় 10টা 15টা নেই। তো এরকম করার পর এগুলো রাখবো কোথায়? এখন কারোর কাছে রাখার জায়গা নেই, তো আমি বললাম যে দে আমার কাছে দে, আমি রাখতে পার। তো আমি বাসে আবার কবুতর পালতাম ঘরের ভিতরে, সেই কবুতরে খাঁচার নিচে রাখতাম, তারপরে যে বিছনাটার মধ্যে ঘুমাইতাম খাটে, তোষকের নিচে পুরো সাজানো ছিল চাপাটি দিয়া, তারপরে খাটের নিচে জায়গাটা থাকে সেখানে বস্তা ভরে রাখছি, তারপরে চুলার পারে রেলিং আছে ওইখানেও রাখছি, এত চাপাটি ছিল। তো এগুলো বের করবো কবে, যে যখন গঞ্জাম গুঞ্জাম লাগবো তখন বের করে মানুষের মারব টার্গেট। তারপরে এরকম ওরা করে নিয়ে আসলো। তারপরে এই যে দ্বিতীয় দিন রাত্রে, তখন আমার কিছু বন্ধু বান্ধবের লোক পরিচয় হলো ঈদের দিনই কামালবাগে, তো ওইখানে কামালবাগের বন্ধু বান্ধবরা দাওয়াত দিল যে ভাই আপনারা কালকে আইসেন, আপনাদের সাথে কথা আছে। তো ওদের সাথে দেখা করতে গেলাম, যাওয়ার পর যা দেখতেছি ওরা গাঁজা গুঁজে সবকিছুই খায়, তো ওদের কাছে অনেক ধরনের বড় বড় অস্ত্র আছে, দেখাইলো। পরে আমিও বাসা থেকে মনে করেন তিনটা চাপাটি কমন করে নিয়ে গেলাম, আরো বন্ধু বান্ধবের কাছে দিলাম পাঁচ সাত।
আপনাদের টার্গেট তো হচ্ছে মহরমে মিছিলে কাউকে কিছু করা। হ্যাঁ বলুন, তারপর
তখন এগুলো আর কি বের হওয়া মানে মানে দেখানো বন্ধু বান্ধবের দেখে আমার কাছে কি কি আছে, এগুলো আছে
মানে নিজেদের পাওয়ার শো করা।
জি
ওকে,
তো ওদেরকে দেখাতে নিয়ে গেলাম। ওরা বাড়ি নিয়ে গেল কোথায়, কামরাঙ্গি চর কয়লাঘাট। কয়লাঘাটে কিছু বন্ধু বান্ধব ছিল, সেখানে ওদের নাম ছিল আপনার লিডার রফিক। রফিকদের এলাকায় গেলাম, যাওয়ার পর ওখানে সিগারেট খেতেছি অন্ধকারে বসে বসে। তো পিছন থেকে দুজন লোক আসলো, লোক এসে ডাইরেক্ট আমাকে ডাক দিল, কারণ আমার কোনো দুইটা বড় বড় চাপাটি ছিল। তো উনি আমাকে ডাক দিয়া নিয়ে গেল, অনেক চিবিচারি করলি দিয়ে ভিতর দিকে অনেক চিপা করলি, তো সেখানে সে তোমাকে মাইরা ফেলাইতো, বাট আমার লাস্টের খবর পাইতো না। তো নেওয়ার পরে উনি আমাকে চেক করতেছে, আমার হাতে আমার আব্বুর একটা দামি ঘড়ি ছিল, বিদেশ থেকে পাঠাইছিল, দামি ঘড়িটা আর পকেটে কিছু টাকা ছিল। তখন ওই লোক ধরে আমাকে সার্চ করতেছে, দুটো চাবাড়ি পাইলো, ঘড়িটা নিয়ে নিছে প্রথমে, একটা চাবাড়ি ওনার হাতে একটা আমার হাতে। তো আমি বলতেছি যে ভাই ঘড়িটা দিয়ে দেন, যা যা লাগে সব নিয়ে যান, ঘড়িটা দিয়ে যান, ঘড়িটা আমার না, বলছেন এগুলো কি মনে। আমি হয় আমি মরুন নাহলে আপনাকে বিদেশে মনে হয় নয় দেবেন, ঠিক আছে, কারণ ক্ষমতা এখন আপনার হাতেও আছে আমার হাতেও আছে, হয় আপনারা মরবেন নাহলে আমি মরুন, কিন্তু ঘড়ি বা দিতেই হবে। পরে একজন বলছে আচ্ছা ঠিক আছে জিনিসগুলো রেখে দে, ঘড়িটা দিয়ে দিই। পরে ঘড়িটা দিয়ে দিল, আমার চাবড়ি দিতে রেখে দিল।
ঘড়িটা আসলে এত বেশি মানে আপনি চাচ্ছিলেন কেন, কারণ কি?
ঘড়িটা চাচ্ছিলাম, ঘড়িটা আমার আব্বু দামি ঘড়ি ছিল, তো এটা সহজে কাউকে দিত না, আমি জোর করে নিয়ে আসলাম আব্বু।
ওকে,
তারপরে আনার পরে বললাম যে ভাই আপনাকে এলাকায় এলেন এই কাহিনী, কাউকে সব ভাই ভাববেন, বড় ভাইবাদা কিছু করতে পারুন না, বোঝার বিষয়। কিন্তু আমার যা মনে হয় যে এটা ওদের একটা গেম ছিল, তো যা কোনো ব্যাপার না, তো চাবাড়ি গেছে আরো বহুত আছে। তারপরে এরকম কামালবাগে আসলাম, ভাই আপনারা কি খান, গাঁজা গুজা খাই, ঠিক আছে ভাই আমাকে খাওয়াবেন, হবে আপনি কালকে এসেন খাওয়াবো। পরের দিন এটা তৃতীয় দিন গেলাম, যাওয়ার পর যে সোয়ারি ঘাটটা আছে, সোয়ারি ঘাটের পাশেই আপনার গাছ রাখানোর কিছু জায়গা আছে, এটাকে ঘাটপট্টি বলা হয়। তো ঘাটপট্টিতে গেলাম, আবার ওই কামালবাগের এক বন্ধুর বাবাই কিন্তু গাঁজা বিক্রি করে, তো ওর কাছ থেকে গাঁজা নিলে পড়তাম, নিয়ে আরেকটা সিগারেট বানাইলো, বানানোর পরে তারাই সিগারেট গাঁজা সেখানে বয়ে আমি খাইলাম, জীবনে ফার্স্ট গাছ পুঁজে নিলাম। তারপর খাওয়ার পরে দেখবেন যে আমার কিছুই হয় না, পরে আমি ছিলাম ধরুন আপনারা আমার কি খাওয়াইছেন, ওগুলো তখন নিশ্চয়ই হলো না, তখন আমি কিন্তু আমি একটু পিছনে যেতে চেয়েছি। আগে এভরিথিং আমি ভিলের কাছে লেগে গেছি অলরেডি, গ্রিলের কাছে আমার আপু যদি সে গিলে কাছে ঠিক আছে,
গ্রিল মানে
গ্রিল দরজা জানানো কি সিগারেট,
ওকে
এগুলোর কাজে দিয়েছে। তো আমি ওগুলো কাজ শিখি, তো ওই দোকানে গেলাম, যাওয়ার পরে যে কোনো একটা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকানটা ছিল, তো এখানে গেলাম রাত্রে 12টার দিকে, যা মনে করেন ঘুমাইলাম বাসায় আর যাইনি। তো ঘুমানোর পরে 7টা বাজে আমার ঘুম ভেঙে গেছে, তো ঘুম ভেঙে গেছে আমি উঠা বাজারে আসলাম আমার আব্বুর দোকানের সামনে, দোকানের সামনে তো আর কি বাসায় যেতে হবে। তো বাসায় গেতে আসি, আমার আব্বু জিজ্ঞাসা করতে চাই তুই সারেদ কই ছিলি, উনি কিন্তু আমার ভালো কথাই বলছে যে সারেদ কোথায় ছিলি, তাই আমি বললাম যে কই ছিলাম সেটা কি আপনাদের কই তৈরি করি, আমাকে জিজ্ঞাসা করলো কি আমি বললাম কি
তার আগে আপনি গাঁজা খেয়েছিলেন,
জি জি সেটা আমি গাঁজা খেয়েছি, তো এটাই বুঝলাম যে না হ্যাঁ নিশা হয়েছে। তারপরে সকালবেলা বাসায় গেলাম, বাসায় গিয়ে আরো এক ঘন্টা ঘুমাইলাম, ঘুমানোর পরে উঠে নাস্তা নাস্তা করে দোকানে আসলাম, দোকানে বসে আসি কাজ কাম নাই। 10টার দিকে আমার প্রচন্ড ঘুম পাইতেছে, তার মানে বুঝলাম যে গাঁজার নেশাটা কাজ করতেছে, এখন রাত্রে গাঁজার নেশাটা কাজ না করে এখন করতেছে। তো যে আমি বসে বসে ঘুমাইতেছি, পরে আমের সিজন ছিল, আচার খেতেছি আমি আচার, তো আচার খেতেছি অনেক মজা লাগে, আচার খেতে গাঁজা খাইলে আচার খেতে এত মজা লাগে, আমি আনন্দের সাথে আচার নিতাছি খাইতেছি নিতাছি খাইতেছি। তারপরে এক পর্যায়ে আস্তে আস্তে ওদের সাথে প্রতিদিন আমি গাঁজা খাওয়া শুরু করলাম, তারপরে এক পর্যায়ে যখন গাঁজার টাকা পকেটে থাকতো না তখন ওদের সাথে এখন বেশি আড্ডা দিই, কেমন লাগে সময় পেলে ওদের কাছে চলে যায়, যাই ওদের সাথে আড্ডা দিই গাঁজা গুজা খাই, যখন গাঁজার টাকা না থাকে তখন কামাল লাগে ওপেন চিন্তাই করতে মানুষকে আটকায়া শুরু।
প্রথম চিন্তা এটা কিভাবে করলেন মনে আছে, কিভাবে আপনার চিন্তা শুরু হলো?
প্রথম চিন্তা এটা এইভাবে শুরু হয়েছে যে কামালবাগের কিন্তু গিরিবামদের উপরে একটা পাহাড়ের মতো আছে বটতলা, নিচে কিন্তু আবার ঢাল, মানে টার্মিনাল ছিল এখন টার্মিনাল টার্মিনাল, সেই জায়গাটা অন্ধকার থাকে সন্ধ্যার পরে, তো উপরে যে ঢালের উপরে মানুষজন দাঁড়া দাঁড়া আড্ডা উড্ডা মারে কথাবার্তি বলে সিগারেট বিড়ি খায়, তখন যে কোনো একজন লোকের ধরতাম, যেটা বলতাম যে ভাই আপনার একটু আবুল ভাই ডাকে, কোন আবুল ভাই আসেন আপনার বড় ভাই আবুল ভাই ডাকতে আসে, মানে ওরাই আবুল বানিয়ে যাচ্ছে, আপনি আবুল ভাই ভাই কেন ওরা আপনি ডাকতে আসে চলেন,
তারপরে
আজকে চিন্তাই করলাম আমার কাছ থেকে 100 কত টাকা জানি চিন্তা 180 টাকার মতো চিন্তাই করলাম। চিন্তা করে গেলাম আপনার সোয়ারি ঘাটের ওই পাশে আরেকটা টার্মিনাল আছে, ওইখানে যা গাঁজা নিলাম, গাঁজা নেয়া গাঁজা খাইলাম, তারপরে বাসায় চলে আসলাম। তারপরের দিনও ঠিক একইভাবে দিনের 12:30 একটার দিকে তখন গাঁজার প্রচুর নিশাল দেখে যে গাঁজা খেতে হবে মাত্র 15 টাকা গাঁজা। তো একটা ছেলে আসতে আসে মাথায় মাল নিয়ে, অর্থাৎ আমি একটি খাড়া, ওর মাথার মধ্যে কিন্তু অনেক ভারী মাল, ওরা খাড়া করার এখানে পকেট 10 টাকা নেন কিচ্ছু বলে। তখন যে আমার চাহনি আমার দৃষ্টিটাই ছিল অন্যরকম, যে একজন মানুষ আমাকে আমার দেখলে ভয় পাইতো, মানে চেহারার চাহনি দৃষ্টিটা ছিল অন্যরকম, যে আমি কি জানি করে ফেলাম তাদের কিছু বললে, তো সে কিছুই বলে নি। তারপরে এরকম গাঁজা কিনতাম, গাঁজা খাইতাম, তারপর নৌকা দিয়ে ঘুরতাম আর গাঁজা খাইতাম। তারপরে যে কামাল লাগে যেসব বিস্কিটের কারখানা আছে, প্রত্যেকটা বিস্কিটের কারখানা থেকে আমরা বিস্কিট নিয়ে আসতাম, যেতাম যে যেরকম তো খাইতে পারতাম খাইতাম, বাকি পকেটে বানিয়ে আসতাম গাঁজা গুজা খাই, কিছুই বলতো না। কিছু বললে বলতাম যে ঘুমায় দুমু ট্যান করুম ট্যান করুম চুপ, আমাদের আমরা কি তবে সব খাইতেছি একটু আপটু খাইতেছি, এরকম করতাম। এমন করতে করতে আমি পুরা গাঁজা খোর হয়ে গেলাম। এখন গাঁজা না খেলে আমার ভালোই লাগে না, কিন্তু যখন থেকে আমি গাঁজা খাওয়া শুরু করছি তখন থেকে কিন্তু আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। একটা না আপনার মনে করেন 2012 সাল পর্যন্ত গাঁজা খেয়েছি, 2005 সাল থেকে এত পরিমাণ গাঁজা খাইতাম। 2010-এ 2011-12 মানে গাঁজা খাইলে আমার নিশা হয় না, এখন যত গাঁজাই খাই আমার নিশা হয় না। মনে করেন আমরা একসাথে 40-50 স্টিক 15-20 বাসি খাইতাম। এমনও রেকর্ড আছে বিক্রমপুর গেছি, এই কারণ বাজার থেকে 25 গ্রাম গাঁজা নিয়ে গেছি, গাঁজা নিয়ে গেছি গুলিস্তান, গুলিস্তান থেকে 5 মিটার বিক্রমপুর এক বন্ধুর বাড়িতে গেছি, সেখানে 25 গ্রাম গাঁজা এক রেতে খেয়েছি, সারে জাগনা ছিলাম গাঁজা খেয়েছি, আম পেরে আম খেয়েছি, কিন্তু আমাদের কোনো নিষেধ হয় না। তারপরে চাপাটি চুপাটি যখন আমার বাসায় নিয়ে আসলাম, আনার পরে বাসায় তো চাপাটি ভরা আমার আম্মু দেখলো, দেখে আমার যাতায়াত ডাক দিল, বড় ভাইয়ের ডাক দিল, দেখার পর দেখি ঘরে মিঠেগুলো কিনে রাখছে। তো বড় ভাই এলো আমার মোবাইলটা ঘাটতেছে, তার ভিতরে একটা মোবাইল কিনছি ঘরের মাঠে মোবাইল চালু হয়ে গেছি, এখন আসে দেখেছি বড় ভাই মোবাইল কিনতেছে। তো কি যে তুমি এগুলো কই পাইছো, বলতেছি যে ভাই এগুলো তো আমার না, এগুলো এক বড় ভাই আমার দিছে, এগুলো আমি কই পাবো কোন
সেই চাপাতি যেগুলো আপনারা চুরি করে নিয়ে আসছেন।
জি জি জি। তো এগুলো কই পাইছো, আমি তো ভাই এগুলো পাইনি, এগুলো আমার একজন দিছে এক বড় ভাই রাখার জন্য, যে একদিন পরে আবার নিয়ে যাবো, এটা অক্ষণ দিয়ে আমি এখন আমি কিভাবে কোথায় দিই কেন পরে এখন দিয়ে তুইব। আচ্ছা ঠিক আছে। তো বাসা থেকে বেরোলাম, বেরোলাম একটা বন্ধু বান্ধব পাইলাম, ভাই বললাম যে দিঘায় এগুলো তো ভাইয়ের বাসায় পড়ছে, এগুলো তো রাখা যাবো না এখন, তো কি করতে হইব সব কটা একটা বস্তার ভিতরে ভরলাম, প্রায় চাপাটি 20-30 কেজির মতো হবে এতগুলো চাপাটি। তারপর আনলাম, আনার পরে রাস্তার মধ্যে রাখলাম, দেখানি যখন ভাইয়া চলে গেল তখন আইনা আবার খাটের নিচে ঢুকা রাখলাম সবগুলো। তারপরে এরকম অনেকদিন রাখতে রাখা রাখির পর আমার আম্মা আবার টের পেয়ে গেলো যে খাটের নিচে চাপাটিগুলো আবার আসছে। আবার আমাকে জিজ্ঞাসা করলো, আমি তোমার দেখো অন্য একজনের জিনিস, এখন জিনিস আমি বাইরে রাখতে পারতেছি না, এগুলো চলে গেলে আমার অনেক লস হয়ে যাবো গা, আমার জামাই দিতে দিব। তো ঠিক আছে কবে দিব, আমি 3 দিন দেবো। আচ্ছা, তো যখন মহরমের 8 তারিখ হইল, 8 তারিখে আমরা চাপাটিগুলো বের করলাম। বের করার পরে সব বন্ধু বান্ধব মিলা একটা ভ্যান গাড়ির উপরে, এখানে ভ্যান গাড়ি আছে, ভ্যান গাড়ির উপরে ঠেলা দিলাম, ঠেলার পরে যে যেভাবে পারছে একটা দুটা যাদের কোমরে নিয়ে নিছে। নেওয়ার পরে মিছিল ধরলাম আমরা নাজিমুদ্দিন রোড থেকে, নাজিমুদ্দিন রোড থেকে মিছিল ধরে পুরো রাস্তা মনে করেন দৌড়াইলাম। এর ভিতরে যে এলাকার একটা ছেলে ছিল স্থানীয়, ওর নাম হচ্ছে টাইগার, তো অনেক প্রভাবশালী, ওর অনেক প্রভাবশালী, ওর মা গাঁজা গুজা বিক্রি করে, ফ্যান্সি মেসেজ এগুলো বিক্রি করে, ব্যবসা করে ওর মা। তো ওই ছেলেটা একদিন আমাদের এক ছোট ভাইয়ের টাকা মেরে দিছিল, মানে ওকে দেখলে ধরে টাকা ঘরে খাই দিত ঠিক করে। তারপর একদিন আমার সে বিষয় দিল যে ভাই এম কাহিনী অমুক এলাকার টাইগারে তো আমার ধরে আটকে রেখে দিয়েছে টাকা দু ঘরে খেলে। ওই যাওয়ার 5 মিনিট পর দিচ্ছে এটা, তার আটকে দাম ভাই ইসলাম আলাইকুম দাঁড়ান, আলাইকুম সালাম কিসে গেলি গাহেন, মানে ঢুকলাম ফ্যান্সি গল্লিতে, ফ্যান্সি গল্লিতে ঢুকানোর পরে আমি আপনি মনে মনে করছেন হা করছি তুই কি করবি, বসার ইচ্ছা আমি চটকেলাম, চটকে মনে করেন ঠোঁট মোট ফাটা ফলে গেছে, ফেটে গেছে গা। পরে তোর আমি তখনই গুলি করুন, তুই থাকিস এদিকে, তোর 2006 গুলি করুন, তুই যাতে পিস্তল লাগে নিয়ে আয়, তারপর আমাকে আমার গুলি করিস, আমি তুই নিয়ে আয়। তারপরে মনে করে নিজে গেছে গেছে আর আহে। তারপর মহরমে যখন আমরা বের হইলাম মিছিলে, মিছিলে বের হওয়ার পরে ও আমার দেখলো, আমি ভাবেছি যে তোমার কিছু করবো কিনা, কিন্তু কিছু করবো কি, আমরা যে কটা পোলাই মিছিল যখন যাই তখনই হয়তো হুন্ডার চেন, তারপরে চাপাটি চুপাটি সবকিছু প্রত্যেকটা মিছিলে নিয়ে দিয়ে গেছে। তারপরে এরকম 6 তারিখে মিছিল একটা ছোট ভাই, তখন তো আমি একটু চ্যাংরা ছিলাম অন্যরকম, মানে পোলা পানি দেখে ধরে মারতাম, ইসলাম দেশ না কেন আমাদের,
সালাম দেশ না কেন আমাদের,
ইসলাম না দিলে পোলা পানি ধরে ধরে মারতাম অন্য অন্য এলাকা। তো দেখি ইসলাম দিতে পরে একটা পোলা কুতা ছিলেন তলিয়ে যে টেগার ভাই খোরসে দেখালি আমার মারে, আর ইসলাম না দিলে ঠিক আছে আমি জানি আর চাপ, পরে আমি নগদে বেলটা খুলে কি করলাম, আমি কই তুই ওর কাছে বিচার দিলি কেলে গেল বেল দিয়ে আমার আধা ঘন্টা পিঠা। আমি তোর মাংসি না তো আমার পিঠা করে না ভাই এর আপনি কি বলি ভয় পেয়ে গেছে, ঠিক আছে যা হিসাব করে দিব। তারপর এই মিছিলে তিন চার দিন গেলাম, যাওয়ার পর আমার সাহস হয়ে গেছে মানে প্রচুর সাহস। 8 তারিখে রেটে বের হলাম, বের হওয়ার পরে ওই টাইগার সাউনে 7 তারিখের দিন রাত্রেবেলা আমার সিদ্ধান পাইছে, পাওয়ার পরেই আমার আটকাইলো। আটকানোর পরে যে বড় ভাইরা আছে ওদের কাছে নিয়ে গেছে, ওদের নাম হলো আপনি মেন্টাল রাজি, ওর নামই মেন্টাল রাজি। তো ওর কাছে নিয়ে যাওয়ার পরে বলে যে ভাই আমার এমনি এমনি খুশি হয়েছে তোমার, পরে কাছে ঠিক আছে তুই মার। পরে আমার 4টা খাবার দিল, সবাই মিলে আমার আটকা রাখছে ছুরি মুড়ি দিয়া ঠেকায়া। বলতেছে যে বড় ভাই যে ভাই তোমার মনে কোনো খারাপ আছে, যা হয়েছে সব মিলে যাবো, আজ থেকে তোমরা বন্ধু বান্ধব মিলে যাও। আমি পাচ্ছি ঠিক আছে মিলে গেলাম, গোলাম মোলা মিলা দিল আইসা বললাম, কিন্তু আমার মনটা তো মনেই আছে যে আমার খামা খামা আছে। তারপরের দিন রাত্রের বেলায় ওই 8 তারিখে মনে করেন আমার যারা বন্ধু বান্ধব আছে ওদের কাছ থেকে আবার আটকে আটকায়া ছুরি গুলো নিয়ে নিত, চাবাটি গুলো নিয়ে নিত। ভাই 3-4 জন আটকে মনে করেন 7-8টা চাবাটি নিয়ে নিচ্ছে। উনি এসে বলে যে ভাই খোরশেদ এই টাইগার আমার চাবাটি রেখা দিয়েছে, এবার আমার রেখা দিয়েছে। ভাই বেটা তোর রাহাই কেমনি তুই বাড়তে পারছিস না? তবে আমার ভয় লাগে আনতেন, আচ্ছা ঠিক আছে। পরে খুশ হচ্ছে ওরা 8 তারিখে পাইলা বিনা, পর এলাকার যে বড় ভাইগুলো আছে ওদের কাছে বিচার দিলাম যে ভাই এই আপনি ছোটবেলা তো আমাকে চাবার চুপড়ি রেখা দিয়েছে, আপনাকে এলাকার যে আহি যাই দেখা যায় আপনি এরকম করবেন তো ঠিক না। কাছে ঠিক আছে ভাই ওরা যা রাখছিল তো সব আমরা রাখছি আমাদের কাছে, কিন্তু আমাদের জিনিসগুলো কিরকম? আমি বলতে যে মনে উঁচা পাটি পার না ভাই, বিশ্বাস করো এরকম কোনো জিনিসই রাখে নাই, আর ওই যা রাখছে সব আমাদের কাছে, ঠিক আছে এরকম কোনো জিনিস আমাদের কাছে নেই। আচ্ছা ঠিক আছে যাক সমস্যা নেই। তারপরের দিন যখন 9 তারিখ রাত্রে ও বের হয়েছে, এখন আমরা নাজিমুদ্দিন লোডে যা সেই 12টার বাদে দাঁড়া রয়েছি, 1-1:30 দিকে মিছিল বের হইব, পুলিশ পুলিশ দাঁড়া রয়েছে, আমরা সব 30টা বলে দাঁড়া রয়েছি, 30-25টা সবাই কমার 2-3টা চাবারি। যখন মিছিলটা বের হইলো নাজিমুদ্দিন লোড থেকে শুরু করলো চাবারি না দৌড়ে যাচ্ছি, ঘষাঘুষি করতেছি, আর অনেকদিন খুঁজতেছি টাইগারদের খুঁজতেছি, জলে পাইলেই মেরে ফেলাম কোনো কথা নেই, আর পাইলে মেরে ফেলাম। আচ্ছা ভালো কথা, তবে খুঁজতে খুঁজতে পাইলাম কই একদম চকের মোচড়ে যে টিম ফ্রিস্টানটা আছে গুলিস্তান আর চকের যে টিম ফ্রিস্টানটা ওইখানে পাইলাম, পাওয়ার পরে ডাক দিয়ে আটকাইলাম। আমি তাই খারাপ তো জিনিসটা খুঁজ করলে আর ওই তখনই ওদের সামনে যে রাস্তা দিয়া ওর বড় ভাইরা গেতে আসছে, তখনই ওর বড় ভাইরা দিতে আমি তো থাকবো একটু জায়গা তো জিনিস থাকবো না, ওর লাগে আমার তাঁদের লাগে লাগবো না না লাগবো না জানে সে তাই যথেষ্ট করেছে। ওরা ছেড়া দিলাম, ছেড়ে দেওয়ার পর ওই গেতে আসছে, তার 10 মিনিট পরে আমার গ্রাম দাবা ছেড়ে ভাই যেমন আবার আমি জোরি করতেছি ওরা আটকাইলাম কই ডালপট্টি, ডালপট্টির মধ্যে আটকানোর পরে একটা গলিতে ঢুকাইলাম, মেন রোডের বড় রাস্তার মধ্যে ঢুকাইলাম আটকে দোকানে করে আমি সেই জিনিসগুলো রাখো জিনিসগুলো সব ফেরত দিবি অক্ষণে এই মুহূর্তে দিবি। ওইটা সে যে আমি নিনে হ্যান ত্যান ফ্যান তোরে কে কইছে, আমি তুই দিবি কিনে ইয়েস কম কেন আমি জিনিস দিব না, আমি তো তাহলে জান দিই না পেলে সারি গুম দিয়ে রয়েছে খারাপ খারাপ ধাম দিন ফসল লাভ থেকে যে নেবাতে হাতে মারতেছে আর জানে মারিস না হাতে মারছে হাতে মারতেছে এক ভিতরে এক বড় ভাই আপসে ডাক দিছে, বড় ভাই আসে এগাতেছে ডাক দিছে বলে হিনা লেছে বড় ভাই সব বললো এক ভিতরে চাই তোমরা করে কি পার দিবা হ্যান করবা ত্যান করবা। তো ওই বড় ভাই কইলাম যে দেখেন ভাই আপনি ছোট ভাইরে পার দিলে কিন্তু রাস্তার ভিতরে দিতে পারতাম, আর কিন্তু আমি ঢুকাইতাম নাহলে কিন্তু হিসাব পিতে পারতাম, আমার জিনিসগুলো দিতে কন নাহলে কিন্তু খুব খারাপ হইব, আর তুমি কি করবা এসে 1-2 হাজার টাকা তো কি লাগার পর ওনার রান্না একটা করে দিচ্ছি বড় ভাইটার রান্না কিন্তু ডাইরেক্ট কোনো কথা নেই লাল মিয়া বললো যে তুই জিনিস যখন দিবি না তুই জানবি যারে গর্জনে কোপ দিল এই জন্য হাতে ধরছে না হাতে মুছে হাতটা ঝিলা পড়ে গেছে আর বড় জানে কোপ দিয়া তারপরে ইচ্ছার মাস তখন আমরা বের হইলাম, বের হওয়ার পরে ওই বুলেটের বড় ভাইও এসেছিলেন, তুই যে বড় ভাই রানে কূপ দিছি ওই বড় ভাই কিন্তু আবার এই বুলেটের বড় ভাইয়ের বন্ধু, বুলেটের বড় ভাইয়ের বন্ধু, ওরা সব এক ওদের লগে একটা কূপ দিয়েছে আমি জানেন। আচ্ছা ঠিক আছে ওর বড় ভাই এখানে এলো ভাইয়া এই মুহূর্তে এই মুখে টিকাস করছে, আচ্ছা ঠিক আছে আমার ভিতরে রাখ অব বুলেটের মাঝখানে আমার ঢুকাইলো, ঢুকে আমার বলতেছে কি যে ভাইয়া তোমার কাছে জিনিস কয়টা আছে, আমি কি ভাই 4টা চাবা দিয়ে কয়টা একটা করে একটা একটা করে নিতে নিতে ওনারা আমার কাছ থেকে 4টা চাবা মানে প্রথম দিকে নিয়ে গেছে, একটা টেবিলটা নিয়ে গেছে। আবার বলতেছে আমার যে তোমার সাথে যাওয়ার সাথে খ্যাত আছে, আমি খালি কলাপ ধরে আমরা ঘুরে ভিতরে ঢুকে ফেলে, তারপর যা লাগে কোবান কাবান এসব আমরা করে তোমাকে ইচ্ছু করছি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো কথা বলে ভাইরা সাহস দিল, আরো সাহস পাইলাম। তারপরে গেছি যখন আপনার বুক শুরু হয়ে ঢুকলাম, তখন মনে করেন আর ওই যে ছোট বেটারি পেলাম, যে ছোট বেটারি যে ট্যাগের কাছে বিচার দিয়েছিল আমার নামে, পরে পাই মনে করেন চাপাইটা উল্টো করে মাথার মধ্যে একটা মারলাম, মাথার মধ্যে আমরা দেখলাম হয়েছি। তারপর পরে উল্টো মনে করে গেছে করে গেছে, আমি করে আমার ঘুরে ঘুরে গেছি। ঢোকার পরে যখন আপনার নবক্রম যে মাঠটা আছে না, নবক্রম মাঠের যে মোচরটা বুকশিবাজার এন্ডের দিকে, তখন নবক্রম মাঠের সামনে আসে, নবক্রম মাঠের সামনে যে মোচরটার মধ্যে মনে করেন যেই আমি পাড়া দিয়েছি, তখন ওদের সাথে যে আমার আরেকটা বড় ভাই আছে, নাম হলো মোহাম্মদ আলী ভাই, ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। উনি কি করলো, পিছন থেকে আইসে আমার কলারটা ধরে না এমন জোরে একটা চটকুনা দিল না, মারে চটকুনার লগে মনে করেন তিন চার ধরে যা পড়ছে, চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেছে, চোখে তো থাপ্পড়টা পড়ছে। তখন আমি পুরাই দেখছিলাম যেটা আমার কি হইতে আসছে, কি হইল কার বাড়ি পুরে গেলাম, তখন দেখলাম যে ছুরির আওয়াজ পেয়েছি, শান্তির আওয়াজ পেয়েছি। তার মানে যে আমি যখন পুরাই গেছি তখন আমার হাতে দুইটা রান করেছি, যখন আমার কোলা পেনে যখন কোপ দিতে নিতে আসছে, ওদের ওই বন্ধু বান্ধব পেয়েছি বড় ভাই, ওরাই কিন্তু আমার কোবাইতে দিতে আসছে, কি মানে নিহত হইলো যে মাঠের ভিতরে ঢুকে আমি রাখলাম, যেমন লগে বন্ধুটা মারছে আর মাঠে ঢুকে আমি রাখলাম,
মানে আপনাকে
জি জি তো বড় ভাইটা আমার থাপ্পড়টা ফালানোর পরে আমি পুরা গেলাম। তো ওরা যখন কোবাইতে আসছে আমাদের, তখন দুইটা রামপুরি ভাই করে আমার শরীরের উপরে আমি দাঁড়াবো, একটা চাষও অশ্লীল লেখে করবি না, আমার কোনো ছোট ভাই লাগে।
কে বলেছে?
মোহাম্মদ আলী ভাই, ওই আমার আপন কোনো ছোট ভাই লাগে, অশ্লীল একটা কুফুলে তো করবি না, সব খারাপ বিচার আমি করতেছি, যা করছে বিচার আমি করতেছি। আর তখন আমি চোখ চলছি দেখতেছি, চোখ গন্ধ হয়ে গেছে, টান টুন টান টুন শব্দ পেলাম, চোখটা কোনো রকম টাকা দিয়ে যায় আমার তো দুনিয়া চাবাড়ি রামপুরি, এটি পড়লো তো আমি পিস পিস হয়ে গেলাম।
এই মোহাম্মদ আলীকে আপনাকে আগে থেকে চিনতো?
জি জি জি।
কিভাবে পরিচয়?
আগে থেকে চিনতো এলাকায় মানে ঠাকুর দেখতে ইসলাম সন্দীপন ভাই ভালো আছেন এসেই
ওকে
এরকম। তো উনি আমাদের নগর থেকে ওখান থেকে জোড়া কুলিয়া নিল, কুলে নিয়ে কোথাতে কেউ একটা ফুলের আছে ওদিন আসলে যা হয় আমি করুন বিচার, ঠিক আছে? উনি আমার আরো তিন চার চটকমাত দিয়া বললো তার কাছে কিছু আছে, আমি কই না ভাই কিছু নাই, ওনার তো সব নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এ রোড দিয়া সোজা বাসায় যাবে। তো আমার উর্দু রোড দিয়ে উনি বাসায় পাঠা দিল, আর ওনার মিছিল এখানে এসে, তো মিছিলে আসার পরে
মানে সেই ইয়ের মিছিল,
হ্যাঁ হ্যাঁ,
যে মিছিলের কথা জন্য আপনার প্রিপারেশন নিচ্ছিলেন,
তো সেই মিছিল থেকে আমাকে ভাই করে দিল যে তুই এখান দিয়া উদ্রোদ্দা ছিল যা বাসায়, ঠিক আছে আমি গেতেছি, আর কেউ লেগে নেন করবি না, ঠিক আছে আমি সেই ভুলো ঢুকবি না, আচ্ছা ঠিক আছে। আমি এখান দিয়ে করলাম এলাকায় আসানোর পর দেওয়া দিয়ে একটা বন্ধু অনুপ পাইলাম, ওরা বলতেছে যে অমুক তো পা দিছে, ওই যে বান্ধব রাব্বি ছিল ওরা কিন্তু গর্জনে মাথার ভিতরে পা দিয়েছিল রামপুরে দিয়া, তো কপাল ভালো যে লাগি নাই এখান দিয়ে একটুখানি ঢুকে গেছে, কানের উপরে একটুখানি ঢুকে গেছে। তারপরে আমার বন্ধু বান্ধব লাগে কাউসার ওই মাইর খেয়েছে, আর ওদের আর কি মারছে, ওরা মনে করেন পিঠের ভিতরে চার পাঁচজন ধরে মারতেছে, আরেকজন মনে করেন পিঠের ভিতরে রামপুরে এমনি ঢুকা দিতে ছিল।
বিরতির শব্দ শুনতে পেলাম আমরা প্রিয় শ্রোতা, আমরা এইখান থেকে ফিরে আসতে চাই একটু পরে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও ফ্যামিলি 9.2 এ। আজকে এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে কনফেস করছে খোরশেদ। আমরা ঠিক চার মিনিট পরে আবারও ফিরে আসতে চাই। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM 89.2। ওখানে যাওয়ার পরে আপনি পেজটিতে লাইক দিলে আপনারা এবিসি রেডিওর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। আপনার জীবনটা তছনছ হয়ে গেছে কিংবা যেগুলোর কারণে আপনি প্রচন্ড রকম প্রায়শ্চিত্তের মধ্যে রয়েছেন, আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি খোরশেদের কাছে। খোরশেদ,
তো যখন ওরে মারতেছে তখন কিন্তু আমাদের কিছু এলাকার বড় ভাই দেখা ফেলেছে। দেখার পরে তো কি করলো, ওরে বাতিতে যায় এক বড় ভাই পিছিয়ে গিয়ে যখন ওরা ঢুকাইতেছে চাপাড়িটা মানে জামপুরিটা, তখন এক বড় ভাই এমনি হাত দিয়ে ধাক্কা দিয়ে যায়, ওনার হাতে টান লেগে গেছে, হাতে সাত আটটা সিঁড়ি লাগছে, উঁচু বেঁচে গেছে। তারপর ওরে বাঁচা দিও ঝগড়াটি এসে বললো সকালবেলা তো কেচাল আমি বাসায় ঘুমারিছি না একদম আরামে নিশ্চিন্তা, রাত্রে এতগুলো কাজ যে করলাম আমার কোনো টেনশনই নেই, কারণ আমার তো বলে দিয়েছে যেগুলো কোনো কিছু হইব না, যে যারে মেরা হইতে পারে
মিছিলের মধ্যে।
আমি নিশ্চিন্তে বাসায় ঘুমারিছি, বিকেল পাঁচটার দিকে ভাও মাও ঘুরা দুনিয়ার মহিলা তোমার ঘরে তুলে লেগেছে গা, যে হইছে সে হইছে, চলো এখন নিয়ে গেল কার বাসা, আমার আরেক বন্ধুর বাসায় বিশাল, তারপরে বিশালের বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওইখানে বিচার বহাইলো আমার যে তুমি মারছো আবার বাসায় ঘুমা দিছো, তোমার সাহস কত বড়, তুমি একটা স্থানীয় পোলারে মারি, তুমি নোয়াখালা বাঙ্গাল, তুমি একটা স্থানীয় পোলারে মেরা দিছো এই সেই, তারপরে ভিজেতেছে আমার এগুলা। তখন বিচারের মাধ্যমে যারা বিচার করেছে উনি আমাকে থাস করে চক্র দিয়ে দিল, থাপ্পড় দেওয়ার শেষে আমি নিতাম তাকে থাপ্পড়টা ব্যাক করলাম, আমি একটা থাপ্পড় দিয়ে দিলাম। তখন আর দু তিন দিন যখন কলার মূলক সাত মাস ছিঁড়া ফেলাইলো আমাকে আর মারলো, তারপরে থাপ্পড় থুপুর দিল যে তোরা হ্যান করুন ত্যান করুন, ঠিক আছে ভাই যা করুন করে আমার বিচে রাখেন, পরে বলতে আসলে আটকে রাখুন। আমি কই দেখেন আমার আটকে রাখানোর দরকার নাই, আপনি আমার কি করবেন করেন, তুমি আমার আমার কি করে মেরা নেবেন মেরা ফেলেন। আমার আমি বলে দেখেন ওই যা করছে এটার বিচারে আসে, ঠিক আছে ওই ভুল করছে অন্যায় করছে এটা বিচারে আসে, বলতে যে ঝেমালিস হবে এত টাকা 20,000 টাকা 40,000 টাকা গেছে এগুলো জরিমানা কি দিব, বলতে আচ্ছা ঠিক আছে জরিমানা আমরা দিবো সমস্যা নেই আপনার ছাড়ি, ছেলে যদি ভেঙে যায় ছেলে পলাইবো না আমার ছেলে কোথাও যাবো না এখানে থাকবো, আপনার বিচার করে বসেন আগামীকাল আচ্ছা ঠিক আছে।
কে বললো এটা?
এটা আমার আম্মু বললো ওদের সাথে।
আপনার আম্মু এটা ওদের সাথে বলেছে? ওকে, কি ছিল কাহিনী মানে বিচারের কথা কেন আসছে, আপনি যে মেরেছেন সেটার কারণে এই বিচারের কথা আসছে? ওকে, আর
তারপরে বিচার বসেলো পরের দিন, ঠিক আছে গেলাম বিচারে, যাওয়ার পরে বলতেছে তোমার 20,000 টাকা জরিমানা, বিশালের 20,000 টাকা জরিমানা, কেন বিশাল 20,000 টাকা জরিমানা, যে তুমি আর বিশালে মিলা প্ল্যান করছো ওকে মেরে ফেলবা, ওই যে ওর বান্দরদের ওদেরকে ধরার পর ভয়ে সব কথা বলে দিছে ঘর জোটে। তারপরে আচ্ছা ঠিক আছে ভাই, পরে আমার আব্বু আমার মোবাইল বিক্রি করে দিল, মোবাইল বিক্রি করে টাকা পয়সা মেনে সুরোদেরকে দিল, ধর 3-4 দিন পরে আমার দেশে পাঠিয়ে দিল। মাসখানিক ঘুরে আবার ঢাকা আসলাম, আমাদের বাসাটা ছেড়ে নিয়ে গেল আরেক জায়গায় পাশের এলাকায়, ওইখানে মনে করেন বড় একটা গুন্ডা আছে যারা আমার বড় ভাইয়ের বন্ধু আর কি, মেজো ভাইয়ের বন্ধু, এখন তাদের সাথে চলে না আর কি, মানে সময় কম নেয়, তো ওদের ভিতরে বড় একটা গুন্ডা মানে ভালো রংবাজি করে, অল টাইম কম করে পিস্তল মিস্তল রাখে। আমি দেশের যায় ওই আমাদের মাঠ আছে, মাঠে যা দাঁড়াবি, উনি বলছে এই করছে দেখা নাই, গেলাম ভাই ইসলাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তুই বলে গুন্ডা আগে সুযোগ, আমি কই না ভাই কে বলছে, মুখে বলে পার দিছস কোপ দিছস, আমি কে হ ভাই এটা তো আজকের কথা না তো বহু তাই কথা একদম মাস হয়ে গেছে, তুই গুন্ডা আগে সুযোগ, তো আমি তো তখন আবার একটু মনে করেন ভেদক টাইপের ছিলাম মানে একটু ঘুম ভাঙ স্টিল করে দাঁড়াছিলাম। তারপরে উনি ধাস আমাকে চটকোনা মারলাম, কেউ আপনি চটকোনা দিলেন কেন লেগা ভাই, কয় যে চটকোনা দিছি যা তারা এগুলো কাহিনী আমার জীবনে না হনি, আচ্ছা ঠিক আছে ভাই। তখন এসে আব্বুকে বললাম আব্বু আমার তো এই কাহিনী মুখে মারছে, তারপর আমার আব্বু ওরা বাবার কাছে বিচার দিছে, তার এক সপ্তাহ পরে বড় ভাই মার্ডার হয়ে গেছে। তারপরে রিক্সা দিয়ে কিছু লোক আসলো 8-10 জন, লোক আইসা ওরা ধীরা মনে করেন কপালে মেশিন ঠেকায়া রিক্সার মাধ্যমে উঠায়া ওরা নিয়ে আসছে, নিয়ে আইসা নীল ক্ষেত্রে ওভার ব্রিজ রূপিনা মারছে আর কি, মাথায় একটা এখানে গুলি করছে, একটা গুলি আপনার এখানে করছে, মোট 3-4টা গুলি করছে।
তাহলে আপনি এই লোকের দ্বারাই তো আপনি মার খেয়েছিলেন এই লোকের কাছ থেকে, মানে আপনার লোকজনে জড়িত ছিল?
না না না,
তাহলে
আমার কোন লোকজন জড়িত ছিল না, মানে সেটা শুনছি আর কি, যে তাকে তার এক সপ্তাহ পরে তাকে মেরে ফেলেছে, তার নাম ছিল আপনার কানন,
কানন ছিল না,
আর ছেলেটা একদম চেহারা পিংসের মতো একদম পুরো ফর্সা চেহারা একটা স্তর নেই। তারপরে মারলো, যাক আমি আবার ভালো গেলাম, বা ওই যে শুকনো গলি বন্ধু বান্ধবের সাথে চলা ছেড়ে দিলাম, এখন কামালবাগে আর আমার নিজের এলাকায় নীলবাজার এখানে আড্ডা দিয়ে গেছে বন্ধু বান্ধবের সাথে, তো ধীরে ধীরে মনে করেন ওদের সাথে আড্ডা দিলাম, তারপরে ওদের কাছে ছেড়ে আবার আসলাম কোথায়, আমি একটু পিছনে যেতে গেছি ভাইয়া, মানে ওই বান্দর বসাতে আড্ডা দেওয়ার আগে যে বড় ভাইরা ছিল এখানকার বড় ভাই গুলো ঘুরতাম ফিরতাম মানে সঙ্গ দিতাম। একদিন এক বড় ভাই বাসা দেখে বলতেছে যে খুশি দেখে নাই আইসি ভাইয়া কিছে ওদের বড় ভাইয়ের সাথে আবার ক্যাচাল হয়েছে, যে বড় ভাইটাই কানছে ওদের বড় ভাইয়ের সাথে আবার ক্যাচাল হয়েছে, ওই লোক আবার শিফট করতেছে ঘোষে করে ডেকে নিয়ে, মানে চার পাঁচজন বন্ধু বান্ধব পাঠাইছে কেউ ভয় যায় না ওদের ডাকতে, ঘোষে তুই পারবি তুই যা, আমি বলতে ঠিক আছে দেখেছি, আমি যা করি ভাই আপনি তো তোমার নি ভাই ডাকে যা আইতাছি, আবার আমাকে ভাই করে আইতাছে বাকি আবার যা, আবার যা বললাম ভাই আপনার টনি ভাই ডাকে তোরে ঘেটে লম না আইতাছি বললাম না যা, তারপরে আমাকে ভাই নিচে আমার গালি দিল, গালি দিছে আর মারতে পারবি, আমি হ ভাই কোনো ব্যাপার না আপনি আসেন না, কাহ আমি আসি বস যাই, উনি সেভ করতেছে মুখের মাঝে ক্রিম ক্রিম লাগানো যে পিছনকে দুই হাত দিয়ে একটা জোরে চটকমা দিলাম, ইচ্ছার যথেষ্ট সুন্দর শক্তি আছিল একটা চটকমা দিয়ে আমি তার ভেড়া গেলাম নগরকে, উনি মনে করেন নগর চাপের মতো ফিলাইলো আশা করলাম ওই বড় ভাইরা মারামারি করলো, মারামারি করছে আমি আর মাঝখানে নেই, তো তারপরে বলতেছি যে তোরা কেউই পারলি না ওটাই কানতে, তাও কেউ সাহসে করলো না, আমি যে কাজটা করছে পুরো একটা বাপের কাজ করছে, আমি খোরশেদের ধারা এমন কোনো কাজ নেই যে হইব না একমাত্র চুরি বাদ দিয়া সবই হইব আমি চুরি হইব না, ওই জন্য তো তার নাম রাখুন খোরশেদ বাবা, তারপর তখন থেকে ওনার আমার নাম দিয়ে দিল বাবা খোরশেদ, ওই তখন মনে করেন ইসলামবাগ কামালবাগ মুলগী বাজার বেগম বাজার হুসনি দালান নাজিমুদ্দিন রোড নিমতলি আশেপাশে 15-20 এলাকার মধ্যে বংশাল এসব এলাকায় শুধু একটা নামই ছিল, মানে চ্যাংরা বয়সের মানে ছেলে পেলে একটা নামই জানতো যে বাবা খোরশেদ, বাবা খোরশেদ আমার সামনে কোনো একটা ছেলে ওখানে সিগারেট সিগারেট খাইলে ওরে রোদের মাঠে দাঁড়া করে বেল দেয় ইচ্ছার অন পিটাইতাম।
আপনার গ্রুপে কয়জন ছিল?
আমার গ্রুপে প্রায় 30-35 জন বন্ধু বান্ধব ছিল,
এর মধ্যে কি আপনি লিডার ছিলেন?
জি, এক সময় যে দীপজ্যোতি লিডার ছিল, এক সময় যে আমার সাহস দেখে আমার আগ্রহ দেখা এগুলো দোষ, আমি তো কাছে গান ব্যস্ত থাকি তো ভালোই মাসস তুই এগুলো করে বুঝালো খোরশেদে জানলে তো তারা সব মিলে চলবে ঠিক আছে আমি লিডার হয়ে গেলাম, তো একটা ছেলে ছাত্র যা ও আমার সামনে সিগারেট খেটেছে পরে ধরলাম ধীরা সাতটা জন নিয়ে গেলাম চার রাস্তার যে মোড়টা চার রাস্তার মোড়ের মাঝে দাঁড়া করে একদম রোদের ভিতরে খাড়া করে সাতটা সাত খুললাম খুলে আমার কমরে চামড়ার বেল ছিল, বেল দিয়ে ইচ্ছার অমরে পিটিলাম, সব মানুষ আমার টাকা দিতে কেউ ধরে না আর ইচ্ছার অম পিটাইলাম, পিটানোর পরে আবার তারপরে আবার কাজে আমি লেগে গেলাম, আবার কাজকাম করতেছি আগের মতো কাজকাম করতেছি কাজকাম করতেছি গাঁজা গুজা খাইতেছি প্রতিদিনই, তারপরে একসঙ্গে আমার পরিচয় হইলো আমার চাচাতো ভাইয়ের লগে, চাচাতো ভাই একটা মেয়ের সাথে প্রেম করে, তো বলতেছে ভাই আমি এমন এমন মোবাইলে মেয়ের সাথে প্রেম করি আমি তোর দিয়ে ভাই নাম্বারটা দেয়, তো ওর গার্লফ্রেন্ডের নাম্বারটা নিয়ে আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতাম, ধরো বলতাম যে ভাবি আমার জন্য একটা প্রেমিকা দেখে নেন তেন ওরা বলতাম তোমার সাথে ঠিক আছে ভাই দেখুন আচ্ছা ঠিক আছে দেখেন আপনি তোমার সাথে প্রতিদিন আমার 10-15 মিনিট কথা হইতো, মানে এই আর কি মোবাইলে কথা বলা শুরু মেয়েটার সাথে।
ওকে, কত সালে এটা?
এটা 2007 সালে।
2007 সালের দিকে? ওকে,
তারপরে যখন নাম ভাবিটা বললো যে হ্যাঁ তোমার নাম্বারটা আমি একটা আমার বান্ধবীকে দিলাম ওর নাম সাথী, আচ্ছা ঠিক আছে
কি নাম?
সাথী।
সাথী
তার বাড়ি হয়েছে আপনার নোয়াখালী লক্ষ্মীপুর জেলা চরচুমিতা আমার গ্রামের নাম, তো ওই মেয়েটাকে নাম্বারটা দিল, দেওয়ার পরে ঠিক আছে তো মেয়েটা আমাকে ফোন দিল, যখন তখন আমি কাজ করতেছি কাজ করতে আমি ঠিক আছে আপনাকে আমাকে একটু পরে ফোন দেন আমার হাতে কিছু কাজ আছে, আচ্ছা ঠিক আছে পরে ফোন দিই, তখন মেয়েটা ফোনটা কেটে দিল, তো আমি হাতে কাজ কাম সেরা ছাদে উঠলাম, ছাদে ওইটা আমার যে মহাজন ছিল মহাজনের ওয়াইফ মহাজনের নাম ছিল বাদল ভাই ওনার ওয়াইফ আর ওনার ছোট্ট একটা মেয়ে ছিল খুবই মিষ্টি, তো ওই ভাবি আর আমি মিলে ছাদে ক্যারাম বোর্ড খেলতেছি আর ওই বাচ্চাটা মনে করেন ক্যারাম বোর্ডের মাঝখানে হাঁটতেছে বড় ক্যারাম বোর্ড তুই হাঁটতেছে খেলতেছে আমরা খেলতেছি, তো এই মুহূর্তে মনে করেন মেয়েটা আবার ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে আমি বললাম দেখেন আমার সামনে তো আমার ভাবি আছে আপনি আমাকে পরে ফোন দেন, আচ্ছা ঠিক আছে পরে ফোন দিব, ক্যারাম বোর্ড খেললাম খেলার পর সন্ধ্যার পরে মেয়েটাকে আমি ফোন ব্যাক করলাম, ব্যাক করে কথাবার্তি বললাম যে আপনার নাম কি কোথায় থাকেন এগুলো ব্যাপারে কথাবার্তি বললাম, তারপরে তার সাথে আমার রিলেশন হয়ে যায়, হয়ে যাওয়ার পরে এরকম 5-6 মাস যায়, যাওয়ার পরে হঠাৎ করে আমাদের বাসা বাড়ি ছেড়ে দেওয়া হয় ঘর বাড়ি,
হঠাৎ করে বাড়ি ছেড়ে দেওয়া মানে কেন হঠাৎ করে কেন নিশ্চয়ই কোনো কারণ আছে?
না সেটা জানি না কিন্তু আমার আব্বুর সাথে আমার আম্মু সম্পর্ক তখন একটু ভালো যেটা ছিল,
এটা কি পুরান ঢাকাতেই?
জি জি।
ওকে,
তো মানে বাড়ি ঘর ঢাকা থেকে বাসা গুলো ছেড়ে দেওয়া সবাই দেশে চলে যাবো আর কি, আমার
সবাই
না শুধু আমার আম্মুরা,
আম্মুরা বলতে কারা কারা?
মানে আমার আম্মু আমার ছোট দুই ভাই
আর আপনি।
জি।
ওকে,
তো দেশে চলে যাবো আচ্ছা ঠিক আছে ভালো কথা, বাসা ছেড়ে দিল যা উঠলো আমার বোনের বাচ্চা বোনের বাসা উঠবো কয়েকদিন থেকে এখান থেকে চলে যাবে।
আপনিও কি একসাথে গেলেন?
না 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 আপনি কাজ করতেছি।
আপনি ঢাকা থেকে গেলেন তখন কিসের কাজ করছেন জানো?
গ্রিলের কাজ।
গ্রিলের কাজ করছেন?
তো ওনারা কিন্তু যায় না, ওনারা আমার বোনের বাসা উঠলো কামরাঙ্গি চরে।
ওকে,
ওখান থেকে চলে যাবে, তো এর ভিতরে আমার ছোট ভাইটা মনে করেন যেটা ছোট ভাই জাহাঙ্গীর ও আর কি আমার আম্মু বলতে চাইছে আমার সাথে কয়না আমি যাবো না তুমি যাও নেই কাছে, তো আমার আম্মু চলে গেল নৌকা দিয়া ওই কি করলো মিটফুট ঘাট দিয়ে তলায় উঠলো, তো তলার করে গেট আছে তো জিন্সের প্যান্ট পরেছে তো তলারের যে রদ গজে থাকে না ঘুরে যায় মঠদের ওই নরে রটের সাথে একটা নাট থাকে, ওই নাটটা কিভাবে জানো আর প্যান্টের মাঠে জানি আটকে গেছে, আটকে এক পেছে ওরা ইঞ্জিনের ভিতরে ঢুকে ফেলেছে, ঢুকে মনে করেন পিছে এখান থেকে এত বড় এক ভুল হয়ে গেছে। তো আমি ছাদের উপরে কাজ করতেছি বাদল ভাইয়ের, হঠাৎ করে একটা নাম্বার থেকে ফোন আসলো যে আপনি কি খোরশেদ বলতেছেন, আমি হ্যাঁ জি খোরশেদ বলতেছি, তো বলতেছি আপনার ভাইটির মনে মনে অ্যাক্সিডেন্ট করছে। কিন্তু আমি যেখানে ছিলাম সেখান থেকে নিচফটে গেতে কমসে কম আধা ঘন্টা সময় লাগে, আধা ঘন্টা পঁচিশ মিনিট সময় লাগে, সেই জায়গার মধ্যে আমি ছয় মিনিটে দৌড়ে গেছি, এত স্পিডে দৌড়েছি, এক দৌড়ে যে আমাকে মিসফোর দিতে আবার নিলাম একটা ফোন দিলাম ভাই কোথায় আছে, একটা ইমার্জেন্সি গেছে। তারপর গেলাম যা দেখি যে আমার ভাইয়ের অবস্থা, যেখানে এত বড় যে গাড়ির যে পর্দা গুলো আছে না বাস গাড়ির জানালার যে পর্দা গুলো থাকে ওরকম একটা বড় পর্দা পুরোটা প্যাডের ভিতরে ঢুকা দিচ্ছে, রক্ত বন্ধ হওয়ার জন্য পুরোটা ঢুকা দিচ্ছে। আমি যেখানে তর্জন না করতে ছিলাম, তো সবাই আমার ধরলো জেলা বলতো সাথে ঠিক আছে ডাকলেন, পরে আব্বুর ফোন দিলাম, আব্বু আসলো, সবাই আসলো, আসার পর চিকিৎসা করলো। তারপরে আমার আম্মুরে বললাম যে আম্মু যে আমি তো এরকম একটা মেয়ের সাথে কথা বললি, তুমি একটু কথা বলে দেখো কেমন, আচ্ছা ঠিক আছে নাম্বারটা দিয়ে আর ফোন লাগা, ফোন লাগাইলাম। এক দিকটা আমার আম্মুর আমি একটা দামি একটা টাচ সেট কিনে দিয়েছিলাম বড়, তো ঠিক আছে নাম্বার দিলাম, দেওয়ার পরে মেয়েটাকে আমার আম্মু পরে ফোন দিয়েছে, আমার সামনে কথা বললো যে তুমি কেমন আছো, তুমি আমার ছেলেকে কীভাবে চিনো বিস্তারিত করে জানো, জানা বলছে ঠিক আছে তুমি যাও। পরে আমি আসার পরে মেয়েটাকে আবার ফোন দিয়েছে, ফোন দিয়ে এমন কি কথা বলছে সেটা একমাত্র আম্মু জানে, আল্লাহ জানে আর ওই মেয়েটা জানে, আমি আজও পর্যন্ত জানি না যে তারা কি বলছে সে কথাগুলা। ওই মেয়েটা ওই দিনটার পর থেকে আমার সাথে আর কথা বলে, আমি এখনো তার সাথে ফোন দিয়া অপরিচিত হিসাবে কথা বলি, কিন্তু ওই মেয়েটা পর্যন্ত যে কটা সিম চেঞ্জ করছে সব কয়টা সিমের নাম্বারই আমার কাছে আছে।
ওকে, এবং শুধুমাত্র আপনার জন্য চেঞ্জ করেছে,
ঠিক আছে যে কটা সিম চেঞ্জ করছে, কিন্তু নাম্বারটা কে দিছে আমাকে আমি তাও জানি না, কিন্তু ওই যে কটা সিম চেঞ্জ করে নাম্বার থেকে,
মানে আপনার মার সাথে কথা বলার পরে সে আপনার সঙ্গে কথা বলা টোটালি স্টপ করে দিয়েছে।
হ্যাঁ,
আমরা বুঝতে পারছি আপনার মা এমন কিছু বলেছিল যাতে করে মেয়েটা আর আপনার সঙ্গে যোগাযোগ করেনি। হ্যাঁ, তারপর
তারপরে আমি অনেক চেষ্টা করছি জানার চেষ্টা যে আমার আম্মু তোমায় কি বলছে, সে বলেই না, বলেই না যে আপনি কাটেন আমার সাথে, আমার আমার কন্ট্রো পেলে ফোন কেটে দেন। তারপরে ওই এই পর্যন্ত যে কোনো সিম চেঞ্জ করছে সব করে সিম থেকে আমার একটা করে মিস কল আসে আমার মোবাইলে, আর আসলে আমি ফোনটা ব্যাক করে দিই কণ্ঠ পেলে নাম্বার সেভ করা রাখি, যখন আমি বলি যে আমি অমুক তখন ফোনটা কেটে দেয়। তারপরে যাক গেল, আমি তো এখন পুরো আরো বেশি নিশাখর হয়ে গেলাম, বা এখন গাঁজা যত খাই গাঁজা আমার ভালো লাগে না, আমার কাজকাম থেকে মন উঠে গেল, ওগা আমার কাজকাম করতে আর ভালো লাগে না। কি খাওয়া যায়, ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট। তখন আমার জোস্তা ছিল বাদল ভাই, উনি কিন্তু ইয়াবা খাইতো, সারা রাত কাজ করতো আর ইয়াবা খাইতো, আমার যা কাজ করতো উনি সিঁড়ি মাঠে বয়ে বয়ে ইয়াবা খাইতো, আমি বুঝতাম না তখন, শুধু নামই শুনতাম। তো ইয়াবা খাইতো তখন ইয়াবার ঘৃণা করতাম, তো এটা কি জিনিস হিরণের মতো খায় ইয়াবা, আচ্ছা ঠিক আছে কলিজা মুলিজা নাকি পূজা যায় ভালো কথা, গুলা খামুনা জীবন। তো কি করলাম, ঘুমের ট্যাবলেট খেলাম, কাজকাম একটু মন উঠে গেল, কাজকাম ঠিক মতো করি না, একদিন গেলে তিন দিন যাই না, আর উনিও তো মনে করেন একা মানুষ, মহাজন উনি থাকে একা আর আমিও অল্লকে হেল জোগান দিয়ে। তো আমাদের বলতেছে যে তুমি যদি এইভাবে যদি কাজে কামে নাগা দাও তাহলে কেমনি কি হইব, ঠিক আছে আমি ভাই দেখেন সমস্যা আমি আর কাজ করুন না, ঠিক আছে কে করবি না, আমি কহ আমি কাজ করবো, তার সাথে একটা তকতকি হয়ে গেল গা, সে আমার 300 টাকা আটকে রাখছে বেতনে, যেই টাকার জন্য আমি তার সাথে কাজ করুন, আমি তো আমার টাকা লাগবে না আমি কাজ করুন না, আমার টাকা দরকার নেই আমি কাজ করবো না। তখন তার কাজ ছেড়ে দিলাম, ছেড়ে আমি ঘুমের ট্যাবলেট খাওয়া শুরু করলাম, ঘুমের ট্যাবলেট খাইতে খাইতে এক পর্যায়ে দেশে গেলাম, দেশে যাও আমি ঘুমের ট্যাবলেট খাইতেছি, আমার আব্বুর দেশে যে সেখানে আমি ঘুমের ট্যাবলেট খাইতেছি। একদিন আমার চাচাতো ভাই গেল, যাওয়ার পরে বলতেছে ভাই তুই তো অনেক জিনিস খাস, আমার ঘুমের ট্যাবলেট খাওয়াবি, আমি কয় ভাই দিবে মিললেই খাই, একটা নিলাম নিয়ে পাঁচটা ঘুমের ট্যাবলেট নিলাম, নিয়ে তারা ফাঁকি কইরা মিক্স করে একটা ঝাঁকি দিলাম, ঝাঁকি দিয়া মনে করেন ও খাইছে আমিও খাইছি। আমাদের বাজারে বাজারে খাওয়ার পরে মনে করেন আমার মনে আছে যে আমি বাজার থেকে হাইটা বাসা ঘর পর্যন্ত গেছি, আমার চাষিদের ঘর পর্যন্ত গেছি, ঘরে যা খালি শুয়েছি, তারপর আর কোনো কিছু মনে নেই। পরে ঘুমের যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি যে আমি ভাত খেতে বয়ে গেছি, আমার বড় ভাই আমার পাশে বসে রয়েছে, ই বলতেছে ভাত খাস নাকি, আমার থাপ্পড় দেওয়া বলে ভাত খাস নাকি, আর আমার আব্বু তখন এই কথা বলতেছিল যে কালকে সকালে সব কটা ভোটা পিসি নেবাই দাবি দাম।
মানে এটা হচ্ছে আপনার সেন্স আসার পরে এই কথাটা আপনি শুনতে পেলেন?
জি।
ওকে, ভেরি ইন্টারেস্টিং।
তো আমার আব্বু যে সব কটা কালকে ভোটা পিসি নিয়ে পাইন দাবি দাম, নিশা করো আমার বাড়িতে থেকে হ্যান করো, ঠিক আছে। তো আমি এক লোকমা ভাত মুখে দিয়ে না আবার ঘুমাই যে যায়, তখন আমার আবার আমার বড় ভাই ডাকতেছে আর দোয়াইতেছে মানে ভাত খাস নাকি, আমি তারপর আরো একটু দুই লোকমা ভাত খেয়ে বসে আমি আমি আর ভাত খামুই না, বুঝা যায় আমি বসে আর সরাসরি ঘুমাই সাবো, ঘুমাই গেলাম। পরের দিন এটা কতদিন কিরে বাইটি ঘরাই লেগে আমি, তবে আমি তো নিজেও জানি না, তো তুই এসেছিস কেমন, তা আমিও জানি না আমি ঘরে কিভাবে এসি। পরে শুনলাম যে আমার বড় ভাইরা ওর বড় ভাই ওরা কান্দে করে আনছে, আমার বড় ভাই আমার কান্দে করে আনিছে। তারপর এইভাবে টেবিল খেয়ে থাকি, টেবিল খেয়ে থাকি, হঠাৎ অ্যাক্সিডেন্ট দেখতে পারলাম যে আমার বুকটা না কেমন জানি হালকা হয়ে গেছে, মানে যে টেবিল যে খাই আমি বুকটা না হালকা হয়ে গেছে, পুরো মুখে ছেপ ছুপ একদম সাদা মনে করেন ঠোঁটমোট আটকে যায়, বুকটা কেমন জানি হালকা, কিন্তু বুকের ভিতরে কিছু নাই, টেবলেট আর খাবো না, আবার গাঁজা খাই। তারপরে 2010 সালে আমি এরকম পাগলাম করে থাকি, টেবিল টেবিল খাই। তো আমার আম্মু টেবিল খাওয়া দিলাম, পরে আমার আম্মু কি করলো, কাছে বাবা তুমি এক কাম করো, তুমি তোমার আন্টিকে বাড়িতে যা বেড়া হোক। তখন আমার আন্টির সাথে আমার কিন্তু ভালো সম্পর্ক, আন্টি প্রায় ফোন দিলে বলতো যে বাবা তুমি আহ আমগো বেড়তে আহ, তুমি কোনো সময় আহ নেই আমগো বাসায় আহ আহ বেড়া যাও। আমি না আন্টি যাবো না, আগ্রহী ছিল না যাওয়ার। তারপর উনি জোর জীবস্তি করে আমাকে নিছে। যাওয়ার পরে ওনাদের বাড়িতে প্রথম ছায়া তিন দিন বেড়াইলাম। তখন ওখানে যাওয়ার মূল কারণই হইলো যে এক একটা মেয়ের সাথে প্রেম করুন আর তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করুন। তখন গেলাম, যাওয়ার পরে শুনতে পারলাম সেখানে আমার
আপনার মাথার মধ্যে এই চিন্তাটা কেন আসলো, একটা মেয়ের সাথে প্রেম করতে হবে, এই ধরনের কাজ করতে হবে, কারণ কি ছিল?
কারণ ছিল যে ওই যে মেয়েটা আমাকে কষ্ট দিল, ও আমার সাথে কথাই বলে না।
ম্যাক্সিমাম রিজনই কিন্তু আমরা এই ধরনের পাই যে কোনো একটা প্রেমে প্রত্যাখ্যাত হওয়া বা কষ্ট পাওয়া, সেখান থেকে অন্য মেয়েদের প্রতি বা এই সম্পর্কের প্রতি একটা আক্রোশ তৈরি হয়। আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন আজকে, সবসময় যিনি থাকেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে বারবার কথা বলেন, আজকেও বলবেন, আশা করছি আপনারা শুনবেন ওর স্টোরি, ওর যে কনফেস সেটা বলার শেষে। ওকে, হ্যাঁ বলুন।
তারপরে সেখানে গেলাম, তো যা দেখি আমার আন্টির মানে চাচা শ্বশুরের মেয়ে আছে এই বাড়িতেই। তারপরে পাশের বাড়িতে আবার দেখলাম যে আমার এক বোন আছে, আমি ওর নামটা আর
ঠিক আছে না বললে
কেমন বোন হয় তাও বলতে চিতেছি না। তো ও আছে, ওর আবার খালাতো বোনও আছে, তো ওরা বেড়াতে আসছে। তো আমি শুনলাম, শুনে ওখানে গেলাম, যা দেখে ডাকে আমি আসলাম খালার বাড়িতে, এই সব ওদের সাথে কথাবার্তি বললাম, ওদের একজনের নাম্বার আমি নিয়ে নিলাম মোবাইল থেকে। নেওয়ার পরে ওর সাথে এক সময় আমার প্রেমের সম্পর্ক হয়ে যায়, দুই তিন দিনের মাথায়
সম্পর্ক হয়ে যায়।
হ্যাঁ, দুই তিন দিনের মাথায় তার সাথে সম্পর্ক হয়ে যায়। তো তার সাথে প্রেম করতেছি, এমনি আবার মনে করেন রংলাম বা আরো অনেকগুলো মেয়ের সাথে প্রেম করতেছি, মহিলাদের সাথেও প্রেম করছি।
এই সময় কি আপনি কাজকর্ম করতেন?
জি না,
একদমই কাজকর্ম ছাড়া,
একদম বেকার অবস্থায় এসে বেড়াতে আসছি। তো মনে করেন আরো মহিলাদের সাথে প্রেম করতাম, স্বামী থাকে বিদেশ, সে থাকে বাংলাদেশ, এরকম মহিলাদের সাথে প্রেম করতাম।
খুঁজে বের করতেন কিভাবে?
খুঁজে লাম্বার ওই যে মোবাইল উল্টো পাল্টা টিপে লাম্বার ওটা ফোন দিয়ে দিতাম।
ওকে, এগুলো করে করে খুঁজে বের করতেন?
হ্যাঁ, এরকম করে আর কি খুঁজে বের করতাম। তো প্রেম করে ওর সাথে তিন দিনের মাথায় প্রেম হয়ে যায় ওই বোনটার সাথে। তার এগারো দিন পরেই যে আমার যে আন্টির বাড়িতে আসছি, ওনার চাচা শ্বশুরের মেয়ের সাথে প্রেম হয়ে যায়।
ওকে,
এগারো দিন পরে, তার 26 দিন পরে আবার আরো একটা বোনের সাথে রিলেশন হয়ে যায়। তাহলে এক গ্রামের ভিতরে এক জায়গায় আমি তিনটা মেয়ের সাথে প্রেম করতেছি, তিনজনের তিন রকম বলতেছি যে আমার নামে তোমাকে অনেকগুলো অনেক কিছু বলবো, তুমি কার করে ওখানে বিয়ে করবো না, এরকম ধরনের কথা বলতাম। তো কেউ কার কথা বিশ্বাস করতো না, যে শুনতো তাদের ভুয়া কথা মিশা কথা। তো এর ভিতরে মনে করেন সবার সাথে প্রেম করতেছি। তো এগারো দিন পর ওর সাথে সম্পর্ক হলো, হওয়ার পর
নাম ছিল,
তার নাম ছিল শিলা। শিলার সাথে মনে করেন তার আগে কোন রিলেশন হলো, হওয়ার পরে তো রিলেশনটা কিভাবে হলো, তাকে দেখতাম যে সে আমাকে খুব ফলো করে। তো ফলো করার এক পর্যায়ে আমি তাকে একটা সাদা কাগজ দিলাম, দিয়ে সে কাগজটা ছাপায় নিয়ে গেল। তারপরে আরেকদিন সাদা কাগজ দিলাম, সেটাও ছাপায় নিয়ে গেল। তারপরে লাস্টে ধরো আন্টি বাড়িতে ছিল না, তখন তার একটা খাতা কলম নিয়ে তাকে আই লাভ ইউ লেখা একটা কাগজের মধ্যে তার হাতে দিয়ে দিই। দেওয়ার পরে তার ঘরে যাই, তাদের ঘরে যাই, তার হাতে কাগজটা দিই। দেওয়ার পরে সে কাগজটা নিয়ে ছাপা নিয়ে গেলো, যা করলো তা আমি ওদের ঘরে শুয়ে শুয়ে টিভি দেখতেছি। তো হঠাৎ করে না ও আমার পায়ের মধ্যে একটা থাপ্পড় দিল, যখন থাপ্পড়টা এলো আমার কলিজাটা উড়ে গেছে। আমি তো মনে করছি না এর কোনো কেতাল লেগে গেছে, বলতেছে যে এই কথা মুখ দিয়ে বলতে পারেন না, এতদিন লাগে একটা কথা কইতে, এত চিঠি যেমন লাগে। তারপরে তার সাথে রিলেশন হইলো, তো সে বলতেছে যে আপনি আমার হাত কেটে আপনার নাম লিখতে পারবেন। আমি না, কোনো দরকার নেই, আমার হাতের অনেক দাম আছে, আমি হাত দিয়ে অনেক কিছু করতে পারি, আমি হাত দিয়ে হাতটা কাটতে পারবো না, তুমি পারো তুমি কাটো, ওটা দেখতে চান তো হাত বাট আপনি কেটে দেন। তারপরে আল্লাহ হাত কেটে আমার নাম লিখে দিই আমার নিজের হাত দিয়ে ওর হাতের মধ্যে। তারপরে ওর সাথে রিলেশন হওয়ার তিন চার দিন পরে আমি ঢাকায় এসে পড়লাম। ঢাকায় আসার পরে এলাকায় থাকতেছি, ওর সাথে কথা বলতেছি, ওর সাথে কথা বলার জন্য মোবাইল এখন আর টাকা নেই। যতদিন দেখেছিলাম তখন আমার আব্বুর কাছ থেকে ফোন দেওয়া 24 টাকা 50 টাকা টাকা নিতাম, এখন যখন ঢাকা আসছে ওনার টাকা নেই। তো ঠিক করলাম, আমার হাতে একটা মোবাইল ছিল দামি মোবাইল, ওটা বিক্রি করে কম দামি একটা 1600 মডেলের মোবাইল নিলাম। ফার্স্ট আমার জীবনে আমি কম দামি মোবাইল ইউজ করতেছি। তো ওটা এক দেড় মাস ইউজ করার পর ওইটা বেঁচে আবার কামে লেগে গেলাম গা, কামে লেগে বসে এটা ওর সাথে কথা বলি, উই আবার ওর আব্বুর মোবাইল চুরি করে কথা বলে। তো অনেক মানুষ ওর মা বাবার কাছে কমপ্লেন করতো যে আপনার মেয়ে তো কার সাথে যিনি মোবাইলে কথা বলে, কিন্তু ওর ব্যাপারটা কেউই বিশ্বাস করে না, কারণ ওকে আজ পর্যন্ত জোর করে কারোর সাথে মোবাইলে কথা বলতে পারেনি। আর সে মেয়ে মনে করেন মোবাইলে ঘন্টার পর ঘন্টা সারা রাত মোবাইলে কথা বলে, জানেও না, জানলেও কেউ বিশ্বাসই করে না ওদের ফ্যামিলিতে। তারপরে একদিন ওর বড় বোন সারা রাত কথা বলছি, সকাল 7টা বাজে গেছে কথা বলতে বলতে, তোর বড় বোন ঘুম থেকে ওটা দেখা ফেলেছিল রাতের মোবাইল। তো ওরা যে তুই কি করস, ফোনটা কেটে দিচ্ছে, তাই বুঝে তো নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, ফোন কাটিয়ে গেছে। পরে আমি আবার ফোন ব্যাক করলাম, আর কোমরে মোবাইল আসতে আসতে আর বড় বোন মোবাইলটা রিসিভ করে বলতেছে যে আপনি এত বড় সাহস, আপনি না করছি এই নাম্বারে ফোন দিবেন না, আপনি কে এই নাম্বার ফোন দেন কেন? আমি কে দেখেন, আমি তো আপনার নাম্বার ফোন দিই, আমি এক জায়গায় ফোন দিছি, ভুল আপনার নাম্বার চলে গেছে, তুমি আমাকে একটা বকা দিল যে আপনারা সারাদিন গেল শুক্রবার দিন ছিল, তো আমার চাষে বলেছে কি ভাই চল একটা মেয়ের লগে দেখা করতে যাবো। কোথায়? আমাদের দেশে রামগঞ্জ, নোয়াখালী রামগঞ্জ। তো সেখানে গেলাম রাত্রে, ওদের বাড়িতে আবার মাজারে উরুদ ছিল, তো সাথে গাঁজা নিয়ে গেছি। গাঁজা বাসের ভিতরে নেইমা গাঁজা খেলাম, যেখানে হোটেল রেস্টুরেন্ট খামায় ওখানে গাঁজা খেলাম। তারপরে আবার বাস থেকে নেইমা রিস্টার মেয়েদের বাড়িতে গেছি, সেখানেও গাঁজা খেটে গেলাম। আরো গাঁজা আছে পকেটে। তো ওইখানে যে আমার কোনো মেয়ের সাথে দেখা করলাম, মেয়েদের ঘরে বললাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে মাজারে আসলাম, এসে আবার গাঁজা গুজা খেলাম। খাওয়ার পরে তো সারা রাত ওখানে ছিলাম, সকালে পাঁচটা বাজে ওখান থেকে বের হয়ে গেছি, মেয়েদের বাড়ি থেকে বের হয়ে আমি আসলাম কোথায়, আমার আন্টির বাড়িতে আসলাম। আসার পরে ওই আমার যে মেয়েটা আমার গালি দিচ্ছে বড় বোন, ওই মেয়েটা তখন আমি ওদের বাড়িতে ঢুকতেছি আর ওই ঘুম থেকে ওইটা দরজাটা খুলছে, সামনের রুমের দরজাটা খুলে দেখে জানি, ঠিক আছে আমার কিচ্ছু বলে নেই। তো আমি ঘরে গেলাম, ঘরে যেয়ে মনে করেন ঘুমাইলাম, আর আমার টাচ সেট ছিল তো আমি, ওই সেটের মধ্যে তখন আপনার রিয়া গানটা বের হয়েছিল, শিলা শিলা কি জাবানি। ওই গানটা ছেড়া দিয়া আমার খালতো ভাইরা ছোট ছোট ওরা গান শুনতে আসে, আমি ঘুমাইতেছি। আমি দু তিন ঘন্টা ঘুমাইয়া পরে একটা একটা দেড় ঘুমের টিটা খাওয়া দাওয়া করে আমি আবার ঢাকা এসে পড়ি। আসার পরে আল্লাহ পরে মেয়েটা ফোন দেওয়া বলতেছে, সরি আমি ভুলে গেছি একটু বিষ দিতে চাই। আমি যখন ওদের বাড়িতে গেছি তখন ওই মেয়েটা বলতেছে যে আমি তোমার সাথে চলে যাবো, ঠিক আছে তুমি কোথায় আছো এখন আমার নিয়ে যাও। আমি তো তোমাদের বাড়ির সামনে কি কো, আমি কই হো, তুমি কই, আমি তোমার ক্ষেতের ভিতরে, আমি তো রাস্তার দিকে তাকাও, তাকার দেয় আমি রিস্কের মধ্যে আসতেছি, আচ্ছা ঠিক আছে তো তুমি তো অনায় পছন্দ কেমনি কি দিব, আমি কথা ঠিক আছে পরে আগে সময় যাও আমার সাথে। তারপর আমি ঢাকা এসে পড়ি, এসে ওর সাথে আবার যোগাযোগ করতে ফোনে। তারপরে মাঝে মাঝে মনে করেন 15-20 দিন এক মাস পর পরে আমি দেশে গেতাম, ওদের দেশে যে আমি হোটেলে থাকতাম রাত্রে, সকালে ওয়াস্তোর সাথে দেখা টুকা কইরা ঘুরা গেরা সারাদিন ঘুরা আবার আমি ঢাকায় যা বলতাম। হঠাৎ একদিন আবার ওর বড় বোন অনেক যা যন্ত্রণা করতেছে যে দেশে হয়েছে, আমাকে দেখেন আপনারা কিন্তু এখনো দুইটা বোন দিয়া হয় নাই, ও কিন্তু সবাই ছোট, আপনারা যদি এরকম করেন পরে কিন্তু আমি যদি ওই নেওয়া যাই পরে কিন্তু আপনারাই বিপদে পড়বেন, হ্যাঁ আপনি হ্যান করবেন ট্যান করেন পারলে কিছু করে দেখেন। আচ্ছা ঠিক আছে, বলার পরে কিন্তু আমি ওর নিয়ে ভাই গাইসা করি,
ভাইয়া এসে পড়েন, মানে যাকে আপনি লাভ করতেন তাকে নিয়ে ভেঙে চলে আসলেন ঢাকায়। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় একটা বিরতি শব্দ শুনতে পেলাম, আমরা ছোট্ট একটা বিরতি নেব, ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবারও ফিরবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. সময় রাত একটা, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ। এই অনুষ্ঠানে আপনি যদি কনফেস করতে চান তাহলে আমাদেরকে ফোন করুন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন, তারপর আপনার অপরাধ, যে অপরাধ আপনি করেছেন সেটা খুব ছোট করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। খোশেন, তারপর
ভেগা আসার পরে বাস থেকে মনে করেন নামলাম, রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আসতেছি, আসার পথে বাবু বাজার ব্রিজের গোড়ায় পুলিশ আসছিল। তখন ছিল যে এত রাত্রে মিনাপুর থেকে আসলাম, তো দেখেন এটা আমার ভুল লাগে, আমি দাস থেকে আসতেছি, টিকিট আছে, কয়ে বাজি মেয়ে হ্যান ত্যান ত্যান। তখন আমি পুলিশটাকে ধমক দিলাম, বেই মিয়া কথাবার্তি হুসকে রাখুন। তো বলতেছে হ্যাঁ তুমি আমার ধমক দাও, একটু পিচ্ছি বাচ্চারা তুমি আমার ধমক দিলাই করলা সে করলা, গাড়ি থেকে রিক্সা টেনে রিক্সা ভাড়া দাও। রিক্সা ভাড়া দিলাম, এটা খারাপ নেই হ্যান নে ত্যান নে। তো গ্রামের মেয়ে তো তখন ওর মাথায় আর কি ইয়া ছিল, মানে অন্য দিয়ে ঢেকা ছিল, চেহারা কিছু না দেখতে পারে এরকম টাইপ। তো বলতেছে যে খারাপ মেয়ে তুমি রিক্সা থেকে নামো, রিক্সা থেকে নামলাম, ওনাকে টিমে দিয়ে আমি পড়তেছি না। পরে তারপর সতর্ক বললাম যে আমরা ভেঙে আসছি, তারপর বলতেছে যে ভেঙে আসছো, তখন জিজ্ঞাসা করবো যে মেয়ের বাবা কি করে, ওনার বাবা আগে ছিল পুলিশ এখন কিছু করে না। তো পুলিশের মেয়ে এই জন্য তো আমাদের মোবাইলে মেসেজ আসছে, তুমি পুলিশের মেয়ে ভাগায় নিয়েছো, ঠিক আছে মানে ফাঁপড়। তো বড় ভাই করে ডাকাইলাম, ডাকানোর পরে ওনাকে 1700 টাকা দিয়ে এখান থেকে ছুটে আসলাম, একদারের মতো আটকে রাখবো। তারপরে আসার পরে মনে করেন নিয়ে গেলাম আমার বড় ভাইয়ের বাসায়, বড় ভাই বাসা যাওয়ার পরে বড় ভাই বাসা ডাকলো, তারপরে আমাকে বিয়া পড়াইবো, বিয়া পড়াইবো, ঠিক আছে সবাই মানে যে খুশির মেয়ে ভাগে আসছে ঠিক আছে বিয়া করবো করা তুমি সমস্যা কি আছে, আমার সাক্ষী আমি উকিল বাবু মুক্ত মুখ সবাই সবকিছু, যেই শুনে যে মেয়ের বাবা পুলিশ তখন সবাই মনে করেন আমি নেই, আমি আগে অনেক কিছু অনেক কিছু শুনিনি ডাইরেক্ট মনে করেন
মেয়ের বাবা সত্যি পুলিশ ছিল,
হ্যাঁ আগে পুলিশ ছিল, যখনই শুনে যে পুলিশ তখন আর কেউই রাজি হয় না, তখন আমাদের বিয়ে হইবই না এক পর্যায়ে, তো কি করা যায় তখন আমার মা জানতে পারলো যে ওকে আমি ভাগায় নিয়েছি, তারপরে আমার মা আমার বড় ভাইকে ফোন দিয়ে বললো কি অর্থাৎ আমার কাছে নিয়ে আয় আমি বিয়া পড়াদুম এখানে, তারপরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে নোয়াখালীতে যখন যাই চৌমুহনীতে তখন ওইখানকার ছেলেরা আবার আটকায়, আটকায় রাত্রে প্রায় চারটার দিকে আটকায় আমাদের সবাইকে, আমার বড় দুই ভাই, বড় ভাই বড় ভাইয়ের বন্ধু আর আমার কাছে ছেলেরা আটকায়, আটকানোর পরে ওনারা এখানে আটকে রেখে 2500 টাকা জরিমানা করে, 2500 টাকা নেয়, নেওয়ার পরে ছেড়ে দেয়, তারপরে আসি, আসার পর আমার মামারা জুতা দিয়ে আমার পিঠায় কেউ লাইট দিয়ে মারে, যে জেনে পারতাম না আমাকে মারছে আর কি, মানে অনেক চেষ্টা করছে যে তুই বিয়া করিস না, আমি কই না বিয়া করুনি, মানে তুই বিয়া করিস না, আমাকে অনেক মাইন্ড করছে, তারপর আমি বুঝি না বিয়া করুন, তারপরে বিয়া করি, তো করার পরে এক পর্যায়ে শ্বশুর বাড়ি থেকে 30,000 টাকা দেওয়া হয়,
শ্বশুর বাড়ি মেনে নেয় আপনাদেরকে,
জি
ওকে,
মেনে নেওয়ার পর ওনারা 30,000 টাকা দেয় আমাকে, দেওয়ার পরে সেখানে আমার যে আঙ্কেল ছিল ওই আঙ্কেলে 15,000 টাকা মেরা দেয়, 15,000 টাকা মেরা বলতেছে যে আপনাকে তো 15,000 টাকা দিছে, আচ্ছা ঠিক আছে 15,000 টাকার মাধ্যমে উনি 500 টাকা গাড়ি ভাড়া রাখছে আর 14,500 টাকা আমার মায়ের হাতে দিছে, তার ভিত্তিতে কিন্তু উনি ওনাদের কাছ থেকে আরো 1900 টাকা গাড়ি ভাড়া আনছে আপ ডাউন, তো এই বিষয়গুলো আমি জানতাম না ইদারিং আগে কয়েকদিন আগে আমি জানলাম যে এরকম ঘটনা ঘটছে, আচ্ছা ঠিক আছে, তো তারপরে এইভাবে সংসার চলতেছে, বিয়ে করলাম ঢাকা আসলাম, যেদিন বিয়ে করছি তারপর দিন ঢাকা চলে আসি, 20 ফেব্রুয়ারিতে বিয়ে করলাম, 21 ফেব্রুয়ারিতে ঢাকা 2011 সালে, তো এর ভিত্তিতে আমার এক ছোট ভাই বলতেছে যে ভাই আমি তো অনেক ভাবা বোবা খাই, ধ্যান ভাই কি ঘেরাম চাকার মধ্যে, বুঝছো ঠিক আছে দেখতো যে এই যে আসলে অনেক সুন্দর ঘেরাম ইয়াবার, এর আগে আমি কখনো গ্রাম শুনি নেই, তো এবার এত সুন্দর গ্রাম ঠিক আছে খাড়ি ভাই খাওয়া খাওয়া মাহে, তো যখন ওই যে আপনাদের বেকারি থেকে যে রুটি কেক নেওয়া হয় একটা এক ধরনের গাড়ি আছে না বক্স গাড়ি টিনের, ওই গাড়িগুলোর ভিতরে দুইটা ঘেট লাগা দিয়ে আমরা ভিতরে মোমবাতি জ্বালায় ইয়ারা খাইতাম, ওর সাথে প্রথম দিন যখন খাইলাম অনেক সুন্দর গ্রাম পুরো সেই গ্রাম হওয়া যায় সেন্টে টাকাটা পর্যন্ত গেলাম, তারপরে একদিন খাওয়ার পর যেদিন প্রথম খাইলাম সেদিন আমার সারাই আমি রাস্তায় হাঁটতেছি, কেন হাঁটতেছি আমি জানি না, আমি রাতে 4:30 পর্যন্ত আমার হুশ হয়েছে যে না আমি তো রাস্তায় হাঁটতেছি পা আমার ব্যথা করতেছে, আমি সারাটা রাস্তায় ঘুষি, তারপরে যা বাসে যা শুইলাম ঘুম আসে না, তারপরে এই যে আস্তে আস্তে আমার ইয়াবার দিকে শিখা পড়লাম,
ওকে
ইয়াবা এই যে ইয়াবা খাওয়া শুরু করলাম প্রতিদিন 2টা 1টা 3টা ইয়াবা খাইতেছি,
আপনার বউ তখন কোথায় থাকতো?
তখন আমার সাথে থাকতো,
সাথে তো থাকতোই কিন্তু আপনি রাখছেন কোথায়?
রাখছি আমাদের বাসায়,
আপনাদের বাসায়?
জি তখন আমার আম্মু ছিল দেশে,
তখন আপনি কোনো কাজ করেন না?
না তখন কাজ করি না বলতে কি কাজ করি নিজে কাজ নিয়ে নিজে কাজ করি, মানে কেউ রান্না চাকরি করি না,
ফ্রিল্যান্সার যেটাকে বলে, ওকে বলুন তারপর?
তারপরে নিজে কাজ নিজে কাজ করি, তারপরে ইয়াবা খাই মদ খাই ঠিক আছে কিন্তু ভাইয়া আমি আজ পর্যন্ত কারো একটা টাকা জিনিস করতে পাইনি আমার ইয়াবান খাওয়ার টাকা নাই মেনেজ করতে পাইনি আমি খাই নাই ঠিক আছে তুমি আমার খাইবা অমুক বন্ধুরে পেন দিতাম অমুক বন্ধুরে পেন দিতাম পেন দিয়ে আগে মোবাইল বন্ধ দিয়া তারপরে ইয়াবা খাইতাম ঠিক আছে মানে আমার মাথায় চলাই তাম দোষ ইয়াবা খাবি এমন তেমন, আর মোবাইল বন্ধক দিয়ে অবস্থা করলে আবার ইয়াবা খাইতাম, এরকম বহুত মানুষের মোবাইল বন্ধক দিয়ে ইয়াবা খাইছে, তারপরে আমার আম্মু আসলো, আসার পরে সুন্দর চৌড়ায় সংসার 5-6 মাসের মাথায় আমার আম্মু কাজ শুরু করলো, যে না শ্বশুর কি বিয়া করছো, শ্বশুর এটা তোমার একটা টাকাও দিল না, একটা আংটিও দিল না, এই করলো না সেই করলো না, তোমার বিয়া করা 2 লাখ টাকা দমু ফার্নিচার লোমু ঘর বেড়ার সাজায়া অমুক সমুক তুমি আর সেটা দো, ঠিক আছে আমি বললাম আমার ছাড়তে পারবো না কোনো দিনও না, তো এরকম এক কথা আমার আম্মুর সাথে ঝগড়া লাগে, আমার আম্মু মনে করেন মেয়েটা সারাদিন গালাগালি করে, যে তখন আমি বাসে থাকলাম তো করেই, আর যখন না সেই সারাদিন করেন বাড়িতে গেলে সামনে দাদা শুনি যে আমার মুখেই বলতেছে, কারণ আমি কিন্তু আপনি একটা আমাকে একটা কথা বলবেন আমি বিশ্বাস করবো না, যে পর্যন্ত আমি নিজের গায়ে না শুনুন আমি বাড়ি খেলা শুনতাম যে আমার গালাগালি করতেছে, তো আমি কিছু বলতাম না যে আমি শুনিনি, কারণ সে আমার মা আমি কি বলবো আমার ঘন বাড়ি নিবে আমি কিছু বলতে পারবো না, তারপরে এরকম গালাগালি করে পরে একসঙ্গে জিদ্দের মাথায় 1-2 বছরের মাথায় বিয়ে হয়ে যায় বাড়িতে, আমি বলে দেশে পাঠাই দিই আমি বের হয়ে যাই, বের এখন কি করুন মুলিবাজারে আর থাকবো না, এখানে আর থাকবো না, থাকলে আমি বিরক্ত করবো, তখন আমি চাকরি নিলাম আপনার গুনগুন পরিবহন যাত্রাবাড়ি থেকে মাওয়া গাড়ির স্টাফ,
গাড়িতে কি করতেন?
গাড়িতে হেল্পারি করতাম,
গাড়িতে হেল্পারি করতেন,
তো প্রথম অবস্থা আমাকে কেউ নিতে চায় না, প্রথম অবস্থা আমার রাজু আমার একটা ফ্রেন্ড আমার খুব উপকার করছে, তো ওর সাথে আমি 5-7 দিন থেকে আগে জায়গাগুলোর নাম জানি, বিজ্ঞাপন যে বিভিন্ন স্টিভিস গুলো আছে ওগুলোর নাম জানি, জানার পরে তারপরে আমাকে চাকরি নিয়ে দেয়, তো তখন আমার দেখা গেছে আমার প্রতিদিন খায়া লয়া বেতন 160 টাকা আর মনে করেন আলগা ইনকাম 250 টাকা হয় আলগা ধান্দা, তো দেখতে এরকম হইতে আসছে, পরে আস্তে 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 মনে করেন মাস দেড়েকের ভিতরে আমার মনে করেন যারা চেক দেয় গাড়ি তার সাথে ভালো রিলেশন হয়ে গেল, ভালো রিলেশন হওয়ার পরে এখন আমি দৈনিক মনে করেন বেতন 160 টাকা, দৈনিক আমি 3 বেলা মনে করেন মাংস ছাড়া ভাতই খাই না, 3 বেলা মাংস প্রতিদিন খাওয়ালে 1500-1200 যা পকেটে, তারপরে অম্বুর কাছে আহি যাই, তারপর অম্বুরে বাসা ভাড়া নিলাম ওই নোয়াখালীতে। বাসা ভাড়া নেওয়ার পর সে ওখানে থাকে, আমি ঢাকা থাকি, আবার মাসে মাসে যাই, এক সপ্তাহ পনেরো পর যাই, জায়গায় আসি, আবার মতো ঢাকায় কাজ করি। এরকম করে হঠাৎ একদিন আমার কান্নাকাটি আমার ফোনটা কান্নাই করতে পারে, তো আমি আবার ঠিক আছে আবার মায়ের কাছে চলে যাই। মায়ের কাছে আবার গেলাম, যাওয়ার পর মায়ের কি করলো না করলো এখন আমার বউ আমার কাছে ভালোই লাগে না। তারপরে বউর সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। আমার কাছে ক্যাশ টাকা ছিল আপনার প্রায় তিরিশ হাজার টাকার মতো। তো আমার মা বলতেছে কি যে তার বোন আমার বিশ হাজার টাকা দে, দিয়ে কারখানা দুজন মিলে কর, এই কারখানা করে মানুষ অনেক টাকা পয়সা মালিক হয়ে গেছে, লেডিস পাস। আচ্ছা ঠিক আছে, তো কয়েকটি বাবা অনেক টাকা পয়সা অনেক জানাচ্ছিল, আমি জানি তুই এই মায়ের কথা দুটা কাজটা কর, তোর অনেক ভালো হইব। ঠিক আছে জীবন বউতে বউ কিছু করছি, মায়ের কথা দুটা বিশ হাজার টাকা লিখে দিব। তো বিশ হাজার টাকা আচ্ছা দিলাম, তারে দেওয়ার পরে সে কারখানা দিল, রুমটা আমি নিজে নিয়ে দিছি আমার এক পরিচিত লোকের। উনি বলতেছে যে খোরশেদ যদি তুমি রুম নাও তাহলে আমি রুম দিব, আর তুমি যদি না নাও তাহলে কিন্তু ঘর দিব না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি আমারই দেন। তারপর আমি জিম্মা ভাই ওনার রুম নিয়ে দিলাম, অ্যাডভান্স দিলাম, রুমে যাবতীয় যা লাগে টুল মূল লোহার সব কিছু আমি নিজে বানিয়ে দিলাম। দেওয়ার পর কান্দা কারখানা সুন্দরভাবে বসা দিলাম। উনি কারখানা করে কইলা মনে করেন মাল বিক্রি করে মাল বেচে হিসাব কিতাব সব উল্টা পাল্টা, উনি আমার কোনো হিসাবই দেয় না, বলে যে উম জায়গায় টাকা বাকি আছে, উম জায়গায় টাকা বাকি আছে। এরকম করতে করতে আর ওই কারখানার মাধ্যমে মনে করেন এখন আমার একটা ইয়াবা খাওয়ার জায়গা হয়ে গেছে, জুয়া খেলার জায়গা হয়ে গেছে, মানে কারখানা সিঁড়ি। তো উনি একা কাজ করতো, আর আমি হালকা হাতলে একটু হেল্প করতাম। তো আমার বন্ধু বান্ধবদের মনে করেন ভূত আসতো, এই সময় মনে করেন সারাদিনই কারখানা দিতে ইয়াবা চলতো, সারাদিন সারা রাত ইয়াবা খাওয়া হইতো। এমন দিন গেছে এক রাতে মনে করেন একশো পিস ইয়াবা খাওয়া হয়েছে, দুজন তিনজন সারা রাত ইয়াবা খাইতাম, কাঠ খেলতাম, খাইতে 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 আমার দুই হাজার ওই তেরো সালে তখন কিন্তু আমি গাছে খরচ খেয়ে দিছি, ইয়াবা ধরে গাছে খরচ খেয়ে দিছি। দুই হাজার তেরো সালে যখন আমি ইয়াবা খেতে খেতে এত পরিমাণ ইয়াবা খেতাম যে আমার পোশাক পরতে অনেক সমস্যা হয়ে গেত, আমি একটু পানিও খেতে পারতাম না, মুখের মধ্যে আমার পানি আটকে থাকতো, আমার পানির মধ্যে নামে না, গলার পায়ে একটু শুকা চিকন হয়ে গেছে। পরে আমি কোনো কিছু খেতে পাই না, পরে টানা যতক্ষণ আমি ইয়াবা খাই ততক্ষণ আমার সবকিছু ভালো,
বাকি সময় একদম
অনেক খারাপ, মানে কোনো পানিও খেতে পারি না, পোশাক পরতে পারি না, এত জ্বালাপোড়া করে। চব্বিশ ঘন্টা সারাদিন গোসল করতাম, ইয়াবা খাই গোসল করতাম, তারপরে এই জিনিসটা কমতো না, ঝন্টেছি ওষুধ খেয়েছি, অনেক কিছু করছি কিন্তু কোনো শেষ হয় না।
পাওয়ারফুল ড্রাগ গুলোর এই একটাই বৈশিষ্ট্য, যারা ড্রাগ নেন এবং যারা ড্রাগ নেওয়ার সম্ভাবনায় আছেন তাদের সবাইকে বলতে চাই, যেসব ড্রাগ খুব পাওয়ারফুল যেগুলো আপনাকে খুব বেশি কন্ট্রোল করে সেগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে শেষ পর্যন্ত আপনাকে এমন একটা স্টেজে নিয়ে আসবে ওই ড্রাগ ছাড়া আপনি কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারবেন না। ড্রাগ নিলেও স্বাভাবিক থাকবেন না, কিন্তু ড্রাগ ছাড়া যদি আপনি থাকেন তাহলে আপনাকে স্বাভাবিক থাকতে দেবে না। কিন্তু ড্রাগ থেকে বের হয়ে আপনাকে আসতেই হবে সামহাও, যে কারণে এই স্টেজগুলো এতটাই বেশি ভয়ানক হয়ে যায়, এতটাই বেশি ভয়ানক হয়ে যায় যে যারা সাধারণত লাস্ট স্টেজে চলে আসেন তারা এখান থেকে আর বের হতে পারেন না, খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই রিকভারি করেছেন, এরকম উদাহরণ আমরা কিন্তু আমাদের এই অনুষ্ঠানে বারবার আপনাদের সামনে রেখেছি। এবং সেক্ষেত্রে কেবলমাত্র দ্য অনলি এলিমেন্ট আমরা যদি বলি ভাবে যে কেবলমাত্র একটা জিনিসই আছে যেটা আপনার জন্য খুব খুব খুবই পাওয়ারফুল অস্ত্র হতে পারে, সেটা হলো আপনার মনোবল, আপনার সব ইচ্ছা। বলুন তারপর।
তারপরে মনে করেন এরকম দেখি আমার কোনো প্রকারে কমতেছে না, তারপরে আমি কি করলাম যে না ইয়াবার খামো, ঠিক আছে ইয়াবার খামো না, তারপরে সিগারেট খাওয়া শুরু করলাম, খাওয়া শুরু করলাম আর ইয়াবার খাওয়া খেয়ে দিলাম। প্রায় ছয় মাসের মতো খাইনে পরে দেখি আস্তে আস্তে না আমি ঠিক হয়ে গেছি, আমার আর ওই সমস্যাটা হইতেছে না। তারপরে কি করবো, দোকান দিলাম, মিলিবাজারে একটা দোকান দিলাম, দোকানে বসি, দোকানদারি করি, মানে আমার যন্ত্রপাতি রাখার জন্য। তো চিন্তা করি দোকানটা তো নিশ্চয়ই ছোট করে বললাম যে ভাই তুই এখানে চা চুল লাগা টাকা পয়সা যা লাগে আমি তোর দিই, তুই বেচা কিনা করে রাখা, পরে চাকরি করিস না, আচ্ছা ঠিক আছে বুঝা দাও। আর দোকানপাট নিয়ে দিলাম ওই মনে করেন পাঁচ হাজার টাকা চালান চিকেন পুঁজি সব খেয়া ফেলেছে। শেষ পর্যন্ত দোকান বা পকেটে প্রত্যেক মাসে আমার পকেটে দোকান বাড়ি তো ঠিক আছে দি। তো ধীরে ধীরে মনে করেন আরেকজনের কাছ থেকে পাঁচ হাজার ধান নিয়ে চললাম, চলে আবার ওনার টাকাটা পরিশোধ করলাম। দোকান বা আমার ফ্রেন্ড বিপদে পড়ে গেছে, বলতেছে কি ভাই যে আপনি আমার দোকান তো আমার মালিকে নিয়ে নিছে, দুই লাখ টাকা অ্যাডভান্স আমি দোকান দিব না, আপনার দোকানটা আমার দেন। বলছে ঠিক আছে ভাই দোকান লাগবো, আপনি জানতে ভাই তল্প করে আমার দোকানে রেখেন সমস্যা নেই, দোকান ভাড়া আমি দেবো, আমি চালাম আঠারো দোকান। ঠিক আছে বললাম, তো দোকান দিয়ে দিলাম বুঝায়া, তো আমার অ্যাডভান্স টাকাটা শুরু দিল, বসে টাকা দিয়ে আবার ইয়াবা খাওয়া শুরু করলাম। ক্যাশ টাকা কইছি হাতে অনেকগুলো ইয়াবা আবার খাওয়া শুরু, ইয়াবা খাই মদ খেতেছি। যখন পকেটে টাকা নাই তখন চিন্তা করলাম যে ইয়াবার টাকা কিভাবে চুরি ছাড়া কিভাবে জোগাড় করা যায়, চুরি ছিনতাই ছাড়া কিভাবে জোগাড় করা যায়। তখন আপনাদের এই হ্যালো অ্যাট নাইন টু জিরো একটা অনুষ্ঠান আমি শুনতেছিলাম রাত্রিবেলা, শুনতেছি মোবাইলের কানে সিগারেটের যে প্যাকেটগুলো থাকে না, প্যাকেটের ভিতরে একটা সিলভার কাগজ থাকে, ওই কাগজটাকে গোল করে হেডফোনের জায়গার মধ্যে ঢুকা দিয়া, তো আমি শুনতেছি। তো একজন হাজি সাহেব, ওনার নামটা আমি বলি, ওর নাম হচ্ছে মনির হাজি, উনি তিন চারবার হজ করছে, তারপর ওনার বয়স হলো সত্তর বছরের উপরে হবে, কম হবে না। উনি আমার বাবার নাকি বন্ধু, আমার বাবার সাথে ভালো সম্পর্ক। তো উনি একটা চা দোকানের সামনে বসে রয়েছে, যে চা দোকানে সবাই সিগারেট সিগারেট বাকি খাই, তো বসে রয়েছে আমি পাশে বসে রয়েছি, দেখলাম যে উনি জানি আমি তাকাইতে আছে যে কেউ নেই, চাপ করে দোকানটা ভিতরে ঢিসা গেল গা। আর আমি আগের থেকে জানি যে লোকটা বেশি ভালো না, একটু খারাপ টাইপের। তো কি করলো দোকানে গিয়ে দোকানপাট ঝিয়া মুইয়া চাপা চুপা দোকান বন্ধ করে দিল। আমি কিন্তু আপনাদের অনুষ্ঠান শুনতেছি আর খেয়াল করতেছি যে কি করে।
বুধবার এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যারা JBS বিল লিসনার, বুধবার রাত 11:20 এবং সম্প্রতি অনুষ্ঠানটি 150তম পর্ব পার করেছে বুধবার রাত 11:20। হ্যাঁ বলুন।
তারপরে ও যখন ঢুকলো সাদা লাগা দিল, তখন মনে করেন আমি একটা টুল লাগাই উপরে উঠে দেখলাম যারা কি করতেছে, ঠিক আছে। তখন দেখি যে মানে এই মুরব্বিটা আজি সাহ উনি ওই ছেলেটার সাথে খারাপ কিছু করতেছে চা দোকানদারের সাথে। তখন আমি সাদা নকলাম দিয়ে আমি সব দেখছি সাদার খোল, নাহলে কিন্তু খুব খারাপ হইব। পরে খুলে না খুলে না পরে সাদা খুলছে, অনেক ধনুক ধনুক দেওয়ার পর সাদা খুলছে। খুলনের পরে আরো আমার দুজন বোন যাইলো, আহনের পরে কিছু দোস্ত এই মনে মন কাহিনী, ঠিক আছে। ধরলাম আরে আমি কই আমার বিষয় টাইতে এই মুহূর্তে
কি কাহিনী ছিল ওটা?
সেটা ওনার ওই ছেলেটার সাথে ওই মুরব্বি খারাপ কিছু করতেছিল
ছেলেটার সাথে।
জি, ওনার মেন ব্যবসা হলো মজার ব্যবসা, ভালো টাকা পয়সার মালিক।
এই দোকানের শাটার লাগিয়ে ছেলেটার সাথে?
জি জি।
আপনি শিওর ছিলেন?
হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি।
ওকে ওকে,
ঠিক আছে। আমার আরো দুটা ফ্রেন্ডও দেখছে।
ওকে, তারপর?
তারপরে বলতেছি যে আমি আমাকে এই মুহূর্তে 20,000 টাকা দিতে হইব। ওই মুরব্বি আমার কি কয় কয়েকটি কার বড় দেখাচ্ছি, কার পাওয়ার দেখাচ্ছি, তুই যে আমার এগুলো ঠিক দিতে আসত, আমি তোর এখন বিচার দিব, তোর কালকে সকালে গাইতে হবে। আমি কই আপনি টাকা দিবেন কিনে আসবেন কথার বাপের কাছে বিচার দিব, ঠিক আছে। এক কথা দু কথা নয় তখন গেলি গেছে গা, আমার হাতটা না ভাই বারবার এরকম করতেছে কাঁপতেছে, ওনাকে থাপ্পড় দিয়ে দিব, থাপ্পড় মারুন না, মানে থাপ্পড় মারতে মাঝে দেখবি মারুন না। আমি হয়তো আমি জন্ম করেছিলাম বাপের কাছে যেন তোর বাপের বন্ধু লাগে, তোর বাপের কাছে বিচার দিব, ঠাস রাখে তখন তার দিয়ে দিলাম। ভান করে এই বাসার গুলো তুই আমার থাপ্পড় দিলি, আমি তো হক দিছি, তোর থাপ্পড় দিয়ে তোর মারু, মানে টাকা 20,000 টাকা অক্ষুন্ত দিতেই না তোর আমি আটকালাম। আবার সাদার নাম আয়া উপলার ভিত্তি ঢুকে তার আমার দিলাম টাকা দেওয়ার পরে বাবা আমার ভাই কর, আমার ভাই কর, ভাই কর, টাকা দিব ভাই কর। পরে ভাই করলাম, ভাই করার পরে হাতে পায়ে ধরে 3,000 টাকা দিল। 3,000 টাকার মধ্যে মনে করেন 1,500 টাকার বাবা কিনলাম আর 1,500 টাকার মদ খেলাম খাওয়ার পরে। তারপর একদিন রাতে আমি বাবা বাবা খেয়া মনে করেন যা ঘুমাইছি আমার দোকানের উপরে, দোকানের মধ্যে ঘুমানোর পরে জুতাটা নিচে রাখছি আমার, নিচে রাখার পরে উপরে ঘুমাইছি। তো 4টা বাজে আমি উঠলাম, ওইটা সুস্থ জুতা নাই, পুরা বাজারে সব দোকান খুঁজলাম কোনো দোকান সামনে আমার জুতা নাই। আমি হয়তো ভাবছি কেউ পায়ে দেয় নিয়ে গেছে, তো জুতা নাই, পরে আমি জুতা চুরি হয়েছে, জুতা চোর পামুই। আমার মনে একটা ধারণা হয়ে গেছে যে আমি রাস্তায় হাই স্কুলে মনে হয় জুতা চোর পাম, ঠিক আছে, ভালো কথা। তো হাত পেয়েছি আর যত মানুষ দেখতেছি লেবার লুবার সবাই পাও চেক করতেছি লেখমেট। আমি তো এক পথে দেখলাম একজন লোক আমাকে দেখা পুলের নিচে পাওয়া ঢুকা দিল, সে জুতার মনে করেন ধুইয়া মুইয়া পরিষ্কার করে জুতা চেঞ্জ। আমি সন্দেহ করছি লোকটা পায়ে জুতা, কারণ সবাই পা দেখতে আমার পা দেখতে পাই না, তার মানে ওর পায়ে জুতা আছে। ন্যাকগাড়তে ডাকতেছে আমি, আর এই মুহূর্তে কি করলো ওইটা চলে আসছে, তো এই ভাই দাঁড়ান ন্যাকগাড়তে লাঠি নিলাম, যে পাইছি তারা কার ওই ভাই পাইছি, কই পাইছেন তরকারি দোকান গাহে না বললো। আর এলিয়ে গেলাম যা দিয়ে কি এই আমার দোকানের সামনে, কবে এই দোকানতে পাইছি আমি তরকারি দোকান কয়েন না, আমি তখন তরকারি দোকান কইলেন কেন দেবে ওই ভাই কইছি। আমি কই তুই আপনি জুতা নিলেন কেন দেবে, আমি কার জুতা দিচ্ছেন, কি করলো কেন নিয়েছি, তো কি হয়েছে জুতার এমনি না ঠিক ক্যামেরা ফালা দিল পায়ে, ঠিক ক্যামেরা ফাঁড় লাগে না মাথা গেলো পুরা খারাপ হয়, কি ব্যাপার কি আমার জুতা নিয়ে ঠিক ক্যামেরা ফালাইছ। ইচ্ছারও আমার মনে করেন পিটানিস্টা করলাম, ওই ন্যাকগাতে যে রোল থাকে না এরকম পেছনে পেছনে, ওই রোল যে পছন্দ মতন দুটা বাড়ি পড়ছে মাথায় দুটা বাড়ি মাথা ফেটে গেছে। ফাটার পর ওই পিটাতে 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 একটা সামনে একটা তরকারি গাড়ি এসে ভ্যান গাড়িতে এসে এই ভ্যান গাড়ি কি সুন্দর ঝিঁকে গেছে শুয়া মায়ার সূর্য নাগর থেকে, এরকম পাঠা মোটা বয়স্ক লোক প্রায় 25-30 বছর বয়স হবে। তারপরে উনি ভ্যাঙ্গারি পিছনে ঢুকে গেছে, ঢুকা ওইখানে আমি ক্রিট আছি, মানে আমার মিক্স নাই মাথায় করে রক্ত উঠে গেছে, আমি এমনি ইয়াবা খাওয়া। যখন কেউ ইয়াবা খাওয়া একবার জিপ কেউ পুড়ে যাইব, তখন সে মহিলা গেছে না বাইচা আছে, সে যদি মহিলাও যায় যে মনে তার নিশানা কাটবো, তারপর সে মারতেই থাকবো ইয়াবাই মনে একটা জিনিস। তো তারা মারতে 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 সে ব্যাঙ্গে নিচে ঢুকে গেছে, ঢুকে ব্যাঙ্গারি পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে যা ভিড় হয়েছে, ভিড় হইয়া ওই তরকালারে বলে ভাই আমার বাঁচান। আমি কই চাচা আপনি সরবেন, নাহলে কিন্তু আমি আপনার শুদ্ধ শুরু করুন। ভাই বাবা আমি আগে অনেক পিছন নাই, এবার একটা দূর দিল ভাত তুমি দিতে গেল ঠিয়া। আবার ওরা মনে করেন ইচ্ছা রম পেয়ে দিয়ে হঠাৎ করে দেখলাম যে পুরা পেট মেট মোটা মানুষ তো পুরো পেট রক্ত দিয়ে নাই খেয়ে গেছে, রক্ত রক্ত করে আমার তো আমি কাহাই দেখি করলাম না গেলাম চাচা আপনি দাঁড়িয়ে লম ন্যাকগাড়ি হাতে লাড়ি দিচ্ছে আমার লাইকে ভেঙে গেছে কিছুটা পড়ে গেছে। পরে আমার আব্বু সুবিধা করে তুমি যাও এখান থেকে অক্ষণ যাও গা যাও, আমি পরে বুঝুন নি যে মাঝে লাগে আমি 2 মিনিট তুমি আমি যাও, আমার বাপা আমার ভাগা দিল অঞ্চল সব নাম যাও না, তুই চা যেতে তুই যা। পরে আমার বাপা আমার ভাগা দিল, ভাগা দেওয়ার পরে ওনারা বিচার বসাইলো 3 দিন পরে, যারা বিচার করবো তাদেরকে দেওয়া লাগবে 5,000 আর বিচারে যা জরিমানা করে। মানে
এটা নিয়ে আপনার কততম বিচার হলো এই বিচার পর্যন্ত?
এটা নিয়ে আমার প্রায় 4-5 বারের মতো
বিচার, 4-5 বারের মতো বসতে বিচার, এবং সব জরিমানাই আপনার ফ্যামিলি থেকে দিচ্ছে?
ফ্যামিলি থেকে দিচ্ছে বলতে কি এগুলা মানে প্রথম গুলো ফ্যামিলি দিচ্ছে কিন্তু এগুলো আমার ডিটেলস আছে।
ওকে, বিচার বসলো?
বিচার বসলো, বিচার বসার পরে বিচারের মধ্যে জরিমানা করলো 5,000 টাকা। ওনার মাথায় 10-12টা সিলাই পড়ছে, পিঠের মাঝে যে কটা বাড়ি পড়ছে প্রত্যেকটা বাড়ি চামড়া উঠে গেছে। তো 5,000 টাকা জরিমানা করলো, আর যারা বিচার করছে মুরব্বি তাদেরকে 5,000 টাকা দাম লাগছে, মোট 10,000 টাকা গেলো, 5,000 টাকা জরিমানা দিলো। তার কয়েকদিন পরে ওই আমি থাকি লক্ষ্ণের বাজারের তাজমহল হোটেলের উপরে ছাদে ঘুমাই ঘুমের মধ্যে। তো আমি আবার খাইয়া ঘুমাইতেছি, ঘুমা ঘুমা ছবি দেখতে শুরু ছিল। তারপর দেখলাম কি একটা সারার শব্দ পাইলাম, যে কে জানি সাদার তুললো, কে সাদার তুললো দেখতে হইব। কল্লা ভাই কুড়া সিগারেট জ্বালা দেখতেছি যে একটা মহিলা লোকের দোকানের ভিতরে, এত রাত্রে মহিলা লোকের কার দোকান। আমি দৌড়ায় খালি গানি সিনেমা গেলাম, গানি সিনেমা ঘুরা দিই যে এত জিয়ার হোটেল, জিয়ার হোটেলে মহিলা ঢুকছে, লাইটমেট নিবেন না, সারা একটু ফাঁক করেন। সবাই ধান তুলে উঠে ফেলিলাম, উঠে মনে করেন ভিতর দিকে লাইট জ্বালা দিলাম। লাইট জ্বালানোর পর দেখেছি দোকান পুরা খালি, কেউই নেই। অথচ যে আপনার যে হাড়ি পাতি এখন যে ইয়ার থাকে সুকেশটা, ওটার ভিতর ছেলেগুলো মানে পলা রয়েছে, মহিলা পানির ড্রামে দিতে ঢুকে রয়েছে। ঠিক আছে, মানে সব কটাই পাঁচজন ছিল, চারটা ছেলে আর একটা মহিলা। তো আমি কারোর খুঁজে না পাওয়া মাথা নষ্ট, গ্রাম তো চোরজন গঞ্জে কেউ দেখে কেউ আমি চোখ চুরি করতে এসেছি। তারপর একটু আগে অর্থে দেখলাম যে না মহিলার কিছু দেখা গেছে। ঠিক আছে, তারপর সারটা নামাইলাম, নামে একটা স্টিলের চামিচ নিলাম, নেওয়ার পরে প্রথমে মহিলার ধরলাম, ধরার পর দেখি আরো তিনজন পাইলাম, সবাই একটা একটু বিশ্রয় পাইলাম। পাইয়া ওদেরকে গঞ্জে কত বছর দেয়, টাকা পয়সা দেয়। তখন আমার টার্গেট ছিল যে যেভাবে হোক আমার আরো দুইটা ইয়াবা খাইতে হইব। তো আমার ইচ্ছারও মারতেছি, ওরা কেউ টাকা পয়সা দেয় না। ইচ্ছারও মারলাম, মায়ের হাত মার ফেলা দিলাম, চামিচ দিয়ে স্টিলের তিনটা চামিচ আগে করে ফেলেছি, মারতে মারতে আয়কা চামিচ দিলাম। ওরা আমার সাতটাছে পঞ্চাশ টাকা, কি বেটা পঞ্চাশ টাকা দেয়, তোর সাহস কত বড়। তিন পনেরো টাকা দিই, পাঁচ হাজার টাকা, পনেরো হাজার টাকা একজন দিবি, পঁয়ত্রিশ হাজার টাকা দিবি। ইচ্ছারও মারলাম, মারার পরে সব মিলা মহিলা বসে, ভাই ভাই আপনার ঘটন মাইলেন না, আমি কইতেছি ঠিক আছে কম রেখো। পরে কোথাচ্ছি কি ভাই ওরে টাকা দাও কিছু, করে পঞ্চাশ টাকা এখন ষাট টাকা নেই, আমি বলতে তারা ভিতরে থাক। ওপর ভিতরে সব করে হাটকে রেখা ওর সঙ্গে তালা মাঝে সাদা বাড়ি দেয়। পরে আমাকে এলাকার এক বড় ভাই দেখলো, যেহেতু সাহেব করছে তুমি এই কাজটা করছো, কাজটা বুঝি দাও, চাবি দাও আমার কাছে দাও। আমি না ভাই আমার টাকা আছে, আমি ছাড়ুনি না, অসম্ভব, আপনি কি কন, ও তুমি চাবিটা আমার দাও, তোমার টাকা যা লাগে আমি সকালে মহাজনকে করে দেওয়া দেবো। ঠিক আছে, আর ভালো কথা। তো ওনার চাবি দিয়ে আমাদের খুলে মহিলার ছেড়ে দিল, ওদেরকে ছাড়লো। পোলা গুলা ভেড়ে একটা ভেড়ে অনেক দূর, শিশরা বিশ্রা শিক্ষার মুখে দূর ইয়ার নাই, পুরো আপনার ফেরা হলে সিমেরা গেল। পরে এটা নিয়ে মনে করেন আমার নামে মামলা করা হলো।
প্রথম মামলা আপনার এগেনস্টে?
জি, মামলা করা হইলো। তো এখানে আমার একজন চাচা ছিল প্রভাবশালী, তো ওনার বললাম উনি ওনাকে যা ঠেকমেট তোলো, বাস মামলা তোলা হইলো। মামলা তোলা হইলো, তোলার পরে মনে করেন আমার নামে বিচার দিল। বিচার দেওয়ার পরে সেখানে বিচার হইলো যে মুসলমুক আমি যা করছি আর ভুলো এগুলো করুন আছে। ঠিক আছে, আমার আব্বু আমাকে চটকোনা দেন আসলে এখান থেকে, আর আমার ওই চাচা একটা থাপ্পড় দিল। আসার পরে তারপর আবার মামলা করছে। ঠিক আছে, আবার মামলা করছে, রাজু চাচা আবার বললাম, সে চাচা আবার যা বললো তারপর মামলা তুললো। তারপর নেক্সট টাইমে ব্যবসায়ী সভাপতি সব যারা থাকে ব্যবসায়ী সভাপতির কাছে গেলো, যে আমার নামে কমপ্লেন করলো, করার পরে আমার নামে আবার মামলা করলো, ব্যবসায়ী সভাপতি মামলা করলো। সভাপতি মামলা করার পরে তো আমি একজনের কাছ থেকে টাকা নিছি, টাকা অ্যাডভান্স কাজের এটিকে ঠিক করুন, অ্যাডভান্স নিলাম। অ্যাডভান্স নিয়ে মাত্র আসলাম গঞ্জে বিল্ডিং, তো উনি বলতেছে কি যে বাতি এখানে আসো, সালাম আলাইকুম চাচা, ওয়ালাইকুম সালাম, তুমি এখানে কি কি করছো? বলতে এই কাহিনী, ওরা তো মহিলা নিয়ে আসছিল, তো আমার যা যা প্রশ্ন করছে আমি তার উত্তর দিচ্ছি। তো ওনার বলতেছে তুমি একটা বেদক, তোমার ঠিক আছে তুমি এলাকায় উত্তর দিবাম বলোগে, এলাকায় বস পুলিশ ডাকে আমার নাম অ্যারেস্ট করে দিল। অ্যারেস্ট করে দেওয়ার পরে এক ঘন্টার মাথায় আমার আবার ওনারাই ছাড়াই নিয়ে যাবে। আনার পরে আবার মনে করেন চলতেছে জীবন, বিচার বিচার শেষ, মামলা এক ঘন্টা জেল খাটলাম, জেলে এক ঘন্টা ফাঁড়িতে ছিলাম। তারপরে আবার আমার ঘুরে ঢাকা নিয়ে আসলাম, ঢাকানোর পর আবার আমার আম্মুর সাথে একসাথে থাকতেছি, একসাথে থাকতে থাকতেছি। তো এই গত পয়লা বৈশাখের দিন রাত্রে, মানে সকালে পয়লা বৈশাখ আগের দিন রাত্রে আপনাদের অনুষ্ঠান শুনতেছি আমি, তো স্যামসাং একটা মোবাইল সেটা হেডফোন ছাড়া শোনা যায়। তো ওরে বললাম যে তুমি এটা সামনেই শোনা, কারণ এটা কারোর হাতে ছোঁয়া লাগলে ডিস্টার্ব করে নেটওয়ার্ক শোনা যায় না। তো অনেক চেয়ে ওটা স্যার তুমি প্রতিদিনের বেলা কি শোনো, সারা জায়গা থাকো দুটা তিনটা পর্যন্ত, দিনের বেলা ঘুমাও করো সেই করো সেই লাগাইছে। আমি চুপ আমার হোমবাদ দাও, আমি কিন্তু আপনার অনেক বড় একজন ভক্ত। ঠিক আছে, আপনার কথা শুনে ভালোই লাগে না ভাই, তারপর আমি কি যাবে কথা বলতে তুমি চুপ। ঠিক আছে, দুটা করলো মোবাইলটা লাঠি লাঠি দেবে, লাঠি দেওয়ার পরে মনে করো ধৈর্য ছাড়া মারলাম।
এটা আপনি ঠিক করেনি, একদমই ঠিক করেনি, এটা আমার জায়গা থেকে আমি আপনাকে অবশ্যই বলবো এই ধরনের কাজ যদি করে কেউ, বা প্লিজ
আবার ইচ্ছা রাম মারলাম, মায়ের মধ্যে আবার ওরে যা ঘুম পাড়াইলাম, ঘুমাইলা দুদিন আল্লাহর কথা বলি কাহিনী শুনে শুনে আর কথা বলি দুদিন।
আপনি যেটা করতে পারতেন আপনার বউকেও ইন্সপায়ার করতে পারতেন যে এটা শোনার জন্য,
ওনাকে ওকে শোনার জন্য সব ভুয়া কথা মিথ্যা কথা, যেহেতুগুলো আমি তার জীবনে এত ইতিহাস
ধীরে ধীরে না, এটা আসলে যার জীবনে ঘটে না তার জায়গা থেকে এটা বিশ্বাস করাটা খুব কঠিন। এবং আপনি যে জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে বলছেন, আমার জীবনে এটা ঘটেনি বা অন্যের জীবনে এটা ঘটেনি, তার জায়গা থেকে এটা বিশ্বাস করাটা কঠিন, কিন্তু এর চেয়েও বড় বড় ঘটনা মানুষের জীবনে ঘটে
যায়।
তো তাকে ধীরে ধীরে বোঝাতে হবে যে মানুষ সবসময় এবং সবাই যারা জেগে শুনবে ব্যাপারটা এরকম না। না, আমার মনে হয় কি একজনের স্বাধীনতার জায়গায় আরেকজনের খর্ব না করাটাই ভালো। যেহেতু আপনি তার হাজবেন্ড, সুতরাং সে কিন্তু চাইতেই পারে আপনি রাত দুটো পর্যন্ত না জেগে থেকে তাকে সময় দেন। আর যেহেতু সে আপনার স্ত্রী, সুতরাং আপনার স্ত্রীর প্রতি আপনার এক ধরনের অধিকার আছে আপনার ভালো লাগার জায়গাটা তাকে বুঝিয়ে শুনিয়ে সেই জায়গাটায় নিয়ে আসা। দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার, কিন্তু এই সব মারামারি ধরাধরি এসব করে হাতে পায়ে ধরাধরি করে দিস ইজ ভেরি ব্যাড। আপনারা যদি সত্যি সত্যি আমাদের এই অনুষ্ঠান শুনে থাকেন এবং হ্যালোইন 920 যেটা বুধবারে প্রচারিত হয় জিবিএসবি, এসব অনুষ্ঠানের মূল মেসেজটাই হচ্ছে মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক, সুন্দর স্বাভাবিক জীবন তৈরি করা। আমার মনে হয় সেই জায়গাটা প্লিজ আপনারা মেইনটেইন করার চেষ্টা করবেন। শুধু আপনাকে না, আমাদের লিসনার যারা আছে তারা সবাই এটা করেন আমরা বিশ্বাস করি। বলুন তারপর।
তারপরে কয়েকদিন পরে বাচ্চা জিজ্ঞাসা দেখেছিলাম, ঠিক আছে যাও, পরে ওরা দেশে বাড়াইলাম ও আমার আম্মু চিলেছি ঘরে ঘরের মাঝে, কারণ কাজ কাম নেই। আমার কাজ কাম হলো এরকম যে যখন আমার হাতে কাজ আসে তখন কিন্তু কাজ আসে, কোনো মাসে 20,000-30,000-40,000 টাকা ইনকাম করি, আর যখন কাজ নাই তখন দেখা যাচ্ছে 1,00,000-2,00,000-3,00,000 কাম থাকে না, তখন 20,000 খাইতে হয়। তো যখন কাজটা থাকে তখন আমার আম্মু খালি বলে টাকা দাও, আর টাকা আমার কাছে কোথায় শুনবো, চুরি করে দাও টাকা, টাকা দেবে তো আবার ঘর থেকে বেরিয়ে গেলাম। ঠিক আছে আমি বলে যাও তুমি এসে যাওয়া, আমি একা থাকলে আর কোনো ঝামেলা করবো, তুমি থাকলে আমার ঝামেলা করে, আমাকে আরেকটা বিয়ে করা দিয়ে দিচ্ছে। তো ওই যে বোনের যে টাকা দিয়েছিলাম 20,000 টাকা ধার দুলাভাই, তারপরে বোনের বললাম যে বোন আমার টাকা দেয়, ঠিক আছে বোন বলছে ঠিক আছে টাকা দিমু 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 করে আমার 6 মাসের মতো ঘোরা ফেলাইলো। তো এই কয়েকদিন আগে বোনের দেশে গেলাম, যা বললাম বোন আমার টাকাটা কি দিবি না, ওই আমার এত খারাপ একটা কথা কইছে যে ভাই মুখে আনতে পারতেছি না যে আমার বোন আমার এই কথাটা বলতে পারলো। ঠিক আছে তুই আমার বাসায় আসিস, পরে আমি ঢাকা আসলাম, আসার পরে বাসায় আসলোই, আসার পর নাইটে কাজ করছি, সকালে মনে করেন বাসায় এসে ঘুমাইলাম, ঘুমানোর পরে দেখলাম যে বিকেলে আমার বোন আসলো, আসার পর আমি একটু ঘর থেকে বাইর বাইর হোক আমি এক লাফি দিছি ওদের, ঠিক আছে মানে আসলে লাগি না লাফিটা
বোন রে,
জি তুই ঘর থেকে বাইর হোক তুই টাকা নিয়ে আসবি বের হোক। তারপরে এই কথাটা বলার সাথে সাথে মনে করেন আমার আম্মু আমার বোন যে যেভাবে পারছে ওই যে পাতার যে কুটা আছে না, কুটা বটি ফিরি মনে করেন দিয়ে যে মাথায় আমার প্রথম কোপটা দিচ্ছে আমার মাথায়।
কে দিয়েছে আপনার কোপ?
আমার আম্মু দিয়েছে।
আপনার মা আপনাকে বটি দিয়ে কোপ দিয়েছে?
জি জি জি। এই যে মাথায় স্পট আছে, তারপরে হাতে একটা কোপ দিয়েছে, তারপরে মাথায় কোপ দেওয়ার পর আমি কিছু বলতে পারবো না, আমি শুধু এক দৃষ্টিতে আমার মায়ের দিকে 1-1.5 সেকেন্ড তাকাছিলাম, তারপরে চলে গেছি, তারপর কিছু আমি জানি না। তারপর আমাকে অনেক মাস এই হাত পাগুলো মায়েরা সব ফুলা ফেলে, সেগুলো তো প্রায় 15-20 দিন মতো গিয়েছিল,
সারা জীবন যা সহ্য করেছে একবারে সব দিয়ে দিয়েছে। ওকে,
তারপরে পুরো হাত পা সব ফুলা ফেলাইছে, হাতে একটা কোপ দিয়েছে, ওনার বাপসা তো মরে গেছে, ওনার বাস পাশের ঘরে চলে গেছে, আমার গেট আটকা দিয়া। পরে বাড়িওয়ালার বউ কিনে দেখলো, দেখে রক্ত পড়তেছে, পরে আমার মাথায় পানি কিনে দেয় বসে আনলো, ভাই কিছে আমি কই আমি কাঁদতেছি তখন, যে আমার মামা কি করলো আমার কি করলো মানে আমি কাঁদতেছি। আর ছোটবেলা আমার মাথা ফাড়ছিল একবার, তখন আমার আম্মু কোলে করে নিয়ে গেছে, আর এবার আমার আম্মু আমার নিতেছে না, আমি কি করলাম আমি বলছি ভাই চল না ডাক্তার, আমি না ডাক্তার যাবো না আমার যা দরকার নেই আমি এমনি ভালো আছি। পর আমার আব্বুর শুনলাম, আব্বু আসলো, এসে আমার ডাক্তারখানে ঢাকা মেডিকেল নিয়ে আসলো, আসার পর আমি এত কান্না করতেছি যেখানে আমার মা আসার কথা সেখানে সে আসলো না, সব অনেক কান্না করছি, আমার যে মাথায় কোপ দিয়েছে আমি মাথাটা উঁচা করতে পারি না, বুঝছেন কিছু খাইতেও পারি না। তারপর আমি দেখি আমার মা হয়তো যা করছে ভুল করছে, আমাকে পরে আবার ঠিক আপনি করে বুকিং নিব। পরে আমার মা আমাকে আর বুকও নেয় না, কিছু জিরাও না, আমি বাসায় যাই, কিন্তু আবার ভ্যান্ডেজ ভুন্ডেজ করে বাসায় যা ঘুমা রয়েছি, আর ভয় যাইছি যে আমি মামলা করুন তোমাদের নামে, তোমরা আমার খুন করার প্ল্যান করছো, এরকম প্ল্যান করছো, কিন্তু কাজা মামলা কর গা, তুই ইয়াবা বেচস, গাঁজা বেচস, ফ্যান্সি ডেল বেচস, মদ বেচস, তোর নামে আমি এই মামলা করুন, তুই যে আমার নামে মামলা কর, কোন পুলিশ আছে যে আমার ধরবো যা জায়গা, ঠিক আছে। তা আমি দুদিন ছিলাম বাড়িতে, আমার বন্ধু আরাফাত ও আমার খুব উপকার করছে অনেক, আমার টাকা পয়সা যখন জ্বালাগা ওর কাছ থেকে আমি হেল্প পাই। তো ওরে বললাম, ওরে বলার পরে ওই আইসা আমার দেশে কেন্দ্রা দিচ্ছে মেডিকেলে, কিন্তু আমি যেদিন যে আমার বাসা ছিলাম আমাকে যেখানে কিছু খাইছো কিছু খাবি, আমি দুদিন শুধু ভাই দুধ খেয়া বেঁচা ছিলাম, দুই দিন দুধ খেতে আর কোনো কিছু খেতে পাইনি, যা শুধু দুধ খেয়েছি আমি, দুধ আর সিগারেট খেয়েছি, এই এগুলো খেতাম আর ওষুধ খেতাম। তারপরে দুদিন পরে আমি চলে এলাম দেশে, দেশে যে আমার সাথে সুস্থ মুস্থ এবার ঢাকায় আসলাম, আসার পরে আমার আম্মা আমার সাথে কথা বলে না, আমি আর আমার সাথে কথা বলি না। আর আমার একটা স্বপ্ন ছিল যে আমি একজন বড় লোক হবো, কোটিপতি হবো, যে কাজকাম করবো, বিদেশ যাবো। তো আমার আব্বার কিন্তু স্বসম্পত্তি টাকা পয়সা কিন্তু নাই, কিন্তু স্বসম্পত্তি আছে অনেক, যেখান থেকে মনে করেন এতটুকু জায়গায় বিক্রি করলে আমি বিদেশে যেতে পারি, যেটা আমাদের যে সম্পত্তি আছে অনেক টাকার সঙ্গে প্রায় 1,00,000 টাকার মতো। তো উনি ওনার কথা হলো যে তুমি টাকা ইনকাম করে তুমি বিদেশ যাও, আমি তোমাকে আমার সম্পদ বিক্রি করে বিদেশ পাঠাবো না, এটা হলো আমার বাবার কাছে সবচেয়ে বড় চাওয়া, তুমি সে আমাকে দিতেছে না।
এই হচ্ছে আপনার বর্তমান অবস্থা। আপনার স্ত্রী এখন কোথায় থাকে?
এখন ওদের বাড়িতে থাকে।
আচ্ছা, আপনি কিছু রোজগার করেন এখন?
হ্যাঁ, আমি টুকটাক কাজ কাম করতেছি, আবার গাড়ির ড্রাইভিং লাইসেন্সের জন্য দিছি ওইখানে।
এই যে আপনার জীবনটা এরকম স্ক্যাটার্ড হয়ে গেল, মানে স্ক্যাটার্ড বলতে আমি যেভাবে একটা বিশৃঙ্খল একটা জীবন, না আপনি লেখাপড়া করলেন, না একটা ভবিষ্যৎ স্বপ্ন আছে, না একটা বিয়ে করেও সংসার করতে পারছেন, এরকম জীবন হওয়ার পেছনের কারণটা কি আপনি কি মনে করেন?
এরকম জীবন আমার অবস্থা মানে যে আমি প্রেম করে বিয়ে করলাম এটাই আমার
না সামগ্রিক জীবনটাই আমি যদি বলি একেবারে শৈশব থেকে রাগারাগি করা ক্লাস টুর পর আপনি পড়াশোনা করলেন না মারামারি খুনাখুনি দলাবাজি সবকিছু করে করে মেয়েটাকেও তো এই এই জীবনেরই একটা ধারাবাহিকতায় আপনি মেয়েটাকে আপনার জীবনে আনলেন পরে নিজের মার দ্বারা আপনি মার খেলেন সবকিছু মিলে এই যে উশৃঙ্খল একটা জীবন এটার পিছনে কারণটা কি আপনি তো সুবোধ একটা ছেলে হতে পারতেন লেখাপড়া করে চমৎকার একটা জীবন যাপন করতে পারতেন আপনি সেটা করলেন না আপনি এই জীবনে আসলেন কেন আপনার কি মনে হয়
জীবনটা আমার মূল আসার কারণ হলো যখন আমার আব্বা চতুর্থ বিয়েটা করে তারপর থেকে আমাদের সংসারটা উল্টা পাল্টা হয়ে যায় তখন তার কিন্তু টাকা পয়সার অভাব নেই সুসম্পত্তি অনেক আছে আমার বাবা কিন্তু তিনি চারটা বিয়ে করেছে আমার আম্মু তিন নাম্বার তারপরে যেটা বিয়ে করছে না কোনো সন্তান নাই ওনাকে মা বলে ডাকি তো উনি চায় না যে আমাদের কোনো ভাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক ভালো থাকুক আমার বাবা খুব ব্র্যান্ডের লোক উনি অনেক চালাক
আপনি আপনার বাবাকেই দায়ী করবেন তাই তো প্রিয় শ্রোতা এই হচ্ছে আমাদের খোরশেদের জীবনের অপ্রিয় সত্য ওর কাছ থেকে আমরা শুনেছি মূল্যায়নধর্মী বক্তব্য শুনবো আমরা এতক্ষণ যিনি আমাদের সাথে ফোনে কানেক্টেড ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম তার কাছ থেকে ডক্টর তাজুল ইসলাম দেখলেন তো একটা উশৃঙ্খল জীবন এবং ও ওর জায়গা থেকে ওর বাবাকে দায়ী করছে পরিবার নিয়ে আমরা বারবারই বলি যে ফ্যামিলি ইজ দ্য রুট কজ অফ এভরিথিং সাকসেস বলেন ফেইলর বলেন সবকিছুতেই আজকেও হয়তো আপনি তাই বলবেন কিন্তু এই যে একটা স্ট্রাগলপূর্ণ জীবন একটা অনৈতিকভাবে বেড়ে ওঠা এবং ২৫ বছরের জীবনে যে এত এত উশৃঙ্খলতা সবকিছু মিলিয়ে আপনি কি বলতে চান
আমরা সবাই খুশি যে জীবন কাহিনী শুনলাম আমরা গতানুগতিক ভাবে এই অনুষ্ঠানে যেরকম শুনি এই চিস্তা অনেকটা তার কাছাকাছি খুব বেশি ব্যতিক্রম নেই যেমন সে খুব বেশি লেখাপড়া বন্ধ করে নেই ক্লাস টু পর্যন্ত করছে আমরা জানি যে যারা আসলে পরবর্তী পর্যায়ে পক্ষে যায় নষ্ট হয়ে যায় অপরাধ জগতে চলে যায় বা দুর্দশ মানে খারাপ হয়ে যায় তাদের কিছু ব্যাকগ্রাউন্ড থাকে বিশেষ করে যারা খুব দরিদ্র পরিবারের অথবা যাদের মানে বস্তি এলাকায় থাকে বা যারা খুব লেখাপড়ায় একটু পিছিয়ে আছে তাদের তারা তাদের কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অসামাজিক এবং অপরাধমূলক কাজে বেশি সংশ্লিষ্ট থাকে তো খুলশুদের কিন্তু তাদের যে টাকা পয়সার অভাব ছিল তা না কিন্তু সেই তার কেউ তেমন লেখাপড়া করেনি কেউ তেমন কিছু লেখাপড়া করেনি এখন এখানে শুধু কেমন ওই ব্যাপারটি নয় সঙ্গে সঙ্গে আমরা বলেছি যে কোনো অপরাধই হওয়ার পক্ষে সামাজিক পরিবেশ হয়ে পড়ে তার বাবা কিন্তু জেলখানার খাদ্য সাপ্লাই ছিল সেই সুযোগে বা সেই কারণেই সে জেলের ভিতরে যাওয়ার সুযোগ হয়েছিল সেখানে গিয়ে ওই কয়েকদিনের ভিতরে কিছু লেখা করছিল যারা গাঁদা ক্ষেত্র তারা তাকে প্রলোভন কর্ম দিল যে তুমি গাঁদা এনে দাও তাহলে তুমি আমরা বেশি দামে কিনবে সেই প্রলোভনের পরে ওই এই যে খারাপ একটা পথ পেয়ে গেল আমাদেরকে যেটা বুঝতে হবে জানতে হবে সমাজকে পরিবারকে যে আমার ছেলে মেয়েরা আমাদের ছেলেমেয়েরা এই সমাজের যে রুলিগুলিকে এখানে চলাফেরা করে সেখানে অনেক অন্ধকার পথ আছে অনেক মানে অন্ধকার গলি আছে সেই গলির সন্ধান যাতে আমাদের ছেলেমেয়েরা সন্তানরা না পায় এখন তার বাবা এখানে আলো সুপারভিশন মনিটরিং কথা অর্থাৎ পরিবার বা মা বাবার ছেলে সন্তানদের মনিটর করা পর্যবেক্ষণ করা অথবা একটু নজরদারি রাখা যে তারা কোথায় যায় কি করে সে যে ওখানে গিয়ে কয়েদিদের কাছে প্রলোভনের কারণে এবং টাকা পয়সা উপার্জন করবে এই লোভের কারণে সে যে আস্তে আস্তে গাঁজা বিক্রি করা শুরু করলো এটা কিন্তু লক্ষ্য করতে পারেনি হয়তো তার বাবা বা পরিবার এটা বিক্ষোভ এই কারণে আমরা আগে বলছি যে মানে প্রথম জীবনে অল্প বয়স থেকে যদি কেউ অপরাধে সংশ্লিষ্ট হয়ে পড়ে তার পক্ষে ভালো পথে ফিরে আসার একটু কঠিন হয়ে পড়ে সে আস্তে আস্তে আরো খারাপ পথে চলে দেখা যায় দ্বিতীয় একটা কথা হচ্ছে যে আমি আগেও অনেকবার এই অনুষ্ঠানে বলেছি যে যারা মাদক বিক্রি করে যারা বলো ফেসিক্যাল ইলেভাগল করো তারা একসময় গাঁজা অর্থের জন্য বিক্রি করে কিন্তু মাদক এমন একটা বিষয় এমন একটা মানে লোভনীয় বিষয় তারা অন্যকে ক্ষতি করতে বা অন্যের ক্ষতি হোক নিজের বা আর্থিক লাভ হোক এখানে হয়তো তারা বিক্রি করতে যাচ্ছে কিন্তু মাদকের যে লোভের হাতছানি এ থেকে ওই ব্যবসায়ী কিন্তু মুক্ত থাকে না খুব কম ব্যবসায়ী আমরা দেখেছি যারা মাদক ব্যবসা করে অথচ পরবর্তী পর্যায়ে কোনো না কোনো সময় তারা মাদকাসক্ত হয়নি আমি বুঝলাম যে এখন যে হোক তার ভিতরে একটা পরিবর্তন এসেছে বা সে একটা পরিবর্তন চাচ্ছে যদি এটা সত্যি শুনি আমরা উপলব্ধি করে থাকি অনুষ্ঠান শুনে হোক বা অন্য যে কোনো কারণে হোক যদি সে উপলব্ধি করে থাকে যে না সে খারাপ পথে ছিল দূর পথে ছিল সে নষ্ট হয়ে গিয়েছিল সে অন্ধকার জগতে চলে গিয়েছিল সে অনেক পাপ করেছে অন্যায় করেছে তাহলে সেটা যদি তার ভিতরে একজনের অনুশোচনা বা অনুতাপ সৃষ্টি করে তাহলে কিন্তু সেই অনুতাপই তাকে কিন্তু পুড়িয়ে দিয়ে তাকে আবার একজন শুধু মানুষ তৈরি করতে পারে আমি সবসময় যেটা বলতে চেষ্টা করতেছি যে সবচেয়ে খারাপ লোকটাও সবচেয়ে ভালো মানুষ হয়ে যেতে পারে এতে যে কোনো সময় সম্ভব। এমনকি মাদকাসক্ত যারা আছে তারাও হঠাৎ করে গভীর ধরনের একটা আত্মফলব্ধির কারণে নিজেরা হঠাৎ করে একটা মানসিক জগতে বিরাট মানে পরিবর্তন এসে যায়, তারা নিজেকে তখন আবার বদলে ফেলে। এই ধরনের বড় ধরনের একটা মানসিক পরিবর্তনই কিন্তু দরকার এই ধরনের মানুষকে মানে ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনার জন্য। এই অনুষ্ঠানের কারণে হোক বা তার ভিতরে অন্য যেভাবে হোক বা আমাদের কোনো কথাবার্তিকের কারণে হোক বা তার বিশেষ বাস্তব অভিজ্ঞতার কারণে যদিও উপলব্ধির কারণেও যদি হয় তার মধ্যে যদি এই সচেতনতা এসে থাকে যে সে অন্যায় করেছিল ভুল করেছিল আমি এখন বলা হবো, তাহলে আমরা তাকে আসার কথা শোনাতে পারি যে বলা হওয়া সম্ভব, নেশার জগৎ থেকেও ফিরে আসা সম্ভব, অপরাধ জগৎ থেকেও ফিরে আসা সম্ভব। এবং এই জন্য যে তাকে জেল জরিমানা করতে হবে কি করতে হবে তা নয়, সে অনেক পাপ করেছে, সেই পাপের প্রায়শ্চিত্ত তাকে কিন্তু এই জগতে না হলে অপরজগতে দিতে হবে। অতএব এখন তাকে ফিরে আসতে হলে যেমন ওই পাপের প্রায়শ্চিত্ত পাবে এবং এই পাপ জগৎ থেকে ফিরে আসতে হলে মনকে সম্পূর্ণ বিপরীতমুখী করতে হলে, অর্থাৎ সম্পূর্ণমুখী কল্যাণমুখী করতে হলে, শুভ চিন্তা করতে হলে তাকে এখন শুভ কাজই করতে হবে। তাকে এখন সে একটা সংসার তৈরি করেছে, পরিবার একনিষ্ঠ হতে হবে, সেখানে সব থাকতে হবে, তার যে পেশা আছে পেশায় সব থাকতে হবে এবং সৎ উপার্জনের উপর নির্ভর করে জীবনযাপন করতে হবে। এবং যত ধরনের খারাপ লোক আছে বা খারাপ কর্মকাণ্ড আছে ওখান থেকে সর্বতভাবে তার নিজেকে অনেক দূরে রাখতে হবে, তা নাহলে ওই প্রভাবগুলি ওই আবার তাকে কিন্তু আবার সে খারাপ জগতে চলে নিয়ে ফেলতে পারে। অতএব তার ইচ্ছা শক্তি তিনি খুব প্রবল এবং শক্ত থাকে এবং খারাপ সঙ্গ থেকে সে যদি দূরে থাকে এবং আল্লাহর কাছে যদি সে পরিপূর্ণ নিবেদন করে নিয়ে ধর্মীয় এবং একটা পারিবারিক জীবনযাপনে সে ফিরে আসে এবং তাহলে কিন্তু অল্প কিছুদিনের ভিতরেই তার ভিতরে খারাপ যে সমস্ত বৈশিষ্ট্যগুলি প্রবণতাগুলি ছিল সেগুলি আস্তে মরে যাবে, পচে যাবে অথবা সেগুলি নষ্ট হয়ে যাবে, সে আবার একজন স্বাভাবিক সুন্দর এবং ভালো মানুষ হিসাবে
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনাকে। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস, আমরা একটু পরে বাকি সেগমেন্ট গুলো নিয়ে ফিরছি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. বেশ কিছু টেক্সট আমরা পেয়েছি ফেসবুকে, এসএমএস এর মাধ্যমে, আমাদেরকে মেইলও করেছেন অনেকে, পড়ছি এবং একই সাথে আমরা খোরশেদের কমেন্টস জানতে চাইব এই টেক্সট গুলোর পরিপ্রেক্ষিতে। দিনার ঢাকা থেকে লিখেছেন, ভাইয়া খোরশেদের গল্পটা শুনলাম, ওকে আপনি যে লিখেছেন এক ধরনের গালি দিয়েছেন তাকে ছোট থেকেই খারাপ কাজের সঙ্গে জড়িত, আমার মনে হয় জীবনে কখনো কারো ভালো যায়নি। শিহাব চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া একটা কথা কিছুতেই মাথায় আসছে না যে খোরশেদ তো এতদিন জেলের মধ্যে চলে যাওয়ার কথা, ও বাইরে আছে কিভাবে। কাজল ঢাকা থেকে লিখেছে, মারামারি ছাড়া কি খোরশেদ আর কিছুই জানেন। তিনি কক্সবাজার থেকে লিখেছে, ভাইয়া এটা অন্যায় পাপ কাজ করার আগে খোরশেদের একটুও বিবেকে বাধা উচিত ছিল, বিবেক বলে ওর কিছুই নেই। তবে আমার মনে হয় যারা বিবেকহীন হয়ে এমন কাজ করেন শেষ পর্যন্ত তাদের বিবেক জেগে যায়। নাজমুল মিরপুর থেকে লিখেছে, ভাইয়া খোরশেদের গল্প শুনলাম, সরকারের উচিত খোরশেদকে না, আপনারা আসলে খুব বেশি খেপে গিয়েছেন যে কারণে এ ধরনের কথা লিখছেন, এটা লেখা উচিত নয়। রিঙ্কু চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া কে কি ভাবছে জানি না, তবে আমার মনে হয় এদের একবার করে সুযোগ দেওয়া উচিত, পাশাপাশি সরকারের উচিত পুনর্বাসনের মতো কিছু একটা করে যারা ড্রাগ অ্যাডিকশনের মতো আছে তাদেরকে রিহ্যাবিলিটেট করা এবং তাদেরকে সঠিক এবং সৎ পথে ফিরিয়ে নিয়ে আসা। দেখুন, আমরা বারবারই একটা কথা বলি আপনাদেরকে, যারা এখানে আসেন তাদেরকে সংশোধন করা আমাদের উদ্দেশ্য নয়, তাদের দেখে তাদের বুঝে আমরা যেন সে পথ না মারাই, সেটাই হচ্ছে আমাদের জিবিএসবির মূল উদ্দেশ্য। খোরশেদ জানাই ছিল এই ধরনের কমেন্টস আসবে,
কি বলার আছে আপনার?
দেশের উদ্দেশ্যে একটাই বলা যে আমি যেগুলা ভুল করছি আমার মতো ভুল কেউ যেন না করে, আর আমি যাদের ক্ষতি করছি যাদের মারধর করছি আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করে ক্ষমা চাই যে ভাই প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমি জীবনে যা করছি সবকিছু ভুল করছি, আমার জীবন ভালো ছিল না, এখন আমি ভালো হইতে চাই, প্লিজ আপনাকে আমাকে ভালোবাসার সুবিধা দেন, সহযোগিতা করেন।
ওকে প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমরা যে মেইল এবং চিঠি পেয়েছি এ পর্যায়ে আমরা আর যে রাজুর কাছ থেকে শুনবো কোন সৌভাগ্যবান ব্যক্তিটি যার মেইলটি কিংবা চিঠিটি সপ্তাহে পড়া হচ্ছে।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি রাতুল বলছি চট্টগ্রাম থেকে। আমি যাহা বলিব সত্য বলিব নিয়মিত শুনি। এই অনুষ্ঠান আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সবাই তাদের যে অন্যায়গুলো করে পাপগুলো করে সেগুলো স্বীকার করে, চিঠি লেখে, মেইল করে, আর সে কারণেই ছোট্ট একটি ভুল আমি আজ স্বীকার করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। একবার আমরা বন্ধুরা সবাই মিলে বাসায় ক্রিকেট খেলা দেখছিলাম, বিশ্বকাপ ক্রিকেট খেলা তখন চলছিল, বাসায় কেউ ছিল না, তো আমরা বন্ধুরা সবাই মিলে আমাদের বাসায় বসে দেখছিলাম খেলা। ঠিক সেই সময়টাতেই অন্য চ্যানেলে অন্য একটি অনুষ্ঠান হচ্ছিল, যেটা দেখার জন্য আমার এক বন্ধু বলেছিল যে খেলা বাদ দিয়ে আমরা সেই অনুষ্ঠানটি দেখব। কিন্তু সবাই আমরা খেলা দেখব ও একা শুধু সেই অনুষ্ঠানটা দেখবে এটা আমরা কেউ মেনে নিতে পারিনি। ওর কথা শুনে আমার খুব রাগ হয়ে যায়। ওর সঙ্গে আমাদের রিমোট নিয়ে টানা হেঁচড়া শুরু হয়, এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়। মারামারি হতে যেয়ে হয়নি, কেননা অন্য বন্ধুরা যারা ছিল তারা সবাই আমাদের দু হাত দিয়ে ধরে রেখেছিল। এক পর্যায়ে রিমোট ভেঙে ফেলে দেওয়া হয় এবং তারপর থেকে সেই বন্ধুর সঙ্গে আর কোনো কথা হয় না। আমি জানি যে কাজটি হয়তো করেছি সেটা ভুল করেছি, ছোট্ট একটি বিষয় নিয়ে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়েছে আমাদের, সেই বন্ধুর সঙ্গে আর কোনো কথা হয় না। সেই বন্ধুর কথা খুব মনে পড়ে আমার, আমার খুব ইচ্ছে করে সেই বন্ধুর সঙ্গে কথা বলতে, কিন্তু আমি জানি না, তার ফোন নাম্বার পর্যন্ত আমার কাছে নেই, কোনো যোগাযোগ নেই দীর্ঘ কয়েকটা মাস, তো জানি না সে কেমন আছে। তবে সে যদি আজ এই অনুষ্ঠান শুনে থাকে তাহলে আমি চাইব যে অনুষ্ঠানের মাধ্যমে আমি তার কাছে সরি বলতে চাই, আমি তার কাছে ক্ষমা চাই। আমি চাইব যে আমার সেই বন্ধু যেন আমাকে ফোন দেয়, কেননা আমি সেই আগের নাম্বারটি ব্যবহার করছি, আগের মতো আমাদের সম্পর্কটা যেন আবার তৈরি হয়ে যায়। আমি তার ফোনের অপেক্ষায় আছি। আসলে যা করেছি সব ভুল করেছি, অন্যায় করেছি, এমনটা করা আমার একদমই উচিত হয়নি, আমি সত্যি লজ্জিত।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, তোমাকে এবং একই সাথে এই বন্ধুটিকে, যার যে অপরাধ বোধ বা যে আত্মগ্লানি সেটা আমরা শুনলাম। আমরা বিশ্বাস করি আপনার এই গ্লানিটি আপনার জীবনকে সুন্দর করে সাজাক এবং একই সাথে আপনার মতো ভুল যেন সমাজে আর কেউ কখনো না করে। আমরা শেষ করতে চাই আজকের রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। স্পেশালি থ্যাংকস টু মাই মিলিয়ন লিসনার্স, যারা এই অনুষ্ঠানটিকে এত এত ভালোবাসেন। আমরা খুব শীঘ্রই সেঞ্চুরি করতে যাচ্ছি অনুষ্ঠানের। স্পেশালি থ্যাংকস টু মাই টিম মেট সাউন্ড এডিটর মঞ্জু, যাকে আমি অনেক প্যারা দিই এবং সে প্যারা নিয়ে অনুষ্ঠানটির পেছনে প্রচুর পরিশ্রম করে। স্পেশালি থ্যাংকস টু আর জে রাজু, দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা যাকে আমি ফোন দিয়ে বিরক্ত করি, এই রাজু যিনি আপনাদেরকে সিলেক্ট করে এখানে নিয়ে আসেন কনফেস করার জন্য, তাকে ধন্যবাদ জানাতে চাই। এবং স্পেশালি থ্যাংকস টু মাই হার্ট, মাই লিসনার্স, যারা এই অনুষ্ঠানটির সঙ্গে আছেন। আজকের মতো শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে সেঞ্চুরি অর্থাৎ একশোতম পর্বে। আগামী রবিবার আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আর জি কিবিয়ার পক্ষ থেকে এবং তার টিমমেটের পক্ষ থেকে শুভরাত্রি।